আসসালামু আলাইকুম, চলে এলাম অদ্ভুতের 278তম এপিসোড নিয়ে আপনাদের কাছে, এবং আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ বাবু। একটি নতুন এপিসোডে নিয়ে এসেছি বেশ কিছু ভয়ের ঘটনা, এবং আমি কিন্তু বেছে বেছে বের করেছি ঘটনাগুলো। আমি সবসময় বেছে বেছে বের করি যাতে আপনাদের কাছে ভালো লাগে, এই কারণে আমি বলি আমাদের প্রত্যেকটা এপিসোডই স্পেশাল এপিসোড। বেশ গরম পড়েছে, মানে উষ্ণ আর্দ্র আবহাওয়া, এই সময় মানে অস্থির লাগতে থাকে। তবে আকাশে কিছু মেঘের আনাগোনা দেখছি, কিছু ফ্ল্যাশিং দেখছি বজ্রের। যদি একটা ঠান্ডা হাওয়া সহ বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু ভূতের ঘটনা বেশ চমে উঠবে, আমি সেরকমই আশা করছি, এরকম কিছু হোক। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে, এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তাহলে কথা আর বেশি না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সুজন মোহাম্মদ সিং এর নান্দাইল থানা থেকে। তিনি বর্তমানে গাজীপুরে জব করছেন। তো তিনি তার বাবার সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। 2010 সালে তাদের এলাকায় ঘটেছিল তার বাবার সাথে, এবং সেই ঘটনাটি তিনি শেয়ার করে আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাব সুজনের পাঠানো ঘটনায়। 2010 সালের কথা, সুজনের বাবা তখন ফলের ব্যবসা করেন, মানে ফলের ব্যবসা বলতে সুজন যেটা লিখেছে পাঁচমিশালি ফলের ব্যবসা। পাঁচমিশালি ফল বলতে নানা রকমের ফল, আর সিজন ওয়াইজ সেই ফলের মানে পরিমাণ চেঞ্জ হয়, যেই সিজনে যেই ফলের আধিক্য থাকে সেটা তিনি বেশি করে তোলেন, এবং তিনি এই ফলের ব্যবসা তাদের সেখানকার বাজারে, সেই যে তাদের গ্রামের যে মূল বাজার যেটা, যেটাকে হাট বলে, সেখানে তাদের ফলের দোকান আর কি। তো যাই হোক, সুজনের বাবা সেখানে বেশ রাত পর্যন্ত থাকেন, আর সুজনদের গ্রামে তখন ইলেকট্রিসিটি আসে নাই, মানে তাদের গ্রামটা একেবারে ডিপ গ্রাম বলা যায়। সেই বাজার থেকে, মানে তাদের যে মূল অঞ্চলে থানার কাছে যে বাজার, সেখান থেকে বেশ খানিকটা হাঁটা পথ, প্রায় 3-4 কিলোমিটারের মতো হেঁটে যেতে হয় ওখান থেকে। তো রাতের বেলায় খুবই নিশুতি হয়ে যায় বাজার, বাজারে জনসংখ্যা কমে যায়, গ্রামের বাজার যেহেতু বুঝতেই পারছেন, এবং আশেপাশের অনেক গ্রামেই যেহেতু বিদ্যুৎ নাই, তো সুতরাং যেটা হয় যে গ্রামের বাজারে মানুষ কমে যায়, আর রাত 10-11টা বাজলে একেবারেই মানে মানুষজন কমে যায়। তো সুজনের বাবার আবার একটু খেয়ালি মন ছিল, তিনি আসলে রাত পর্যন্ত থাকতেন। তিনি এবং তার কিছু বন্ধু বান্ধব ছিলেন, তারা অন্য ব্যবসাও করতেন। তারা যেটা করতেন যে তারা বেশ গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতেন, মানে যতক্ষণ পর্যন্ত রাখা যায় আর কি। তাদের গল্পগুজব চলতো, আড্ডা চলতো, এবং দেখা যেত সেই 2-3 জনই শেষ দোকান বন্ধ করে বাসায় যেতেন। তো এটা তাদের একটা মানে মানে শখই ছিল। আর যদিও গ্রামের এই রাস্তা একেবারে নির্জন রাতের বেলা, গ্রামের মানুষ হিসেবে ভয় পেতেন না। তো সুজনের বাবা প্রায় শুনেছেন যে তাদের বাড়িতে ফেরার রাস্তার মাঝে কিছু জায়গা আছে যেগুলো নাকি বেশ একটু অন্যরকম। তার বাড়িতে তার মা, মানে সুজনের দাদি, প্রায় ওনার সাথে বকাঝকা করতেন যে তুই এত রাত্রে আসিস, এই সেই, কখনো রাত 12টার পর দিক দিয়ে আসবি না। তিনি অনেক বকাঝকা করতেন, মাঝরাত্রে পর দিক দিয়ে চলাফেরা করতেন। তো উনি দেখা যেত দোকানপাট বন্ধ করে 10-11টার পরে প্রায় উনি আসতেন ওইখানে, এরকম তার অভ্যাস হয়ে গেছিল, এটা তিনি একদম গায়ে মাখতেন না। তো যাই হোক, এরকম ভাবেই তার দিনকাল চলতো। তো তখন যখনকার ঘটনা আর কি, যেটা বলেছে সুজন, তখন আর কি এই যে এই গরমের সিজন আর কি, বেশ গরম পড়ছে, আর তখন এই ফলের মধ্যে আম উঠছে, এবং আমের বেশ রমরমা মৌসুম, পাকা পাকা আম, এবং দেখা যাচ্ছে ওই যে ফলের দোকানে আশপাশে গেলে আমের ঘ্রাণেই মানুষ দাঁড়িয়ে যেত এবং আম চেক করতে এরকম। তো যেদিনকার ঘটনা, ওই দিন খুব আর্দ্র আবহাওয়া, বেশ গরম, বেশ একেবারে মানে কেমন তালপাকা গরম পড়ছে, মানুষ ঘামছে, এরকম একটা অবস্থা। এবং বাজার থেকে সবাই ওই দিন চলে যাচ্ছে তাড়াতাড়ি। এবং সন্ধ্যার পর থেকে হালকা হালকা মানে একটু বৃষ্টি এবং গুমোট ভাব, এবং বৃষ্টিটা হচ্ছে ছিটা ছিটা বৃষ্টি এরকম, এবং গুমোট ভাব একটা তৈরি হয়েছে মানে, এবং চাঁদ নাই আকাশে, বেশ পুরা গুমোট একটা ভাব, কেমন জানি একটা অবস্থা। তো দেখা যাচ্ছে বাজারের অন্যান্য যারা ছিলেন তারা মোটামুটি চলে গেছেন, কিন্তু সুজনের বাবা বেশ আম তুলছিলেন, অনেক আম তুলছিলেন দোকানে। এবং ওনার ওই দিনে সেল কম হওয়াতে উনি একটু টেনশনে পড়ে গেছেন, কারণ আম তো পচে যায়, আম রেখে দিলে দেখা যাচ্ছে পচে যায়। আর গ্রামের বাজারে যে আমগুলো রাখা হয় সেগুলোর মধ্যে কিন্তু সাধারণ তারা ওইসব ওষুধ টষুধ দেন না, এবং আমাদের শহরেই বেশিরভাগ দেখা যায় ওষুধ দেওয়া আম আসে, সেখানে দেয় না, তো সুতরাং আম নষ্ট হয়ে যায়। তো উনি খুব টেনশনে পড়ে গেলেন, রাত হচ্ছে, উনি ওই দিন একটু বেশি টাইম স্টে করতেছেন। সাধারণত যেটা হয় যে দোকানের মধ্যে ওনাদের বিক্রি ভাটটা শেষ হয়ে যায় নয়টার মধ্যে, নয়টা সাড়ে নটা, তারপর তারা গোজ গাছ করে এইটা ওইটা রাখে, প্যাকেট করে বেঁধে রাখে, এই ওদিক ওদিক রাখে তাদের, এগুলো করতে করতেই 10:11 বাজে আসলে। তো ওই দিন উনি আর উঠতেছেন না সহজে। তো উনি দেখলেন যে ওনার সাথে যারা ছিলেন অন্যান্য ব্যবসায়ী, যারা অন্য দু একটা এটা পান সুপারি বিক্রি করতেন এসে, এরকম তারা বন্ধ করে দোকান গোছায় চলে যাচ্ছে। তো এর মাঝে ওনার দোকানের পাশে, সুজনের বাবার দোকানের পাশে একটা বড় পানের দোকান ছিল, সেই লোক মানে ভলিউম আকারে পান বিক্রি করতো। তো তিনি নেমে আসলেন শেষ পর্যন্ত দোকান বন্ধ করে, এসে বলতেছে সুজনের বাবাকে যে কি ব্যাপার, তুমি আনো বসে রিস কে গুছাও না কেন? তো তিনি বলতেছেন গুছাই না, ভাবছিলাম যদি কেউ আসে, কে আইতো, এখন এখানে বাসও আইতো না, বাস থেমে গেছে, বাইরে বৃষ্টি পড়ে, তাড়াতাড়ি গুছাও, গুছায় যাও গা, এখানে আমি গেলে তার কেউ নাই, বাজারে এদিকে দোকানপাট সব বন্ধ। এবং ওই জায়গায় বাজারে দু একজন মানুষ ওই ওখানেই ঘুমাইতো দোকানে, তারা দেখা গেছে যে একটু বিছনা টিসনা গোছাইতেছে আর কি। তো তখন সুজনের বাবা চিন্তা করলো যে আসলে আর কোন উপায় নেই, খামাখাই এনে বুঝা থাকা, আসলে তিনি বুঝছেন কেউ আসবে না, খামাখাই তিনি বুঝে আছেন। তো তিনি তাড়াতাড়ি বললেন যে ভাইজান একটু দাঁড়ান, আমি একটু গুছাই নি। তো লোকটা তার অনিচ্ছা সত্ত্বেও দাঁড়াইলো কিছুক্ষণ। তো তিনি তাড়াতাড়ি তার জিনিসপত্র গুছায়, আর তিনি একটা বড় ব্যাগের মধ্যে আম নিলেন, কতগুলা বেছে বেছে আম নিলেন, ওই লোকরাও দিলেন, তিনি ওই পানের দোকানের লোকরাও দিলেন কয়েকটা, বললেন যে নিয়ে যান বাড়ি যা খান। তো নিজেও একটা ব্যাগের মধ্যে অনেকগুলো পাকা পাকা আম, ঘ্রাণ শুকে শুকে এরকম নিলেন, এবং খুব মানে খুব সুন্দর সুগন্ধি আম, হিমসাকর আম, মানে সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো নিয়ে তিনি দোকান বন্ধ করলেন, তার ওই জিনিসপত্র তালা টালা মেরে তিনি বেরোয় নেমে গেলেন। বাতিটা তিনি একেবারে অন্ধকার, তিনি যেখানে নামছেন তখন একেবারে অন্ধকার, দূরে একটা বাতি দেখা যাইতেছে ওই পাশের, ওই যেখানে মানুষ ঘুমায় আর কি, সেটার একটু আলো এদিকে পড়ছে। তো ওই লোকও বললো যে রাত হয়ে গেছে, যাও তুমি কেমনে যাইবা, দেখো সামনে অন্ধকার, কিচ্ছু নাই, বাতি নিছ? বলে যে হ্যাঁ আমার কাছে টর্চ আছে। বলে আচ্ছা ঠিক আছে। যাই হোক, ওই লোকের থেকে বিদায় নিয়ে সুজনের আব্বা রওনা দিলেন, হেঁটে বেরোলেন বাজারের এই শেষ বাতিটাও তখন আর খুব একটা দেখা যাচ্ছে না। তা তিনি যখন বাজারের এই দোকানপাটগুলার ভিড় থেকে নেমে গেছেন, দুই পাশে কিন্তু সারি সারি বন্ধ দোকান, বের হয়ে গেছেন, তখন একেবারে ইট বিছানো রাস্তা সামনে, এবং ওই যে বৃষ্টি পড়ছে যে এখনো হালকা হালকা ঝিরি ঝিরি পড়তেছে গুমোট, এবং এই ঝিরিঝিরি বৃষ্টিতে ঠান্ডা নাই, গুমোট একটা মানে মানে পুরো ভ্যাপসা একটা আবহাওয়া। তো তিনি হেঁটে যাচ্ছেন, দেখলেন কয়েকটা ইটে পাড়া দিলে পানি ছিটকে বেরিয়েছে নিচ থেকে, মানে অস্বস্তিকর একটা ব্যবস্থা। তো তিনি অনেকক্ষণ পর্যন্ত আলো পাইছেন, যেহেতু বাজারে ওই পিছনের আলোটা অন্ধকার অনেক দূর ছুটে আসছে, এবং তার পায়ে রেল লাইন গেছে, রেল লাইনের কিছু আলো ছিল ওইদিকে, সেগুলো হালকা হালকা আসতেছিল। বেশ খানিকক্ষণ পর দেখলেন যে বেশ অন্ধকার, কারণ চাঁদ নাই আকাশে। তো তিনি ভাবতেছেন যে আজকে কি অমাবস্যা নাকি, কিন্তু এটা ক্যালকুলেট করতে পারতেছেন না তিনি। যাই হোক, ক্যালকুলেশন বাদ দিয়ে তিনি চিন্তা করলেন যে অমাবস্যা হোক আর চাঁদ না থাক, আকাশে যথেষ্ট মেঘ, এবং চাঁদ যদি মেঘের আড়ালেও থাকতো মেঘটা জল জল করতো, মেঘটাও জল জল করতেছে না, বেশ অন্ধকার। তো তিনি তার সাথে যে এক্সট্রা একটা ব্যাগ ছিল, মানে তিনি তো আমের একটা ব্যাগ নিয়েছেন এরকম ছালার মধ্যে পরে, আর এক্সট্রা একটা ব্যাগ ছিল যেটা তিনি সবসময় নিয়ে আসতেন সাথে করে বাজারে আসার সময়, ওই অনেক সময় টাকা পয়সা এটা ওইটা সাথে থাকতো সেটা। তো ওইটার ভিতরে তার একটা ফ্ল্যাশ লাইট আছে, দুই ব্যাটারি, একটা টর্চ লাইট। তো তিনি ওইটা খুলে তাড়াতাড়ি বের করলেন, বের করে টর্চ লাইটটা জ্বালালেন। তো জ্বালায় বোকা হয়ে গেলেন, কারণ তার এই টর্চ লাইটের ব্যাটারি ড্যাম, মানে আলো পড়তেছে টিম টিম করে, একদম সামান্য একটু আলো, মানে মনে হচ্ছে না জ্বলার মতোই। ওনার রাগ উঠে গেল, তিনি চিন্তা করলেন যে ধুত্তুরিকে, এই ব্যাটারি আমার চেক করা উচিত ছিল আগে, আমি ব্যাটারি চেক করি নাই কেন। যাই হোক, এই চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন, হালকা একটা মানে ক্ষীণ আলো বেরিয়েছে ওনার ফ্ল্যাশ লাইট দিয়ে। তো যতটুকু পারতেছেন ধরতেছেন সামনে রাস্তায়, কারণ চাঁদের আলো নাই, মানে নর্মালি তারা চাঁদের আলোর উপর রিলাই করে রাতের বেলা, এরকম প্রান্তরে, খোলা প্রান্তরে চাঁদের আলো কিন্তু বেশ এফেক্ট ফেলে, মানে চাঁদ যদি ক্ষয়িষ্ণু চাঁদও থাকে তারও বেশ এফেক্ট থাকে, কিন্তু এখানে নাই। তিনি ওই যে বারবার চিন্তা করতেছেন যে আজকে অবসর নাকি, পরে চিন্তা করলেন ধরতে আমি এখন এগুলো মানে হিসাব করতে পারতেছেন না, বলে ঝাক এখন আমি আর কি করবো, যেটাই হোক অন্ধকার তো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বেশ অনেক দূর রাস্তা, কিন্তু তাদের ওখানে খোলা প্রান্তর, মানে একেবারে এরকম ইট বিছানো রাস্তা, দুই পাশে এই ফসলের মাঠ, ফসলের মাঠ অনেক দূর পর্যন্ত। তারপরে শুরু হয়েছে ওনার ওখানে বাঁশঝাড়, বেশ বড় বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের পরেই একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে চৌরাস্তার মোড়, মানে চারটা রাস্তা চলে গেছে, দুই পাশে দুইটা, সামনে একটা, মানে বাঁ দিকে ওনার যাইতে হবে। ওই জায়গাতে বায়ে গেলে ওই জায়গাটারই মানুষ বলে যে রাতের বেলা একটু হাঁটা চলা করতে না, যেমন তার মা বকাবকি করতে থাকে, মানে সুতরাং দাদি বকাবকি করতেন যে ওই দিকে যাতে রাত্রে বেলা তিনি না আসেন। তারে বলছে যে মানে মধ্যরাতের পর তো খবরদার তুই আসবি না, তুই বারোটার আগে ঘরে ঢুকবি সব সময়। কারণ ওনার নাকি অনেক এরকম ঘটনা আছে, মানে সুজনের দাদি নাকি অনেক ঘটনা জানেন ওইখানকার, যেটা তিনি তারা ভয় পাবে দেখে বলতেন না। তো সুজনের বাবা আবার এগুলো কেয়ার করতেন না, তিনি বেশ সাহসী মানুষ, ওই যে রাত্রে আড্ডা দিয়ে আসতেন, তবে বারোটা পার হইত না আর কি ওনার। তো ওই দিন কিন্তু তিনি যে আসতেছেন, তিনি এই রাতের বেলা এবং এই হালকা হালকা বৃষ্টি পড়তেছে, গরম এবং এই ফ্ল্যাশলাইট আলো নাই, এর মাঝে তিনি তার ঘড়ি দেখতেছেন। তো ঘড়িতে উনি দেখতেছেন তাকায় তখন বারোটা এগারো বাজে, মানে রাত বারোটা পার হয়ে গেছে ওনার ওই দিন বেরোইতে। এবং একটাই জিনিস তার কাছে ভাল লাগতেছে, তার হাতের এই ছালার ব্যাগে আমের ঘ্রাণ, বেশ মৌ মৌ করে ঘ্রাণ বেরিতেছে ওনার এটা দিয়ে। তো তিনি ওই বাঁকে চলে আসলেন এক সময় হাঁটতে হাঁটতে, মানে এই যে দুই পাশের এই খোলা প্রান্তর পার হয়ে আসলেন, বাঁশ বাগানের পাশ দিয়ে হেঁটে 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 আসছেন। একটু ভয় লাগছে বাঁশ বাগানের পাশ দিয়ে আসার সময়, কারণ উনি অনেক জোনাকি পোকা দেখছেন এবং জোনাকিগুলো এত ঘন হয়ে উঠতেছিল কিছু কিছু জায়গায়, মনে হইতেছিল জোনাকিগুলো মানুষের মতো শেপ নিতেছে এরকম। তো পরে উনি ভাবছেন যে এটা হতে পারে আমার মানে উদ্ভট কল্পনা, বা আমার এখন আমি একটু মানে ভয় পেতেছি এরকম কল্পনা। যাই হোক, উনি চৌরাস্তায় এসে হাতের পায়ে টান নিলেন এবং এই জায়গাটা বেশ গাছগাছালির মধ্যে দিয়ে গেছে, বেশ উঁচু উঁচু গাছ, মানে এরকম বড় বড় লম্বা লম্বা শাল সেগুন গাছের মতো ওদিক দিয়ে গেছে। তো হেঁটে হেঁটে যাচ্ছেন উনি, আর বাতাসগুলো মানে বাতাস আসতেছে মাঝে মাঝে, সেই বাতাসে এসে গাছের উপরগুলো নড়তেছে। কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার, নিচের দিকে বাতাস নাই, মানে উনি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছেন সেদিকে কিন্তু বাতাস নাই, ঘেমে নিয়ে গেছেন তিনি হাঁটতে হাঁটতে, মানে এত ঘুমট আবহাওয়া। তো হাঁটতে হাঁটতে এই রাস্তাটা এক জায়গায় যে ঠেকছে, তার পাশ দিয়ে একটা খাল চলে গেছে এরকম, মানে জলাশয় আর কি, এরকম খাল চলে গেছে। তো ওই খালটার কাছাকাছি চলে আসছেন, অন্ধকার, এর মাঝে ওনার সেই ফ্ল্যাশলাইটের আলো আরো কমে গেছে, টিম 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 করে সামান্য একটু জ্বলতেছে। এই অবস্থায় হঠাৎ করে তার কাছে মনে হলো যে খালের সামনে যে এখানে গাছগাছালির মানে একটা বিশাল ঝাড়, মানে দুই পাশে এক পাশে বা পাশে মনে হচ্ছে উডসের মতো, মানে বিশাল একটা জঙ্গলের মতো গাছের, ওইটা বায়ে থাকে উনি জানে ওইখানে, ওই জায়গার থেকে দেখলো যে একটা কিছু বের হয়ে আসলো ওই জঙ্গলের ভেতর থেকে। এবং যেটা বের হয়ে আসছে সেটা কেমন একটা শেপ, ওনার কাছে ফার্স্টে মনে হলো এটা কি গরু নাকি, গরুর মতো চার হাত পা বের হয়ে আসছে। তো তিনি একটু থতমত খেয়ে গেছেন, জানি এটা কি। বের হয়ে এসে যে সামনে দাঁড়াইছেন তিনি খেয়াল করলো যে চোখ জ্বলতেছে, তারপর তিনি খেয়াল করলেন না রে এটা তো গরু না, তিনি বুঝতে পারলেন ঘোড়া, কারণ খুব ছটফটে টাইপের এবং বেশ উঁচু। তার জানা মতে এরকম ঘোড়া তাদের এলাকায় নাই, তাদের এলাকায় যা আছে টাট্টু ঘোড়া, ছোট ছোট ঘোড়া, মাল টানে মানুষ, হ্যাঁ এরকম আছে, এরকম তেজস্বী ঘোড়া, মানে এই ধরনের ঘোড়াগুলা সাধারণত দেখা যেত ওইখানে ওই যে পুলিশের কুচকাওয়াজে ব্যবহার করে বা এরকম কিছু, উনি যেটা জানছেন আর কি, সুজনের আব্বা যেটা দেখছেন যে পুলিশের কুচকাওয়াজে। এবং তার জানা মতে যে ওখানে জমিদার বাড়িতে একসময় এরকম ঘোড়া ছিল, ওখানে জমিদার ছিলেন, সে জমিদারের এরকম ঘোড়া ছিল। বাট এইরকম বড় ঘোড়া এরকম এখানে রাস্তার মাঝখানে আসছে, এবং ঘোড়াটার কালার লাইট, এটা তিনি বুঝতে পারছেন এই অন্ধকারেও, বেশ লাইট কালারের একটা ঘোড়া, এবং এটা পা দিয়ে যে খুর দিয়ে শব্দ করে চলে আসছে রাস্তার মাঝখানে সেটা তিনি পাচ্ছেন। এবং তার থেকে প্রায় দূরত্ব যখন হয়ে গেল প্রায় ২০-২৫ ফিট, তিনি ২০-২৫ ফিট দূরে আছেন ঘোড়ার থেকে, তিনি কিন্তু আস্তে আস্তে হাঁটা শুরু করছিলেন ঘোড়া দেখে, কারণ তিনি এই বুঝতে বুঝতেই তার সময় লাগতেছিল যে এটা কি ঘোড়া না কি ব্যাপার। এসে ২০-২৫ ফিট দূরে এসে তিনি থেমে দাঁড়ায় গেলেন, কারণ তিনি আর সামনে যেতে সাহস পেলেন না। এই সময় ঘোড়াটার শব্দ পেলেন, হোস করে ঘোড়াটা নাক থেকে ধোঁয়া ছাড়লো, মানে তার নিঃশ্বাস ছাড়লো চোর, এবং বেশ হোস করে শব্দ হলো, হোস হোস করে যেরকম ঘোড়া সেরকম, মানে বেশ রেগে আছে এরকম। তিনি খেয়াল করলেন ঘোড়ার চোখ দুটো জ্বলতেছে, মানে লাইট কালারের ঘোড়া এটা বোঝা যাচ্ছে, এবং চোখ দুটো জ্বলতেছে এবং হোস করে নিঃশ্বাস ফেললো। তারপর ঘোড়াটা এরকম খটখট করতে করতে একেবারে রাস্তার মাঝখানে চলে আসলো, মানে রাস্তাটা ব্লক করে দেওয়ার মতো। তো খুব ভয় পেয়েছেন, আসলে সুজনের আব্বা খুবই ভয় পেয়েছেন তিনি। তিনি দোয়া পড়তেছেন, তো যখন দোয়া পড়া শুরু করলেন এই সময় দেখলো ঘোড়াটা আর অস্থির হয়ে গেল, দুই পা সামনে দুই পা এরকম করে নাড়াচড়া করতেছে, খটখট করে মাঝে মাঝে তুলে দিচ্ছে দুই পা উপরে। মনে হচ্ছে যে ঘোড়াটা সামনে আসতে চায় কিন্তু কিছু একটা বাধা পেয়ে সে মানে আসতে পারতেছে না, এবং সে তখন ডাকা শুরু করলো প্রচন্ড রেশারব, মানে একেবারে সেই রেশারব মানে প্রচন্ড মানে চিহি করে ডাকতেছে সে ভয়ঙ্কর, এই শব্দটা মানে একেবারে নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে এত জোরে। ঘোড়াকে ভয় পাওয়ার মতো কারণ আসলে থাকার কথা না, কিন্তু খুব ভয় পেয়ে গেছেন সুজনের আব্বা, কারণ এরকম বড় ঘোড়া মানে সেই ঘোড়ার মানে ওনার মাথার কাছে হবে ওটার পিঠ এরকম উঁচু। এই সময় তিনি খেয়াল করলেন এই যে এতক্ষণ তিনি ভাবতেছিলেন অমাবস্যা, আসলে অমাবস্যা না, মেঘের আড়ালে চাঁদ আছে এবং সেই মেঘটা আস্তে করে সরে হালকা চাঁদের আলো বেরোয় আসলো চারিপাশে, এবং এটাতে তিনি দেখলেন পুরাপুরি চাঁদের আলো যতটুকু পড়ছে এই এতটুকু চাঁদের আলোতেই পুরো স্পষ্ট দেখা যাচ্ছে যে ঘোড়াটা হচ্ছে সাদা রঙের একটা ঘোড়া, দুধ সাদা রঙের ঘোড়া, এটার চোখ দুটো জলজল করতেছে, বিশাল কেশর পিঠের মধ্যে বড় বড় কেশর, এবং সেই কেশর তার ঘাড় ছাড়ায় পড়ছে, মানে রাজকীয় একটা ঘোড়া। তো তিনি তখন চিন্তা করলেন যে এখানকার যে জমিদার ছিলেন একসময় এই জমিদারের এরকম ঘোড়া ছিল, তিনি শুনছেন জমিদার বেশ অত্যাচারী জমিদার ছিল, মানুষকে ধরে নিয়ে অনেক টর্চার করত, মানে খুব মানে খুবই টর্চার মানে করতছে, এবং তিনি অত্যাচারী একজন জমিদার ছিলেন, এই এখন ওই এলাকার থেকে মানে তার বিলুপ্তি ঘটছে, তার বাড়িও একদম অ্যাবান্ডন হয়ে গেছে। খুব ভয় পেয়েছেন তিনি খুবই ভয় পাইছেন যে মানে এই ঘোড়া কোত্থেকে আসলো, এটা যে স্বাভাবিক কোনো ঘোড়া না, তিনি বলতেন এবং তিনি দোয়া পড়তেছেন এবং তার দোয়া পড়াতে মনে হচ্ছে ঘোড়াটা এই দোয়া পড়ার কারণেই সামনে আসতে পারতেছে না, দুই পা উঁচু করে দিচ্ছে বারবার এবং রেশাধ্বনি করতেছে, এবং দুই পা যখন ফেলতেছে মাটির মধ্যে প্রচন্ড শব্দ হইতেছে। তো তিনি ভাবলেন যে আমি যখন দৌড় দিই পিছন দিকে এটা আমাকে দৌড়ায় ধরে ফেলবে এবং কি করবে জানি না। তো তিনি আস্তে আস্তে হাঁটা শুরু করলেন আবার সামনে, তিনি হাঁটতেছেন দেখলেন যে ঘোড়াটা ঘুরে মানে পেছন দিকে ঘুরে দৌড় দিল উল্টা পথে কিছু দূর ছুটে তিনি দেখলেন গাছগাছালির মধ্যে হারায় গেল। তো তিনি একটা নিঃশ্বাস ফেললেন, তিনি ভাবলেন যে সুজনের আব্বা মনে করলেন যে মানে চলে গেছে, এটা খারাপ কিছু ছিল চলে গেছে। তো তিনি তারপর অনেক সন্তর্পণে হাতের দিকে তাকান, এখন এই চাঁদের আলোতে তার ফ্ল্যাশ লাইটের আলো আর কোন আলোই না আর কি, ওইটা একদম মানে ভিতরে একটু চলে আসে তারের সাথে। তো তিনি ওটা বন্ধ করে ব্যাগে রেখে দিলেন তাড়াতাড়ি, দিয়ে তিনি দোয়া পড়তে পড়তে হেঁটে যাচ্ছেন ওই যে খালের মতো জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছেন তিনি, তার পাশে দেখলেন যে বিশাল এরকম শুরু হয়েছে বাঁশের জঙ্গল মানে বাঁশ বাগান বিশাল, এবং সেগুলোর মধ্যে জোনাকিগুলো উঠতেছে মানে অন্যরকম একটা মানে শেপ, কনস্টেলেশনের মতো শেপ নিচ্ছে বারবার জোনাকিগুলো। তো তিনি এইবার একটা জায়গায় পৌঁছেছেন, এই রাস্তাটা তে মাথা মানে এই রাস্তা দিয়ে তিনি সোজা গেলে বায়ে চলে গেছে, বায়ের দিকে গেলে ওনাদের বাসা, ডান দিকে গেলে অন্য গ্রামের দিকে চলে গেছে, তো তাকে বায়ে যেতে হবে। এই জায়গাটা কিন্তু বেশ মানে বড় একটা ঝোপঝাড় জঙ্গল আছে, এবং সেই জঙ্গলের পাশে রাস্তার ডান পাশে একটা বিশাল দিঘি আছে, ওই দিঘিটার পাশ দিয়ে বিশাল বাঁশঝাড়। তো এই জায়গাতে তারা যখন এমনি তিনি যখন রাত্রে আসছেন, তিনি একটু তার গা ছমছম করতো, অন্য সময় যখন তিনি আসতেন 9-10 দিকে গা ছমছম করতো, তো আজকে তার কাছে একটু মানে মানে বেশ একটু অন্যরকম লাগতেছে, বেশ ভয়ই লাগতেছে। তো তিনি এই চিন্তা করতে করতে তিনি ওইখানে মানে কি দেখবেন বা কিছু এরকম চিন্তা করতে করতে তিনি আস্তে আস্তে করে হেঁটে 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 আসতেছেন। এই সময় তিনি হঠাৎ করে তার মানে তিনি কিন্তু বাঁক নিয়ে ফেলছেন, বাঁক নিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তার বাঁ দিকে শুনতে পেলেন সেই ঘোড়ার ডাক, মানে প্রচন্ড মানে শব্দ করে হেসা রব পড়তেছে ঘোড়াটা, এবং মনে হচ্ছে যে ওই ভিতর দিয়ে ছুটে আসতেছে তার পাশ দিয়ে। তিনি আবার দোয়া পড়া শুরু করলেন, তো দোয়া পড়তে পড়তে এত ভয় পেয়েছেন তিনি, আসলে তার ভয়ের মানে ভয়ে তার আত্মা উড়ে গেছে, তো ভয়ে তিনি জোরে জোরে দোয়া পড়ছেন। তিনি হঠাৎ দেখলেন যে বাঁ দিকে যে ঘোড়াটার শব্দ শুনছেন আর ডান দিকে হঠাৎ করে তিনি খেয়াল করলেন তার থেকে বেশি দূর হবে না 10-12 ফিট উপরে মনে হচ্ছে বাঁশঝাড়গুলো যে আছে, বাঁশঝাড়গুলো দিঘির উপরে এরকম কাত হয়ে আছে এক সাইড দিয়ে, বাঁশঝাড়ের ঠিক বাঁশের উপর থেকে ছোট ছোট কোনো মানুষের মতো মানে খুব ছোট ছোট বামনের টাইপ মতো এরকম কিছু মানুষ পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়তেছে, ঝপ 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 করে পানির মধ্যে পড়ে মানে শব্দ করে পানির তলে চলে যাচ্ছে এরকম, এবং কেমন কিচিরমিচির শব্দ শুনতেছেন তিনি, মানে খুব চিকন গলায় যদি অনেকে কথা বলে। এই পর্যায়ে আসলে সুজনের আব্বা সাহস হারায় ফেলছেন, তিনি ভয়ে দৌড় দিলেন এবং জোরে জোরে দোয়া পড়ে দৌড়াইতেছেন, হাতে ব্যাগটা তার মানে ভয়ঙ্কর ভয় পেয়েছেন তিনি। তিনি দৌড়াচ্ছেন এবং দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ তিনি খেয়াল করলেন তার রাস্তার সামনে একটা ধোঁয়ার কুণ্ডুলি, মানে কুণ্ডুলিটা হচ্ছে বেশ ডিপ একটা ধোঁয়ার কুণ্ডুলি, মানে এত ডিপ বলার মতো না, মনে হচ্ছে কালচে কালি কেউ গুলি দিছে বাতাসের মধ্যে, এরকম একটা ধোঁয়ার কুণ্ডুলি। এবং সেটার উপর একটা মুখ, এবং সে মুখের অবয়বটা মনে হইতেছে যে একটা মানুষের মতো, এবং চুলগুলা এই বড়, তার মাথার থেকে চুল পড়ছে একদম রাস্তার মধ্যে, এবং রাস্তার মধ্যে চুল পড়ছে এবং বুঝতেছে গড়াগড়ি খাচ্ছে এরকম, এবং সেটা বাতাসে ফ্লোট করতেছে মাথাটা, মানে নিচের শরীরটা হচ্ছে ধোঁয়ার একটা কুণ্ডুলি আর মাথাটা বোধ হচ্ছে মানুষের মাথার মতো চুল নিচে পড়ছে এরকম। তিনি দেখলেন ওই ধোঁয়ার কুণ্ডুলির মধ্যে থেকে চিকন চিকন হাত এরকম বেরিয়েছে, এবং ওইটা রাস্তা ব্লক করে রাখছে, তার মনে হচ্ছে কিছু একটা চায় তার কাছে। তো ভয়ে সুজনের আব্বার পুরো আত্মা উড়ে গেছে, তিনি তার হাতের যে ব্যাগটা ছিল, আমের ব্যাগটা, তিনি একদিকে ছুড়ে মারলেন পাশে, ওই রাস্তার পাশে। মারার পর দেখলেন ধোঁয়ার কুণ্ডুলিটা আস্তে করে ওইদিকে চলে গেল, মানে ওই ব্যাগের দিকে ওইদিকে চলে গেল, আর তিনি ধোঁয়া পড়তে পড়তে ঝেড়ে দৌড়ালেন ওইখান দিয়ে। তিনি দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন সামনের দিকে, এবং তিনি কিন্তু ওই ঘোড়ার শব্দ পাচ্ছেন, খুরের হেসা, মানে জোরে জোরে চিৎকার করতেছে, ঘোড়া ডেকে উঠতেছে। এরম করতে করতে এক সময় তিনি দৌড়ায় বাঘ নিয়ে, এই জঙ্গলের জায়গাটা একটু ফিকে হয়ে গেছে, সামনে আবার ক্ষেত, মানে জঙ্গল শেষ হয়ে ওখান থেকে ক্ষেত শুরু হয়েছে, এবং তিনি দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ি দেখলেন। তো দৌড়ায় দৌড়ায় তিনি তার বাসায় তিনি চলে আসলেন। বাসায় চলে এসে তিনি ভয়ে তার মাকে ডাকা শুরু করলেন। তো সুজনের দাদি দরজা খুলে দিল, দরজা খুলে দিয়ে দেখলো যে তার ছেলেকে, এবং তিনি তাড়াতাড়ি তার ছেলেকে ডাকলেন, এবং সুজনের আম্মা আসলো, সবাই আসলো। আসার পর সুজনের আব্বা বসে বলতেছে যে মা ভয় পাইছি। তো তার মা বলছে কি হয়েছে, কি দেখছস তুই, তোর এটা রাতটা আসতে মানা করছি রাস্তা দিয়ে, এত রাইড করতে না করছি তোরে। তো তিনি চুপ করে থাকে বললেন যে বেরিতে দেরি হয়ে গেছে দিরং, আমি আসলে চাইছিলাম আর একটু আগে বেরিতে, তো ওখানে আজকে ই নাই, কেউ কেনা খরিদ্দার নাই, এর জন্য দেরি হয়ে গেছিল। তো তার মা বলল খরিদ্দার তাও কার না তাও, তুই বেরিয়ে যাবি আগে। তো তাকে তাড়াতাড়ি তার মা নাকি নিয়ে হাত মুখ ধোয়ায় মানে পরিচ্ছন্ন করলেন, সুজনের মাও ছিলেন সাথে, এবং তিনি এসে বসলেন। তিনি খুব বিপর্যস্ত, মানে এরকম অভিজ্ঞতা তার এর আগে হয় নাই। তো তার মা তাকে বলল, মানে সুজনের দাদি বললেন যে এই জায়গা সম্বন্ধে তোর আগে আমি কই নাই, এই জায়গা অনেক খারাপ, আমার অনেক অনেক কিছু জানা আছে এখান সম্বন্ধে, আমি নিজেও দেখছি এই জায়গা, তোর এর জন্যই না করি, ওদিক যাইতো না। তো সুজনের আব্বা তাকে শুনলেন তার মায়ের কথা, বুঝলেন যে আসলে শোনা উচিত ছিল। তো এরপর তিনি বাসা আসলেন এবং রাতে ঘুমায় তিনি ভয় পাচ্ছিলেন। তো সুজনের আম্মা আবার দোয়া পড়ে ফু দিলেন অনেক, এবং ওই দিন রাতে দোয়া দরুদ পড়ে তার সুজনের দাদি এবং সুজনের মা তাকে ফু দিছে, এবং তিনি ঘুমালেন আর কি। তো এরপর আর কিছু হয় নাই ওনার, এবং তার আর অনেকে যেমন জ্বর টর সেগুলো আসে নাই। তো মোটামুটি দিনের বেলা তিনি সুস্থ হলেন, এবং রাতের স্মৃতিটা ধূসর মনে হলো তার কাছে। তো তিনি এরপরে দু একদিন আর তার কাজে যান নাই, তারপর থেকে আবার নিয়মিত যাওয়া শুরু করেন, কিন্তু তিনি আর ওই রাত করেন না, তিনি রাত করেন না, তিনি ওই রাত বারোটার আগেই, বারোটার বেশ অনেকক্ষণ আগেই চলে আসেন ওইখান দিয়ে, এবং চেষ্টা করেন যে পারলে তাদের কোনো কাস্টমার যদি তাদের এলাকার থেকে থাকে, বা কোনো লোক যদি ওই এলাকার থেকে এসে থাকে, তাকে সাথে রাখতে পারলে তার সাথেই চলে আসেন। তো ওই জায়গা দিয়ে আসার সময় নাকি তার কাছে একটু মানে গা ছমছম করে, ওই অঞ্চল যেখানে সে ওই জিনিস দেখছিল। তো অনেকে তাকে বলছে যে তার সাথে যে ওই যে আমের ব্যাগ ছিল, এই কারণেই হয়তো পাকা আমের ব্যাগ ছিল, ওইটাই হয়তো চাইছিল কোনো পিশাচ, ওখানে থাকে যারা, ওখানে অনেক পিশাচ আছে, এবং ওই যে পানিতে ঝাঁপায় পড়ছে ওগুলো পিশাচি, হয়তো ওইটার জন্য ওইটার ঘানি আকৃষ্ট হয়ে আসছিল নেওয়ার জন্য। তো এটাই, এবং গ্রামে সাধারণত দেখা যাচ্ছে মানুষ কিন্তু রাতের বেলা এরকম মিষ্টির হাঁড়ি বা এগুলো ক্যারি করার সময় খুব সাবধানে থাকে, মাছ বা পাকা ফল বড় কিছু নিয়ে গেলে সাবধানে থাকে, এরকম গ্রাম বাংলায় এই ধরনের কথা প্রচলিত আছে, আমি অনেক শুনেছি। এমনকি শুধু আমাদের দেশেও না, আমাদের পার্শ্ববর্তী দেশেও আমি শুনেছি যে এরকম কিছু জায়গা আছে, এর একটা স্থাপনার কথাই বলছিল যে ওইটার আশপাশে নাকি মিষ্টি নিয়ে কেউ যেতে পারে না। এবং আমি ওখানে একজনের ঘটনা শুনছিলাম, আমাকে শেয়ার করছিল কলকাতা থেকে একজন, যে তিনি নিজে এটার সাক্ষী, যে তিনি নিজে পরীক্ষা করার জন্য সেখান দিয়ে মিষ্টি নিয়ে আসছিলেন একটা জায়গার কথা। একদিন আমি আপনাদেরকে বলবো, ওনার সাথে কথা হলে উনি যদি পারমিশন দেয় আমি আপনার শেয়ার করবো আপনাদের সাথে। তো উনি নিজে ওইটা পরীক্ষা করার জন্য, এরকম একটা বাড়ি ছিল, পরিত্যক্ত জমিদার বাড়ি টাইপের আর কি, তো ওইটার সামনে দিয়ে উনি আর ওনার বন্ধু আসার সময়, উনি নিয়ে যাবে আর কি সে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময়, তিনি ওই মিষ্টি কিনলেন, মিষ্টি কিনে সেই পাত্র সহ আসতেছিলেন, মাটির পাত্রে মিষ্টি। এবং যখনই ওই বাড়ির সামনের যে একটা বাগানের মতো ছিল ওইখানেই অঘটনগুলো ঘটতো, এটার সামনে দিয়ে যখন তিনি আসতেছিলেন কল্প করতেছিলেন বন্ধুর সাথে, হঠাৎ করে মনে হয়েছে যে তার পাশ থেকে কিছু একটা গেছে, পুরো খুব স্পিডে গেছে, এবং তিনি ফিল করছেন তার হাত থেকে যে তার এরকম দড়ি দিয়ে বাঁধা ছিল মিষ্টিটা, দড়িটা ছিঁড়ে মিষ্টির হাঁড়িটা চলে গেছে উড়ে কোন দিকে, এবং তিনি এটা মানে বুঝতে পারলেন না কিভাবে গেল কোন দিকে গেল, এবং তিনি এটা ঠাউরও করতে পারেন না মিষ্টির হাঁড়ি কোথায় গেছে, তার হাত থেকে মিষ্টির হাঁড়ি কেউ নিয়ে গেছে। এবং এইটা উনি বলছেন যে এটা তার খুবই একটা মানে গায়ে রোম দাঁড়িয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা, আর কিছু হয়নি, তার মিষ্টির হাঁড়িটা নিয়ে চলে গেছে। তো এরকম কিন্তু হয় শুধু আমাদের দেশেই না, এটা কিন্তু বিদেশেও হয়। আমি এরকম বিদেশে এরকম শুনেছি যে ফ্রাইড চিকেন ভাস্তা এক লোক রাতের বেলা বিক্রি করতো, সে এরকম ফ্রাইড চিকেন বিক্রি করতো এবং সে তার গ্রিলের মধ্যে ফ্রাইড চিকেন রেখে গেছে, সেখানে ছয় পিস মানে তার আগে ভেজে রাখা চিকেন সেগুলোকে সে রেখে গেছিল ওইখানে তার ওই ভিতরে একটা ঢাকনি আলা কন্টেইনার, কিন্তু মানে এটা একটা ওখানে গরম হিটিং এর মধ্যে রাখা হয় আর কি, বের করে রেখে দেয় যাতে গরম থাকে ফ্রাইড চিকেনটা, মানে রেডিমেড যে কেউ এসে যাতে নিতে পারে, অনেক সময় না কাস্টমারের জন্য রেখে দেয় এরকম। তো তিনি রেখে গেছিলেন ওখানে, তার প্রায় ছয় পিস চিকেন ছিল সেখানে, তিনি ওখান থেকে জাস্ট তার ব্যাক রুমে গেছেন আর আসছেন, ইট টুক হিম নট ইভেন এ মিনিট, এক মিনিটের মতো। দেয়ার ইজ নো ওয়ে যে কেউ এসে ভিতর থেকে ওনার চিকেনগুলো নিয়ে চলে যাবে এক মিনিট, একজন মানুষ সম্ভবই না। এক মিনিট পর তিনি এসে দেখছেন তার ওই ঢাকনার নিচে কোনো চিকেনই নাই। এটা কিন্তু একদম মানে নর্থ আমেরিকার ঘটনা আপনাদেরকে বললাম আমি। তো এরকম কিন্তু মানে হয়, বিভিন্ন জিনিস হয়। তো এটাই আমিও মনে করি এটা যে সুজনের আব্বাস এই আম নিয়ে আসার জন্য এরকম হয়তো হয়েছিল এটা মানুষ বলে। যাই হোক, এই ছিল সুজনের শেয়ার করা ঘটনা। আর আমি এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমাদেরকে জানাতে ভুলবেন না ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে, আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স বা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturo@gmail.com, উচিত odbhuturo@gmail.com। পাঠিয়ে দিন আপনার অভিজ্ঞতা বা আপনার ঘনিষ্ঠ জনের সাথে ঘটা কোনো অভিজ্ঞতা বা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো অভিজ্ঞতা, অথবা কোনো এলাকার কোনো মিথ বা লেজেন্ড আমরা শেয়ার করে ফেলবো। তো চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুতুরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তারেক হোসেন কুয়েত থেকে। তারেক হোসেন সাহেব তার নিজের জীবনে একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটি বছর খানেক আগে তার সাথে ঘটে গিয়েছে, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। আমি চলে যাব তারেক হোসেন সাহেবের ঘটনায়। তারেক হোসেন কুয়েতে গিয়েছিলেন ফ্রি ভিসায়। ফ্রি ভিসা বলতে যেটা হচ্ছে যে তারা যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির থেকে ভিসা নেন কাজ করার জন্য, কিন্তু সেটার যে যিনি ওনার থাকেন বিজনেসের, তিনি সেই এমপ্লয়কে ফ্রি করে রাখেন, মানে কাজে ইনভলভ না করে তাকে মানে অ্যালাউ করেন যে তিনি যদি অন্য কোথাও কাজ করতে চান তাহলে তিনি কাজ করতে পারবেন, বাট সেই এমপ্লয়ের ভিসাটা হয় সেই ওনারের কোম্পানির নামে। এরকম একটা ভিসায় তারেক হোসেন কুয়েতে গিয়েছিলেন এবং তিনি কাজ খুঁজছিলেন, মানে যেখানে তিনি গিয়েছেন ভিসার আন্ডারে সেখানে তো কাজ নাই, তিনি কাজ খুঁজছিলেন। এবং সেই সময় নাকি কাজের বেশ সমস্যা চলছিল, তো চাকরি পাচ্ছিলেন না তিনি। এবং এখানে একটা ব্যাপার আছে যে এই কোম্পানি তাকে নতুন করে রিহায়ার করবে, তারা নাকি আবার তাকে অ্যাপ্লাই করতে হয় ভিসার জন্য, তো এরকম একটা প্রসেসের জন্য ঝামেলা হচ্ছিল, এই কারণে তিনি চাকরি পাচ্ছিলেন না। তো ওই চাকরি না পাওয়াতে যেটা হয়েছিল, তার সার্ভাইভাল গত সমস্যা তৈরি হয়ে গিয়েছিল, তিনি আসলে কিভাবে নিজের খরচ তুলবেন এটাই বুঝতে পারছিলেন না। তো এরকম সমস্যায় তিনি এক ফ্রেন্ডের কাছে আশ্রয় নেন, যে বন্ধু ওখানে থাকত। তো সেই বন্ধু প্রথম কয়েকদিন পরই তার সাথে একটু ইল ট্রিট শুরু করেন, কারণ তিনিও মানে দেখা যাচ্ছে যে ওনার থাকাটা পছন্দ করছিলেন না। তো তারেক সাহেব বেশ চেষ্টা করেন বন্ধুর ওখানে মানে মোটামুটি তাকে হেল্প করে দেওয়া বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে তার বন্ধুর মানে আচরণ পরিবর্তন হতে থাকে। এ পর্যায়ে একদিন তার বন্ধুর সাথে তার বেশ ঝগড়াঝাটি হয় এবং ঝগড়াঝাটিতে তিনি রাগ করে বন্ধুর বাসার থেকে বের হয়ে যান। তো বের হয়ে আসছেন তিনি কিন্তু আসলে কিছু খেয়াল করেননি, তিনি হাঁটা শুরু করেছেন রাস্তায় বের হয়ে। তিনি চিন্তা করছেন যে কি আছে কপালে, যেদিকে দুই চাক যায় চলে যাই, কারণ আসলে আমি মানে এরকম পারছি না, মানে ইটস গেটিং হার্ড, ডে বাই ডে ইটস গেটিং হার্ড। কিভাবে এমনই একটা অবস্থা যে তিনি দেশেও চলে আসতে পারতেছেন না এরকম সময়, আর এর কাছে টাকা পয়সাও নাই, কিচ্ছু নাই, খুবই একটা মানে কষ্টে তিনি ছিলেন। তো যাই হোক, তিনি এরকম হেঁটে হেঁটে আসছেন রাস্তায়, এবং যেই রাস্তা দিয়ে তিনি আসছেন সেখানে কিন্তু এমন ছিল না যে যে কেউ কাউকে রাস্তায় গাড়িতে তুলে নেবে বা গাড়ি থামে রাস্তার মধ্যে, এরকম যে রাস্তাটা ছিল এক নাগাড়ে চলে গেছে অনেক দূর, বেশ মানে মানে ধুধু জায়গার উপর দিয়ে রাস্তাটা গেছে। তিনিও বন্ধুর বাসার থেকে হেঁটে, যেখানে তার বন্ধুর বাসা ছিল মূল যে এলাকাটা ওখানে কিছু বাসা, সেখান থেকে বের হয়ে রাস্তা ধরেই হাঁটা ধরছিলেন। তো হাঁটতে হাঁটতে অনেক দূর আসছেন, চিন্তা করতে পারছেন না যে তিনি কি করবেন, কোথায় যাবেন, তিনি খুব হতাশ। এই অবস্থায় হাঁটতে হাঁটতে একবার চিন্তা করলেন যে সামনে কোনো গ্যাস স্টেশন পেলে, মানে পেট্রোল পাম্প পেলে সেখানে থেমে তিনি চাকরির জন্য চেষ্টা করবেন, তাদেরকে বলবেন, বা কোনো স্বদেশী বা মানে বা আমাদের আশেপাশে নেইবারিং কান্ট্রির যদি কাউকে পান তাকেও রিকোয়েস্ট করবেন একটা কাজের জন্য। এগুলো চিন্তা করছেন আর কি তিনি। কাজ পাওয়াটা আসলেই কঠিন যদি সেখানে এরকমভাবে না হয় আর কি, কাগজপত্রে ঠিক না থাকে। তো তিনি হেঁটে যাচ্ছেন, নিয়ারেস্ট গ্যাস স্টেশন অনেক দূর, মানে প্রায় কয়েক মাইল হবে আর কি এরকম। তো হাঁটতে 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 তিনি এক সময় ক্লান্ত হতে হতে দেখলেন যে দূরে একটা গ্যাস স্টেশন এরকম। তো এক সময় তিনি চলে গেলেন সেটার কাছে, চলে এসে গ্যাস স্টেশনে পৌঁছাইলেন, এবং পৌঁছায় তিনি বসে থাকলেন পাশে। তো দেখলেন যে না, ওখানে আসলে আমাদের আমাদের বাংলাদেশি বা নেইবারিং কান্ট্রির কোনো মানুষ গ্যাস স্টেশনটা চালে না, সেটা আরব রিজনেরই কোনো কান্ট্রির মানুষ। তো তিনি গেলেন হেঁটে, জিজ্ঞেস করলেন যে এখানে কাজকর্ম আছে কিনা বা এখানকার মালিক আছে নাকি, যে সেই লোক বলল নাই, তাকে জবাব দিল। তো তিনি তো ভাঙা ভাঙা আরবি শিখছেনি ওখানে থেকে, তো তিনি খুব হতাশ হয়ে বসে থাকলেন। ওই লোকটা তাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তোমার, তিনি খুব একটা মানে বলতে রাজি হইলেন না, কারণ কি বলতে কি বলবেন। তো হতাশ হয়ে তিনি এক সময় দেখলেন যে একটা এরকম একজন ওইখানকার মানুষ, মানে কুয়েতি এক ভদ্রলোক গাড়ি নিয়ে আসছে, বেশ ভালো একটা গাড়ি আর কি, বড় এসইভি, এবং তিনি তেল লোড করতেছেন। তো ওই সময় তারেক সাহেব ওখানে কাছে যে তাকে বললেন যে আমাকে এমন কোথাও নামাই দিবেন যেখানে সামনে মানুষজন আছে, মানে আমার মতো মানুষজন, আমি এখানে এসে নামছি, আটকাই গেছি আমি। তো লোকটা মানে কিছুক্ষণ তার দিক তাকায় থেকে বলল যে আচ্ছা। তো লোকটা যখন নাকি গাড়িতে তেল টেল নিল, তাকে বলল যে উঠে বসতে গাড়িতে। তো তারেক সাহেব উঠে বসলেন। তো লোকটা যেতে যেতে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন, কোথায় আসছেন, কি ব্যাপার। তো তিনি বললেন যে আমি এখানে থাকি, আমার আসলে কাজ দরকার, তো আপাতত আমি কাজ নাই, খুব সমস্যায় আছি, এরকম অবস্থা। তো লোকটা বলছে কোথায় যাবেন, বলছে আমি আসলে জানি না, ওইখানে যে যদি আমাদের কমিউনিটির মানুষ পাই তাদের মধ্যে থেকে কিছু জিজ্ঞেস করব। তো লোকটা বলছে কাজ করবেন, আমি কাজ দিব, মানে তাকে আরবিতে বলতেছে আর কি, ওই এটা কুয়েতি একজন ভদ্রলোক। তো তিনি বলতেছেন যে হ্যাঁ কাজ দিলে কাজ করব, কি কাজ। তো তার আসলে অপশন নাই, তারেক সাহেবের তখন কোনো অপশন নাই বলার মতো যে কি কাজ। তো লোকটা তাকে বললো যে আমার এখানে ই আছে, মানে ক্যাম্প আছে। ক্যাম্প হচ্ছে যে মানে ওখানে নাকি শীতকালে মানে যখন শীতের সিজন আসে তখন নাকি যারা একটু ধনী মানুষ তারা নাকি সেখানে মরুভূমির কাছে কিছু জায়গায় তাবু তৈরি করে, এবং তাদের নিজস্ব তাবু আর কি, সেগুলা খুব স্ট্রংলি বিল্ড করা হয় তাবুগুলা, মানে একেবারে ফ্রাজাইল বা মানে খুব হালকা পাতলা তাবু না, খুব সুন্দর করে তাবুগুলা ক্যাম্পের মতো করে তৈরি করা হয়। সেখানে পুরুষদের তাবু থাকে, নারীদের তাবু থাকে, এবং আলাদাভাবে তাবু থাকে যেখানে তাদের যারা কাজ করে তারা থাকে, এবং সেগুলোর মধ্যে মোটামুটি সেগুলো কাইন্ড অফ এ টেম্পোরারি সেটেলমেন্ট বাট থাকে আর কি, তারা ওখানে রাখে শীতের সিজনটা ঠান্ডা ঠান্ডা যখন তখন, এবং শীত নাকি অনেক নেমে যায় এরকম সময় তারা আবার তাবুতে এসে আড্ডা দেয়, বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত তাবুতে থাকে। তো যাই হোক, এরকম একটা ক্যাম্প ওই লোকের ছিল। তো লোকটা নাকি তখন ওই তারেক সাহেবকে নিয়ে বলে ক্যাম্পেই চলে যায় পুরা। তো ক্যাম্পে গায়ে ক্যাম্পে যেয়ে তাকে ওখানে দেখায় সবকিছু, এবং বলে যে এখানে এখন লোক নাই, তো তুমি আমার এটা আমার ক্যাম্প, এখানে থাকতে পারো, তো তোমাকে এরকম স্যালারি দিব, এই বলে তুমি রাজি থাকলে তাহলে এখান থেকে যাও তুমি, সবকিছু বোঝায় দেয় তাকে। তো তারেক আসলে কোনো ওনার অপশন নাই, তিনি বলে যে ঠিক আছে, এবং একদিক দিয়ে তার ভালো হয়েছে কারণ তিনি কিন্তু আসলেই তেমন কাউকে চিন্তাছেন না যে তিনি কোথায় যাবেন। ওখানে তার মাথার মধ্যে আসলে কোনো ধারণাও ছিল না যে ওইখানে যাওয়ার পর সে কাকে খুঁজবে, ওখান থেকে কাকে খুঁজে কোথায় কাজ নিবে, আর বললেই তো কেউ কাজ দিবে না। আবার কোনো একজন বাঙালির সাথে গেলে সেই মানুষটা আবার তাকে টেক কেয়ার করবে কয়দিন, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, এটা তিনি একটা ভালো অপশন পেলেন। এইখানে সেই যে ব্যবসায়ী বা যেই লোক যে তাকে নিয়ে আসছে এখানে, সে বলল যে তুমি তাহলে এখানে জয়েন করো, সবকিছু তোমার এখানে আছে, তিনি বুঝাই দিয়ে গেলেন সব। এবং ওইখানে কিন্তু অ্যাটলিস্ট তার সব আছে, মোটামুটি বলল যে আমি কালকে তোমাকে এখানে এসে খাবার দাবার রেখে যাব ফ্রিজে, তাহলে তোমার আর সমস্যা নাই, তুমি এখানে থাকবা। তাকে বুঝাই দিল যে তার কাজ কি, এই তাবু টেক কেয়ার করা, এবং তারা যখন এখানে আসবে তখন তাদের জন্য সবকিছু রেডি করে রাখা, তাদের চা কফি যা যা প্রয়োজন হয় সেগুলো রেডি করা, তাদের যে কুককে নিয়ে আসবে তার সাথে হেল্প করা, মোট কথা এগুলো টেক কেয়ার করা আর কি, কেয়ার টেকার টাইপের। তো তিনি রাজি হয়ে গেলেন এবং তাকে বললেন যে ঠিক আছে। তো তাদের যে ওই যে তাঁবুতে তাদের কাজের মানুষ থাকে সেই তাঁবুটাকে খুলে দিয়ে সেটার মধ্যে তাকে বুঝাই দিল সবকিছু, বুঝাই দিয়ে লোকটা বলল ঠিক আছে এবং তাকে আপাতত মানে সামান্য কিছু টাকা ধরাই দিয়ে গেল হাতে, বললো যে ইমার্জেন্সি যদি তোমার কোনো টাকা লাগে এখানেই, তবে এখানে তুমি টাকা কোথাও ব্যবহার করতে পারবে না কারণ এখানে তো আশেপাশে কিছু নাই, মরুভূমির থেকে বেশ খানিক দূর অনেক দূর হেঁটে গেলে রাস্তা এবং সেই রাস্তার আশেপাশে কিছুই নাই। এবং তাকে বলল যে এখানে যা যা তোমার প্রয়োজন, মানে এখানে কিন্তু তাদের যে হিটার সবকিছু আছে, মানে সবকিছু এখানে মানে তাদের প্রোভাইড করা আছে, মানে তার কোনো কষ্ট হবে না। তো যাই হোক, লোকটা মানে তার সাথে খুব সুন্দর করে কথাবার্তা বলে তাকে একটা ও তাকে লোকটা তাদের এখানে বলল যে আমি কালকে এসে তোমাকে এখানে ইও দিয়ে যাবো, সেলফোনও দিয়ে যাবো, মোবাইল ফোনও দিয়ে যাবো, এখানে যেটি তোমার কমিউনিকেট করার জন্য লাগে সেটাও তুমি পাবা। তো মোটামুটি তারেক সাহেবের আসলে আর কোনো চিন্তা ছিল না, তিনি ভাবলেন যে এটা আমার জন্য বেস্ট অপশন। তো লোকটা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, বলল যে তুমি শুভরাত্রি, হ্যাঁ ভালো মতো থাকো, এই বলে লোকটা তাকে সালাম দিয়ে চলে গেল। তো তারেক উনি খুব খুশি কারণ লোকটার ব্যবহার খুবই ভালো, মানে বেশ ধনী মানুষ তার সাথে এত সুন্দর ব্যবহার করছে এইভাবে বুঝাই দিছে, সে মানে কৃতজ্ঞ হয়ে গেল আল্লাহর কাছে যে আমি অ্যাটলিস্ট একটা শেল্টার পাইছি, এরকম একটা মানে বাজে অবস্থায় ছিলাম। তো সে খুশিতে খুশিতেই তারেক তিনি তার ওই তাঁবুতে মোটামুটি খুঁজে খুঁজে বের করলেন যা যা তাকে এখানে দেখাই দিয়ে গেছে, মোটামুটি ভালোই। এখন মানে তার সাথে শুধু অভাব হচ্ছে যে তার সাথে যে মোবাইল আছে সেটার কানেকটিভিটি, মানে তার এই মোবাইলটা প্রিপেড মোবাইল এবং এটার মধ্যে ব্যালেন্স নাই, তো সুতরাং এটা দিয়ে কারোর সাথে সে কমিউনিকেট করতে পারতেছে না। যাই হোক, সে চিন্তা করলো আর কার সাথেই বা কমিউনিকেট করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে এখন কোনো খাবার নাই, এখানে কিন্তু জেনারেটর আছে, জেনারেটর অন করে মানে ই করতে হয় এবং জেনারেটরের জন্য তেল আছে সব আছে, কিন্তু কোনো খাবার নাই কারণ এখানে কেউ ছিল না, সুতরাং কোনো ফ্রোজেন ফুডও নাই। তবে তাকে দেখা গেছে এখানে চিপস বা আলাদা জিনিসপত্র আছে, সেগুলো সে চাইলে খাইতে পারে আর কি, শুকনা খাবার। তো তিনি ওগুলা খেয়ে দেই মোটামুটি বিকাল পার করলো, পার করে তারেক সাহেব দেখতেছে যে একসময় সন্ধ্যা হয়ে আসতেছে, ঠান্ডা আবহাওয়া, তখন কিন্তু মানে শীতের সময়। তো তিনি সাথে আর কিছু আনেন নাই, যা পরা ছিলেন গায়ে সেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো ওই তাঁবুর ভেতর থেকেই তিনি ওই ব্ল্যাঙ্কেট গায়ে জড়ায় বের হয়ে আসলেন, বের হয়ে এসে তাকায় দেখতেছেন যে একেবারে সূর্য ডুবে যাচ্ছে, মরুভূমিতে সূর্য ডুবে যাচ্ছে, লালচে হয়ে গেছে একটা পাশ পুরা। তো অসাধারণ একটা সৌন্দর্য, মানে খুব সুন্দর লাগতেছে তার কাছে, কিন্তু একই সাথে তিনি ফিল করতেছেন যে আমি এখানে কিন্তু একা, কেউ নাই, মানে একটু অন্যরকম। আর দূরে মানে বেশ দূরে দেখা যাচ্ছে যে বড় একটা বোল্ডার আছে, একটা পাথর এরকম কাত হয়ে আছে, পাথরটাকে দেখলেও কেমন জানি লাগবে না, এত ভারী একটা পাথর এখানে কিভাবে কি করতেছে। তো যাই হোক, একসময় সূর্য একেবারে ডুবে গেল, ওই সেই সূর্যের আলো এসে পাথরের মধ্যে পড়ে চকচক করতেছিল জায়গাটা, এবং দূর দূর দূরান্ত মন্ত্র কেউ নাই। তিনি সামনে রাস্তার দিকেও তাকালো, মানে রাস্তাটা দূরে একটা ফিতার মতো লাগে, কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, এখন পুরা একদমই হয়ে গেছে, মানে হয়তো সন্ধ্যার পর এখানে কেউ আসে না। তবে সেই যে লোক তাকে নামাই দিয়ে গেছে, মানে তার বর্তমান যে মালিক, সে কিন্তু বলে গেছে যে রাতের বেলা তুমি বেশি ঘোরাফেরা করো না, তোমার জিনিসপত্র ঘোরায় নিয়ে মানে ঘরে নিয়ে সব লাগাই দিবা। এখানে তাঁবুতে ঢোকার পরে কিন্তু লক করার অপশন আছে তাঁবুর ভেতর থেকে, দরজা একটা জিপার টেনে, তারপরে যেহেতু ঠান্ডা বাতাস যাতে ওইভাবে না ঢুকে, এই আর বলছে ঠান্ডা বেশি পড়লে তুমি এই যে জেনারেটর অন করে এই যে হিটার অন করে নিও, এখানে মানে তাদের মানে ওখানে আলাদা হিটার আছে ওইটা অন করে নিও, তাহলে তুমি থাকবা, মানে সবকিছু বুঝাই দিচ্ছে, এবং থার্মাল ব্ল্যাঙ্কেট সুদ্ধা আছে ভিতরে, মানে কোনোরকম সমস্যা নাই। কিন্তু বলছে যে রাতের বেলা খুব একটা বেরো না, মরুভূমিতে কেউ নাই, একা একা তোমার এখানে বের হওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, রাত হয়ে গেল, বেশ রাত হয়েছে, এবং তিনি বুঝতে পারলেন তারেক, এবং একসময় তার অস্বস্তি লাগতেছে, অনেক কিছু ভাবতেছেন, মানে আগে পরে জীবনে সবকিছু, বন্ধুর বাসার থেকে বের আসেন, ব্যাগ রেখে আসছেন বন্ধুর বাসায়, এক কাপড়ে হেঁটে বের হয়েছেন, কিছু আনেনও নাই, চিন্তা করতেছেন যে বন্ধুই বা কি ভাববে এখন। একবার ইচ্ছা করতেছিল যদি ফোনটা অ্যাক্টিভ থাকতো একটা কল দিতাম, দিয়ে বলতাম যে দেখ তোর এখান থেকে চলে আসছি, অনেক কষ্ট দিছি তোরে, আর যাক আমি একটা কাজ পাইছি মোটামুটি দেখি, কিন্তু পরে চিন্তা করলো যে আমি কল কেমনে দিব, কোনো ব্যালেন্স নেই তার মোবাইলে। তো যাই হোক, এগুলো চিন্তা করতে করতে মানে তার আর ঘুম আসতেছে না, দেশের কথা চিন্তা করতেছেন। তো এক পর্যায়ে তিনি চিন্তা করেন একটু তাঁবুর বাইরে যাই। তো উনি তাঁবুর দরজা খুলে ওখানে জিপার দিয়ে লাগাই দেয়, পরে ওই জিপার খুলে বের হয়ে আসলেন, একটা সুন্দর একটা ঠান্ডা বাতাসের একটা ঝাপটা, আর বেশ ভালো লাগতেছে বাতাসটা, বেশ চনমনে একটা বাতাস, ঠান্ডা চনমনে বাতাস, কিন্তু টেম্পারেচার অনেক লো। তো হেঁটে তিনি বেশ দেখলেন যে খুব স্নিগ্ধ চাঁদ উঠছে মরুভূমিতে, একেবারে দূরে সেই পাথর, আরো দূরে মরুভূমির যে উঁচু মানে বালিয়াড়ি আছে ওইটার মধ্যে চকচক করতেছে চাঁদের আলো পড়ে, চকমক 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 করতেছে। এগুলো দেখে অনেকক্ষণ হারাই গেলেন, অনেকক্ষণ কল্পনা করলেন অনেক কিছু, তারপর আস্তে ধীরে তিনি চলে আসলেন ভিতরে। ভিতরে এসে সবকিছু লাগায় তিনি শুয়ে পড়লেন বিছানায়, এবং ওখানে ছোট্ট একটা ব্যাটারি ল্যাম্প ছিল সেটাই জ্বালায় রাখছিলেন সন্ধ্যার পর থেকে, মোটামুটি ভালোই আলো হইতেছিল, তো ওইটারে তিনি নিভাই দিলেন ঘুমানোর সময়। তো বাইরে চাঁদের আলো, ওই টেন্টটা এত সুন্দর টেন্ট যে টেন্টের যে জানালার উপরে আবার একটা ফ্লিপার আছে, টেনে দিলে অন্ধকার মানে ঢেকে যায় আর কি, আর বাকিটা ট্রান্সপারেন্টের মতো থাকে, ভেতর থেকে দেখা যায় বাইরে থেকে দেখা যায় না ভিতরে কিরকম। তো ওইটাও তিনি লাগাই দিয়ে বেশ অন্ধকার করে শুয়ে পড়লেন, ঘুমাই গেলেন এক সময়। তো যখন ঘুমাইছিলেন ওনার মনে ঘুমের মধ্যে একবার মানে মনে হয় কিছু শব্দ শুনছেন বাইরে, কিন্তু এত ক্লান্ত ছিলেন তিনি এটা আসলে আর বুঝতে পারেন নাই কি। তো যাই হোক তিনি ঘুমাই গেছেন, দিনের বেলা ঘুম ভাঙছে বেশ বেলা করে, এবং বেলা করে ঘুম ভেঙে তিনি উঠে গেলেন। উঠে যেয়ে তিনি দেখতেছেন যে ওখানে তার ওখানে গ্যালন ছিল, ওখানে পানির গ্যালন, সেগুলো বের করে মুখ হাত ধুয়ে তিনি গেলেন, ফ্রেশ হলেন। ওখানে ক্যাম্প স্টুল লাগানো বাথরুমের জন্য ক্যাম্প স্টুল, এবং বেশ ভালো মানে একদম চিপ মানের না, বেশ ভালো মানের ক্যাম্প স্টুল আছে। যাই হোক সেখানে তিনি গেলেন, সেখানে যে ফ্রেশ হলেন, ফ্রেশ হয়ে এসে তিনি দাঁড়ায় দেখতেছেন যে কি করবেন, আজকে কিন্তু খাবার দাবার নাই। অনেকক্ষণ পর দেখলেন যে হ্যাঁ তার বস আসলো, এসে তার জন্য মানে বেশ অনেক কিছু বাজার টাজার নিয়ে আসছে, গল্প টল্প করে তার সাথে তাকে বসই সাজাইতেছে সবকিছু, দিয়ে টিয়া বুঝায় টুজায় দিল, বললো কেমন কাটছে দিন এই সেই, তো সুন্দর গল্প গুজব করে বললো যে আজকে বিকালে আমার গেস্ট আসবে, আমি তো আসি তোমার সাথে, আমরা থাকবো বেশ খানিকক্ষণ, তো তোমার আর বোরিং লাগবে না একা একা। তো তারেক সাহেব বলেন ঠিক আছে। তো আসলে ওনার বস ওনার সাথে থাকলো, বেশ হেল্প করলো, দেখলো যে বসের তাঁবুতে যে বস অনেক কিছু গোছাইলো টোছাইলো, খুব সুন্দর করে সাজানো তাঁবু, ওই তাঁবু যখন খুলছে তার মাথা একদম ইয়ে হয়ে গেছে এত সুন্দর। তারপরে দেখলো যে বস তাকে নিয়ে মহিলাদের তাঁবুতে ঢুকলো, সেটাও পরিষ্কার করলো, খুব সুন্দর মহিলাদের তাঁবু গোছানো টোছানো অন্যরকম পুরো। তো বস তাকে আবার জিজ্ঞেস করলো রাত্রে বের হও না, তো বলে যে না রাত্রে বের হো না, এই সেই বলে যেখানে দরকার নেই, তোমার অনেক সময় ইচ্ছা হবে ওইখানে, কিন্তু আমরা যেমন এখানে ক্যাম্প ফায়ার করবো এবং ক্যাম্প ফায়ারের জিনিসপত্রও আছে, তো বের হো না তুমি। তো যাই হোক দেখা গেল যে আসলে সন্ধ্যার দিকে বসের বন্ধু বান্ধব আসলো, সবাই মিলে আড্ডা দিল সবকিছু, এবং ওনার সাথে পরাচয় করে দিল, তারেকের সাথে বস বলল যে আমাদের নতুন লোক এই সেই। তো যাই হোক তারেক সাহেবের কাছেও খারাপ লাগে নাই, যতক্ষণ পর্যন্ত তার বসরা ছিল, তিনি আশপাশে ছিলেন, তারা গান বাজনা শুনতেছে মজা করতেছে, হেঁটে দূর পর্যন্ত যাচ্ছে আসতেছে। তো একটা সময় গভীর রাত হয়ে গেল এবং সবাই আস্তে আস্তে চলে গেল সবকিছু লক করে, এবং তারেককে তার বস বলে গেল যে ঠিক আছে তারেক আমি চলে যাচ্ছি থাকো, আবার এমনও হয় যে আমি হয়তো দুই একদিন আসতে পারি, এক নাগাড়ে আবার নাও আসতে পারি, দেখা গেছে গ্যাপও দিই আমরা। তো তারেক সাহেব বললো আচ্ছা ঠিক আছে, এখন তো তাকে তার বস খাবার দাবার দিয়ে গেছে, বলছে যে এখানে সবসময় এই তোমার খাবার ঠান্ডা থাকবে, এই ফ্রিজার তুমি জেনারেটর অন করে রাখবে, তোমার আলো জ্বলবে, এই সে ইত্যাদি বুঝায় টুঝায় রেখে তাকে গেছে আর কি। তো তারেক সাহেব মোটামুটি এবার সেট, তিনি ওই দিন রাতে ঘুমাইলেন, ঘুমায় পরদিন আর তার বসরা আসে নাই। আর পরদিন রাতের বেলা মানে সারাদিন কিন্তু কাটছে তার মতো, দিনের বেলা কিছু করার থাকে না তার, সে ওই ক্যাম্পের মধ্যে ঝিমায় আর কি, আসলে কিছু করার নাই। রাতের বেলা এরকম সন্ধ্যার পর এখন তার একটু অভ্যাস হয়ে গেছে যে যেহেতু তিনি এখানে এখন দুই একদিন থেকে ফেলছেন ফ্রিসে, তিনি করেন কি ওই বসের ওই যে ক্যাম্প ফায়ার তিনি করেন, ওখানে চালায় ওখানে তিনি বসেন, আগুন নিয়ে বসেন, বসে তাকায় দেখেন দূরে কি অবস্থা। তো রাতটা ঘুমাইতে গেছেন, তো শুয়ে এপাশ ওপাশ করতেছেন, ঘুম আসতেছে না, মনে হচ্ছে যে মানে শরীর খুব চাঙা মানে ক্লান্তি নাই। তো এক পর্যায়ে ঘুম না আসতে আসতে উঠে বসলেন, তিনি উঠে বসে চিন্তা করলেন যে ধুর কি খাইছিলাম তেমন একটা, টুনা ফিশের ক্যান ছিল এটা খুলে রান্না করছিলাম, আর মানে খাওয়া দাওয়া তেমন হয় নাই। তার খুব ইচ্ছা করলো হঠাৎ করে মুরগি খাবেন তিনি, তো তিনি ওই তার ওই যে ফ্রিজার যেটা সেটা খুলে তিনি মুরগি বের করলেন, মুরগি বের করে সে মুরগি নিয়ে তিনি রান্নার প্রিপারেশন নিলেন। তো এই তাঁবুর ভেতরে রান্না করবেন না চিন্তা করছেন, বিকজ অফ তাঁবুর ভেতরে হচ্ছে জায়গা যতটুকু আছে, চিন্তা করলেন এখানে পেঁয়াজ টিয়াজ কাটলে মশলা কাটলে কেমন হয়ে যায় বাইরে, কারণ তার বসরা যখন দেখছে যে ওখানে গ্রিল করছে বাইরে করছে সব। তো তিনিও সুন্দর বাইরে চলে আসলেন, বাইরে এসে তার বসের যে কুকার ছিল একটা গ্রিল কুকার ওইটা নিয়ে আসলেন, সুন্দর সেইভাবেই তিনি চারকোল টারকোল দিয়ে ওই জায়গায় রেডি করলেন চুলাটা, আর তিনি মুরগি কাটাকাটি করলেন কোটে করে ওখানেই মানে এক পাশে আর কি সাইডে নিয়ে ধুয়ে টুয়ে রেডিমেড সবকিছু তৈরি করে মশলা টশলা দিয়ে তিনি ওই কুকারের মধ্যে বসায় দিলেন মুরগির তরকারি। মুরগির তরকারি রান্না করছেন করে মানে খুব খুশি। এক পাশে তিনি ভাতও রান্না করছেন, এদিকে তিনি তার বস তাকে মোবাইল দিছে, তিনি ইন্টারনেটে সুন্দর ভিডিও দেখতেছেন, মানে খুব মজা। গভীর রাত হয়ে গেছে, এর মধ্যে রান্না বাড়া হয়েছে। তো তারপরে তিনি করছেন কি, সেই রান্না শেষ তিনি চিন্তা করলেন যে খাওয়া দাওয়ার বাইরে করব না, তিনি ওই যে তরকারির যে ইটা কড়াইটা ওইটা নিয়ে রাখলেন ওনার তাঁবুর ভিতরে, তাঁবুর ভিতরে তরকারি কড়াই রাখলেন, ভাতের ই রাখলেন, চিন্তা করলেন খাওয়া দাওয়া ভিতরে করব। তিনি সবকিছু গুছাইলেন, তার এখানে যে গ্রিল ট্রিল ছিল যা যা চালাইছিলেন চুলা টুলা সব গুছাই নিয়ে রেখে মোটামুটি, কারণ রাতের বেলা এগুলো না রেখে গেলে সমস্যা, এখানে সব বাইরের জিনিসগুলো গুছায় তিনি ভিতরে গেছেন। তো ভিতরে যে তিনি জাস্ট ওই তার ওই ল্যাম্পটাকে ফুল পাওয়ারে দিলেন, আলো বাড়াই দিয়ে তিনি খাবারের দিকে গেছেন, যে দেখে তার কড়াই পুরা শূন্য, কড়াইয়ের মধ্যে কিচ্ছু নাই, কোনো খাবার নাই, মানে মনে হচ্ছে যে মশলা কেউ একদম কাঁচাই নিয়ে চলে গেছে, এবং তার যেখানে রাইস ছিল রাইসও কাঁচাই নিয়ে চলে গেছে। তো পুরা থতমত হয়ে গেছে তারেক সাহেব, তিনি চিন্তা করতে পারলেন না কই গেল তার এই খাবার, এখানে মরুভূমিতে পুরো একদম কাঁচাই নিয়ে কে চলে যাবে, এই যে মুরগি রান্না করছেন রাইস রান্না করছেন কিচ্ছু নাই, পুরাই ফাঁকা, দুইটা পাত্রই ফাঁকা, মানে একই সাথে রাগ উঠছে, প্রচন্ড রাগ উঠছে, মানে একটা ক্ষুধায় পেট চোচো করতেছে, আর এতক্ষণ এই যে চিন্তা করছেন খাবেন তার মধ্যে একটা মানে ই তৈরি হয়েছে, ক্ষুধা তৈরি হয়েছে, কিন্তু এগুলা নাই দেখে প্রচন্ড রাগ লাগলো, এবং তিনি ভাবতেও পারতেছেন না কিসে নিয়ে গেছে এগুলা, মানে খুবই অবাক, একদম মানে পরিষ্কার করে নিয়ে গেছে তার এগুলা, ভাতও নিয়ে গেছে তরকারিও নিয়ে গেছে। তো তিনি মানে খুব মানে হতভম্ব হয়ে তিনি কোড়াল রাখলেন, রেখে চিন্তা করছেন কি, এক পর্যায়ে তিনি তাঁবুর ভিতর বাইরে চলে আসলেন, বাইরে চলে এসে ক্যাম্প ফায়ারের ওখানে যে জ্বালাইছিলেন ওখানে আনবার্ন লাকড়ি ছিল মানে কাঠেরই, তো সেটা নিয়ে বেরোয়ছেন, তিনি বেরোয় নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তাঁবু থেকে সামনে এদিকে চলে আসছেন দেখার জন্য যে সামনে কিচ্ছু নাই, এবং তার তাঁবুর আশেপাশে কোনো ফুটপ্রিন্টও নেই, মানে যতদিন যতদূর পর্যন্ত নিজেদের ফুটপ্রিন্ট আছে ততটুকু, এরপর আর কিচ্ছু নাই। এবং সেই চাঁদের আলো মানে আছে, চাঁদের আলো পড়তেছে এবং মাঝে মাঝে আলো ঢেকে যাচ্ছে মেঘে, এরকম একটা অবস্থা, মানে মাঝে একটু অন্ধকার হয়ে যাচ্ছে। তো বেশ খানিকটা দূরে চলে আসলেন হেঁটে, তারপর চিন্তা করলেন যে না খামাকা, এখানে আর হাঁটার কিছু নাই, আর কেউ যদি নিয়েও যেয়ে থাকে জায়গাটা কি বুঝলাম না, আবার চলে আসেন তাঁবুর ভিতরে, এদিকে খিদা চৌচো করতেছে। তো তিনি তার ওই কাঠ ফেলে রেখে তাঁবুতে ঢুকে তাঁবু লক করে দিলেন, তাঁবু লক করে দিয়ে এবার তার রাগ, তো খুঁজে বুঝে তিনি ওই যে ই পেলেন ওইখানে, পাউরুটি ছিল আর কিছু কুকিজ ছিল, ওগুলা বের করে খেলেন, খেয়ে মানে মন খুব বিষায় গেছে তার, আবার শুয়ে পড়লেন। তো এইবার শুয়ে পড়ছেন, এক শুয়ে থাকতে 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 একসময় ঘুম চলে আসছে তার। তো ঘুম যখন চলে আসছে, এই ঘুমটা মানে কেবল চোখ লেগে আসছে, এই সময় গড়গড় শব্দে তার ঘুম ভেঙে গেল, গড়গড় শব্দে মনে হলো যে মানে ভারী কোনো কুকুর বা এরকম কোনো শ্রেণীর জিনিস মানে মানে শব্দ করতেছে গলার ভেতর থেকে বেশ ভারী। তো তিনি চোখ মেলছেন, চোখ মেলে তিনি কিন্তু তার বাতিটা নিভাই দিয়েছিলেন, যে ল্যাম্পটা জ্বলতেছিল নিভাই দিয়েছেন, ঘরের ভেতরে শুধু তার সেই যে পাওয়ার জেনারেটর বা পাওয়ার ব্যাংক, যেটা সোলার থেকে ব্যাটারিতে পাওয়ার চার্জ হয়, বিশাল একটা বড় এএনসি পাওয়ার ব্যাংক আছে, সেটার যে বাতি এটাতে একটু জ্বলতেছে, এবং তার যেখানে ছোট্ট ডিপ ফ্রিজার রাখা সেটার ভেতরের বাতিটা জ্বলতেছে, তার একটা ইনভার্টার এখানে ডিপ ফ্রিজ আছে যেটা ইনভার্টার পাওয়ারে চলে, এই হালকা আলোটাই মনে হচ্ছে বেশ ডিপ আলো তৈরি করতেছে। আর তিনি শুনতেছেন তার তাঁবুর ফ্ল্যাপের পাশ থেকে গড়গড় গড়গড় শব্দ, এবং তিনি খেয়াল করতেছেন ওই পাশে, এই তাঁবুটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালের মতো একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, মানে মানে নর্মাল কাপড়ের না, ফ্ল্যাপের না, মানে বেশ বেশ টেকসই আর কি। তো তিনি দেখতেছেন এইখানে ছায়া বোঝা যাচ্ছে, কিছু একটা নড়াচড়া করতেছে তার তাঁবুর ওই পাশে, এবং একটা না বেশ কয়েকটা তিনি বুঝতে পারলেন। তো তিনি একবার চিন্তা করলেন এটা কুকুরের পাল কিনা, তো ভয়ে চুপ করে গেলেন তিনি, কারণ তিনি শুনছেন যে মরুভূমিতে যে কুকুর থাকে সেগুলো ভয়ঙ্কর, সেগুলো মানে এরকম মানুষ পেলে মানুষকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলে এরকম একটা অবস্থা। তো তিনি চুপচাপ এবং ঠান্ডা, বেশ ঠান্ডা কিন্তু, এবং ঠান্ডার মধ্যে তিনি তার ব্ল্যাঙ্কেটটা গায়ের মধ্যে আরো টেনে একদম গলা পর্যন্ত নিয়ে চুপচাপ শুয়ে থাকলেন। তো দেখলেন এই গড়গড় শব্দগুলা তার তাঁবুর আশপাশ দিয়ে ঘুরলো আরেকবার, মানে বেশ কয়েকবার ঘুরলো, তিনি একদম পাচ্ছেন, এবং তিনি ভয় পেতেছেন যতবার এটা একদম তার ফ্ল্যাপের কাছে এসে গড়গড় করতেছে তিনি ভয় পেতেছেন। তার বেশ খানিকক্ষণ পর গড়গড় শব্দ কমে গেল, তার কাছে মনে হলো কথা বলতেছে কেউ, ফিসফিস ফিসফিস করে কথা বলতেছে, এবং কথাগুলা ফিসফিসানির মতো হয়ে যাচ্ছে, একদিকে নারী কণ্ঠের মতো ফিসফিসানির মতো, এটা তিনি শুনতে পেয়ে তিনি আরো একটু ভয় পেয়ে গেলেন যে কে এখানে আসবে, এখানে আমার খাবার নিয়ে গেছে, মানে কি কুকুর খেয়ে গেছে, কুকুর এইভাবে কেমনে নিয়ে যায় এরকম, মানে তিনি এগুলো বিভিন্ন কিছু চিন্তা করছেন, ফিসফিসানি কি। আবার তিনি শুনছেন যে এখানে মানে খারাপ জিনিসের কথা শুনছেন যে মরুভূমিতে অনেক উল্টাপাল্টা জিনিস আছে। তো মনে মনে দোয়া পড়তে পড়তে তিনি শুয়ে পড়লেন এবং তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তেছেন। আসলে ভয় পাইছেন, কিন্তু ভয় পেলেও কিছু করার নাই, তিনি তো আসলে এখন কোথাও যাইতেও পারবেন না। এগুলো চিন্তা করতে করতে এক সময় তিনি কখন যে ঘুমায় গেছেন তার আর খেয়াল নাই। যাই হোক, সকালবেলা ঘুম ভাঙছে, সকালবেলা ঘুম ভাঙার পর তিনি উঠছেন, উঠে বাইরে যেয়ে তার মতো তিনি ফ্রেশ হলেন। ফ্রেশ হয়ে তিনি দেখতেছেন যে বাইরে তার তাঁবুর বাইরে গেছেন তাড়াতাড়ি দেখতে যে কোনো পায়ের ছাপ আছে কিনা। তো তিনি ওখানে যে কোনো পায়ের ছাপ পাইলেন না, মানে পুরা নর্মাল, মানে ওই যে আগে নিজে হাঁটছেন বা ওনার গেস্ট আসছিল তার আগে সেখানে কিছু আবার বালি উড়ে সমান হয়ে যায় এরকম একটা অবস্থা। তো কঠিন অবস্থা তিনি কিন্তু আসলে বেশ ভয় পাইছেন। তো তিনি আর কিছু চিন্তা না করে তার মতো দিনের মতো তার দিন পার করলেন এবং সন্ধ্যার পরে তিনি আবার যথারীতি এবার সব আজকে আর ওরকম ই করলেন না, তাঁবুর ভিতরেই টুকিটাকি রান্না করলেন, করে নিজে প্রথমে খেয়ে নিলেন, খেয়ে টেয়ে সব রেখে দিয়েছেন আর ওগুলো নিয়ে চিন্তা নেই ঘুমাইতে চলে গেছেন। ঘুমাইতে গভীর রাতে কিন্তু তিনি ঘুমায়ও গেছিলেন, গভীর রাতে আবার তিনি ওই যে গড়গড় গড়গড় শব্দ পাইছেন, ওরকম মনে হচ্ছে যে কিছু একটা হাঁটতেছে কুকুরের মতো গড়গড় শব্দ করেন। এবং আজকে তিনি মেয়েদের কণ্ঠের হাসি পেলেন, যে নারী কণ্ঠে হাসতেছে কেউ। খুব অবাক হয়ে গেলেন তিনি যে ঘটনা কি, কে হাসে, কে হাসে এরকম, মানে রাতের বেলা এরকম নারী কণ্ঠে হাসতেছে, মেয়ে আসছে কোথেকে। একবার ভাবলেন যে তার বস আসছে নাকি, আবার তোর বস বা সাথের বন্ধু বান্ধব কেউ আসছে নাকি। এগুলো চিন্তা করতে করতে তিনি এই পাশে গেলেন, তাঁবুর এক পাশের ওনার জানালার মতো ছিল আর কি এরকম, ওই যে বলছি যে এটা খুলে ফেলা যেত আস্তে করে, তিনি খুলে তাকাইতেছেন ভেতর থেকে কিন্তু দেখা যায়, তাকায় দেখেন যে না তার আশেপাশে কোনো বাতিও জ্বলে না, সেই তার বসের যে তাঁবু সেটাতেও কোনো লাইট নাই, ওই যে মেয়েদের যে তাঁবু সেটাতেও লাইট নাই, এবং মানে আশেপাশে কোনো গাড়িও নাই, এবং হালকা একটা ডিম আলো আছে আশেপাশে, চাঁদের আলোটা ঢাকা পড়ছে মেঘের এবং সে ডিম আলোতে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আশেপাশে গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, মানে দেখা যাচ্ছে কিন্তু কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না বা কিচ্ছু না। দূরে সেই যে বালিয়াড়ির মতো আছে ওগুলা একটা মানে বিশাল একটা আকৃতির মতো চোখে পড়তেছে। তো এরকম সময় হঠাৎ করে তার চোখে পড়লো যে মেয়েদের তাঁবু থেকে বেশ খানিকটা দূরে মনে হলো তিনটা ছায়ার মতো, উঁচু উঁচু ছায়া, মানে অ্যাজ ইফ আলখাল্লা পরা কোনো ছায়া যদি এরকম যায়, তিনটা ছায়ার মতো ওদিক থেকে হেঁটে পার হইতেছে তার কাছে মনে হলো। তো তিনি আবার মানে খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি ভয় পেয়ে আস্তে করে তাড়াতাড়ি ওই যে ঢাকনাটা নামায় চুপচাপ তিনি পা টিপে টিপে বিছনায় এসে শুয়ে পড়লেন। যে মানে ভয়ে চিন্তা করলো যে কি দেখলাম, তিনটা ছায়ার মতো এরকম যাচ্ছে। তো এগুলা দেখে তিনি তাড়াতাড়ি রেখে চুপচাপ শুয়ে আছেন এবং দোয়া পড়তেছেন। দোয়া পড়তে পড়তে কখন ঘুমায় গেছেন কে জানে, তো সম্ভবত শেষ রাতের দিকে তার ঘুমটা ফিকে হয়ে আসছে, মানে তার মানে মানে ঘুম ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা। তার কাছে কেন জানে মনে হলো যে তার তাঁবুর ভিতরে কোনো মানুষ আছে এবং কেউ কথা বলতেছে, এবং মানে আরবি ভাষাটা দুর্বোধ্য, মানে মানে খুব স্পষ্ট আরবি ভাষা না যেটা তিনি বুঝেন, এরকম দুর্বোধ্য নারী কণ্ঠের ভাষায় কিন্তু বেশ ভারী টাইপের, মানে নারী কণ্ঠ বেশ ভারী, মানে বেশ বেজালা নারী কণ্ঠে কথা বলতেছে একাধিক নারী কণ্ঠ তার ঘরের মধ্যে। তো তিনি একটু মানে ভয় পেলেন, ভয় পেয়ে তিনি চোখ যখন মেলছেন তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার তার তাঁবুর মধ্যে। ওই যে একটু পরে সেই পাওয়ার ব্যাংকের আলো আর এই ফ্রিজারের আলো দেখছেন তিনি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, মানে ওই মানে কোনটা কিন্তু তিনি একটা এক্সিস্টেন্স টের পাইতেছেন তার ঘরে, মানে বেশ কঠিন মনে হচ্ছে যে কেউ একজন আছে তার রুমে, এবং কেমন জানি একটা আতরের ভারী গন্ধের মতো, মানে আতরের ভারী ঘ্রাণের মতো ঘরের মধ্যে আছে, মানে ডিফারেন্ট একটা স্মেল আছে ঘরের ভেতরে, তো তাঁবুর ভেতরে আর কি। তিনি প্রচন্ড ভয় ভয় চুপচাপ শুয়ে রইলেন, তার এর মধ্যে জল বিয়োগের প্রয়োজন পড়ছিল ভয়ে, তিনি আর সেটাও করেন নাই, চুপচাপ শুয়ে থাকলেন। শুয়ে থাকতে থাকতে এক সময় তিনি একঘেয়েভাবে ঘুমাই গেলেন আর খেয়াল নাই। যাই হোক, তার পরের দিনের ঘটনা, ওই দিন সন্ধ্যার পর ঝড়ো বাতাস বইতেছে, বেশ ঝড়ো বাতাস, বেশ গাস্টি উইন্ড, এবং তাঁবুর মানে একদম এই পাশে সামনে যে একটা ফ্ল্যাপ তিনি টানা রাখছেন সেটাকে একদম উড়ায় নিয়ে যেতেছে। এই সময় তার বস তাকে কল দিল, কল দিয়ে বলল যে ঝড় আসতেছে, তুমি এগুলা ই করো, তোমার সবকিছু গোছায় ভিতরে নিয়ে যাও। তিনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে বস, নিয়ে যেতেছি। তো তিনি একবার বলতে চেয়েছেন যে বস রে, যে তিনি বলবেন যে তিনি আসলে থাকতে চাচ্ছেন না এখানে, কি ঘটতেছে এটা বলতে চাচ্ছিলেন। তো কি কারণে যেন বলতে পারলেন না, তার বস বলল সবকিছু ঢুকায় রাখো আর এরকম মানে ই করো না, বাইরে থাকো না, তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাও, ঝড় কিন্তু খারাপভাবে আসে। তো তিনি যে বস্ত্রে মানে হ্যাঁ বলে আর কিছু বললেন না, বলে তিনি তাড়াতাড়ি দেখলেন যে আসলেই আশেপাশে কি কি আছে, টুপিটাকি যে ক্যাম্পফায়ারের জিনিসপত্র আর এগুলা টুপিটাকি জিনিস রাখা ছিল এগুলাকে তিনি সুন্দর করে ঢুকাইলেন। তো ঢুকাইলেন যে কোথায়, এগুলা ঢুকাইলেন যে ওই যে মেয়েদের তাঁবুটা আছে তাঁবুটার ভিতরে, আর নিজের তাঁবুর মধ্যে কিছু জিনিস ঢুকাই রাখলেন। তিনি ঢুকাই রেখে তিনি মেয়েদের তাঁবুর যে ফ্ল্যাপ খুলছেন, তার কাছে কেন জানি ওই ঘ্রাণটা তিনি পাইছেন যখন ওই জিনিসপত্র রাখার সময়, ওই যে মেয়েদের তাঁবুতে যখন রাখতেছেন যেই ঘ্রাণটা তিনি রাতের বেলা পাইছিলেন, তার তাঁবুতে ওই যে ভোরবেলার দিকে সেরকম একটা ঘ্রাণ পাইলেন। তো যাই হোক, তিনি আর এসব চিন্তা করলেন না, রেখে তিনি তাঁবুর ফ্ল্যাপটা বন্ধ করলেন এবং তখন মানে বেশ বাতাস শুরু হয়েছে এবং সেই বাতাসের সাথে ধুলা উড়ে আসতেছে, বেশ ধুলা, এবং সেই ধুলায় তাঁবু কাঁপতেছে। তিনি খেয়াল করতেছেন যে তাদের তাঁবুগুলো এরকম নড়তেছে, যদিও এই তাঁবু খুব স্ট্রং ভাবে মাটির নিচে ই করে মানে বেশ বড় একটা ই দিয়ে ই করা গাথা আর কি, গাড়া মানে সহজে উড়ে যাবে না বাতাসে, এরকম বাতাসে উড়বে না, ঝড়েও জন্য ওইভাবে প্রিপেয়ার করা হয়েছে। তারপরও তাঁবুগুলো একদম ফ্লেক্সিবল হওয়াতে এরকম এরকম কাঁপতেছে এবং ধুলা বেশ আসতেছে। তিনি তাড়াতাড়ি তাঁবুটা আটকায় দিয়ে আস্তে করে নিজের তাঁবুতে চলে আসলেন, এসে তিনি ওই ই লাগাই দিলেন, জিপার লাগাই দিলেন ওইখানে। তো তারপরে একটু পরে তিনি শুনতেছেন যে শব্দ উ করে শব্দ হচ্ছে, মানে বেশ বাতাসের কঠিন শব্দ হচ্ছে, বেশ বাতাসের কঠিন শব্দ হচ্ছে। তো অনেকক্ষণ চলে গেছে, তো এক পর্যায়ে তিনি ঘুমায় যাচ্ছেন এরকম একটা অবস্থা। তো তিনি তার মোবাইলটাকে সাইডে রাখতে যেয়ে দেখলেন যে মোবাইলের মধ্যে নো নেটওয়ার্ক, মানে ক্রস নেটওয়ার্ক এসে গেছে, মানে কোনো নেটওয়ার্ক নাই মোবাইলে। একটু অবাক হইলেন যে এই কয়দিনে তো এরকম হয় নাই, আজকে একদম নেটওয়ার্কই নাই। এই সময় তিনি জোরে জোরে মানে শব্দ পাইতেছেন, মনে হচ্ছে কোন নারী চিল্লা চিল্লা কথা বলছে একজন আরেকজনের সাথে এবং তার সাথে হাসির শব্দ আছে, মানে হাসতেছে এরকম একটা শব্দ তার কানে আসলো, মানে একাধিক নারীর। তো একটু তিনি চিন্তা করলেন কি রে এখানে নারীর শব্দ আসতেছে এবং মেয়েরা এরকম মানে সাউন্ড করে করে এরকম কি চিল্লাইতেছে। এগুলো চিন্তা করতে যায় তিনি আস্তে করে নিজের তাঁবুর ওই যে ফ্ল্যাপের ওই যেটা বললাম যে পর্দার মতো ছিল, মানে ঢাকনার মতো আর কি একটা জিপার, ওইটা সরাইলেন। আবার কিন্তু একটা ট্রান্সপারেন্ট একটা অংশ আছে সেটা দিয়ে দেখা যায় পাশে, দুই পাশে তিনি দেখতেন শুধু ধুলি ঝড়ের মতো, মানে বাতাস উড়ে যাচ্ছে এবং তাঁবু কাঁপতেছে সবগুলা। তো তিনি বুঝতে পারলেন না ঘটনা কি। হঠাৎ তার মনে হলো যে মেয়েদের তাঁবুর কাছে তিনি কোনো একটা মুভমেন্ট দেখছেন, মনে হচ্ছে যে কেউ হেঁটে এদিক ওদিক যাচ্ছে। তো তিনি একটু ভয় পাইছেন, মানে মানুষের আকৃতির মতো ঢুকতেছে ভিতরে এরকম। তিনি চিন্তা করলেন কে ঢুকলো এখানে, কি কোনো মানে কোন অন্য কোন জিপসি বা কেউ এসে এখানে স্থান নিতেছে ঝড় দিকে বা কিছু, বাট আমার তো জানা উচিত, এটা তিনি চিন্তা করতে করতে। তো তিনি ওখানে তার একটা ইসের মতো ছিল, একটা গায়ত্রীর মতো ছিল আর কি, তো সেই গায়ত্রীটাকে তিনি নিলেন, নিয়ে ওইটা আসলে ছিল যে কোনো কিছু মানে খুঁড়ে বের করতে গেলে তাদের প্রয়োজন হইতো ওইখানে আর কি। তো ওই গায়ত্রীটা নিলেন আর ফ্ল্যাশ লাইট একটা ছিল, সে ফ্ল্যাশ লাইটটা নিলেন। তো তিনি তার মোবাইল নিতে যেয়ে দেখলেন যে মোবাইলের মধ্যে এখনো নেটওয়ার্ক ক্রস হয়ে আছে, নেটওয়ার্ক নাই। তো যাই হোক, তো মোবাইল আর নিলেন না, এই কারণে তিনি আস্তে করে ওই তার তাঁবুর ফ্ল্যাপ খুললেন, দেখলেন যে বেশ মানে বাতাস সোঁ সোঁ করে বেরোচ্ছে, এদিক ওদিক যাচ্ছে এবং মানে বিশাল একটা শব্দ করে যাচ্ছে এবং বালি উড়ে যাচ্ছে অনেক এদিক ওদিক পড়তেছে। তা তিনি খেয়াল করলেন যে ওই তার ওই যে তাঁবু, তার বসের তাঁবু এবং সেই মেয়েদের তাঁবু যেটা, সেটাও এরকম কাত হয়ে যাচ্ছে এবং ধুলা অনেক জমে গেছে সাইডে। তো তিনি চিন্তা করলেন এই মেয়েদের তাঁবুতে কে ঢুকলো, তিনি কিন্তু দেখছেন এরকম মানুষের আকৃতির মতো ঢুকতেছেন। তো তিনি আস্তে করে গায়ত্রীটা নিয়ে সামনে গেলেন এবং তিনি তখন শব্দ শুনতে পাচ্ছেন, নারী কণ্ঠে চিৎকার করে করে কিছু বলতেছে এবং মানে একাধিক নারী কণ্ঠ। তিনি অবাক হয়ে গেলেন যে এখানে একাধিক নারী কণ্ঠ কি বলতেছে, এখানে কে। তো মেয়েদের তাঁবুটার তিনি কাছে গেলেন, মানে একদম কাছে চলে আসছেন। এই সময় তিনি খেয়াল করলেন তাঁবু ঠিক না, তাঁবুর অপোজিট থেকে, মানে তাঁবুটা তো তার সামনে, তাঁবুর পেছন দিক থেকে একটা আলোর অংশ আসতেছে, মনে হচ্ছে একটা আলো। তো তিনি একটু অবাক হলেন যে আলোটা কিসের আলো, এখান থেকে আলো আসতেছে কই, এটি কিন্তু ধুলি ঝড় হইতেছে, ধুলা মানে বেশ মানে উড়ে যাচ্ছে এদিক দিয়ে। তো একবারে তিনি ঘুরে সামনে যেতে সাহস পেলেন না, তো তিনি হাতের মধ্যে গায়ত্রীটা নিয়ে ফ্ল্যাশ লাইটটা হাতে নিছেন জ্বালান নাই ভয়ে। তিনি আস্তে আস্তে তাঁবুর সাইড ধরে ধরে তিনি ওই পিছনের দিকে তাকাচ্ছেন যেদিক থেকে আলোটা আসতেছে। একটা সময় যে তিনি আস্তে করে উঁকি দিয়ে খেয়াল করলেন তার সামনে একটা আলোর কুণ্ডুলি, মানে এটা কেমন আগুন তিনি বলতে পারবে না, মানে আগুনটা পুরো নীলচে, সে আগুন থেকে কোনো ধোঁয়া উঠতেছে না, একটা নীলচে আগুনের একটা এরকম কুণ্ডুলির মতো জ্বলতেছে তার সামনে। মহিলা, তিনজন মহিলা এবং তিনজন কালো রঙের কুচকুচা বোরখা পরা, এবং সেই মহিলাগুলোর উচ্চতা এক একজনের হবে 6 ফিট, 6.5 ফিটের থেকে একটু উঁচা হবে এরকম, মানে মানুষেরই উচ্চতা 6 ফিট 6.5 ফিট, কিন্তু মহিলার উচ্চতা হওয়া মানে ভয়ঙ্কর, কিন্তু মহিলা, কারণ তাদের শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে মহিলা আর কি। এবং চোখের জায়গাটা খোলা শুধু, এবং সেই জায়গাগুলো জল জল করতেছে, একদম উজ্জ্বল জল জল করতেছে তিনজন, এবং হাত উপরের দিকে তুলে কিছু বলতেছে আর সেই আলোটাকে ঘিরে ঘুরতেছে। তিনি যখন ওখানে দাঁড়াইলেন, সেটা কিন্তু এই শব্দের মধ্যে বা কিছুর মধ্যে তাদের বুঝতে পারার কথা না, একেবারে নমিনাল সাউন্ডে তিনি গেছেন, তার সাথে কোনো আলো ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু ওই সময় দেখা গেল তিনজনই একেবারে এক লাইনে দাঁড়ায় গেলেন, বুঝতে পারলেন তিনি আসেন, তার দিকে তাকাইলেন তিনজনই, হাতগুলো আকাশের দিকে তাকায় কি কি বলতেছিল, তারা থেমে গেলেন, মানে সেই কিছু বলা থেমে গেলেন, তার দিকে তাকাইলেন, তার দিকে তিন জোড়া চোখ জল জল করতেছে। তারেক সাহেব ভয়ে ওই গাইতি ফেলে ওখান থেকে মানে মানে নিজের মতো মানে মানে যেভাবে পড়ি মরি করে দৌড়াইলেন ওখান থেকে, দৌড়াইতে দৌড়াইতে ওই ফাঁকা জায়গাটা তাঁবুর পার হয়ে নিজের তাঁবুতে এসে ঢুকেই তিনি দ্রুত জিপার আটকায় দিলেন ওখানে তাঁবুর যে ফ্ল্যাপের মধ্যে, আরেকটা এখানে ই ছিল লক করা, ওইটা করে আংটা ছিল একটা আংটার মতো দিয়ে তিনি লক করে তিনি দৌড়ায় এসে নিজের খাটের মধ্যে পড়লেন, পড়ে তিনি চুপচাপ শুয়ে পড়লেন, আলো নিভাইলেন না। তার কাছে তিনি কেন মনে হল যে তার তাঁবুর চারপাশে এসে কেউ ঘুরতেছে এই ইসের মধ্যে, এবং একটু পরে তিনি শব্দ শুনছেন, এমন উদ্ভট কথা তিনি শুনেন নাই, মানে মানে কেমন জানি মানে যেগুলোর যেই ডায়ালেক্ট তিনি বুঝতেছেন না, এটা কি প্রাচীন কোন আরবি ডায়ালেক্ট বা অন্য কিছু, তিনি কিছুই বুঝতেছেন না, কোন একটা ভাষায় কথা বলতেছে, মনে হচ্ছে কেমন সুর করে করে মহিলারা, মহিলাদের কণ্ঠের সুর এবং বেশ মোটা মোটা কণ্ঠের, এবং তার তাঁবুর আশপাশ দিয়ে, এবং কিছুক্ষণ পর তিনি তাঁবুর যে পাশের অংশগুলো দিয়ে মনে হচ্ছে যে আছড়ায় যাচ্ছে কেউ, নখ দিয়ে আছড়ায় যাচ্ছে তাঁবুর সারফেস গুলো, এরকম শব্দ পাইলেন। তো তারেক সাহেব ভয়ে মানে তার কোনো আর ই নাই, তিনি তাড়াতাড়ি তার ওই কম্বল মাথার উপরে দিয়ে, অনেকটা বাচ্চারা যেরকম ভয় থেকে বাঁচার চেষ্টা করেন সেইভাবে তিনি শুয়ে থাকলেন, তার মানে থরথর করে কাঁপতেছেন তিনি প্রচন্ড ভয়, এবং দোয়া পড়া শুরু করলেন, দোয়া পড়তেছেন মাথার উপর কম্বল দিয়ে চুপচাপ শুয়ে আছেন, কোনই নাই। তো এক সময় সেই ঝড়ের শব্দ আস্তে আস্তে কমে গেল এবং ওই কণ্ঠস্বর কমে গেল, তো তিনি বুঝতে পারলেন যে অনেক সময় চলে গেছে। তো ওই সময় তিনি উঠলেন, উঠে তিনি তাড়াতাড়ি কম্বলটা সরলেন, দেখলেন যে ঘরের মধ্যে আলো জ্বালায় রাখছিলেন, ওই জল আলো জ্বলতেছে, তো উঠে যে তিনি ভয়ে কিছু করতে পারতেছেন না, তো তিনি তার মোবাইল ফোনে দেখলেন যে নেটওয়ার্ক আসছে, তখন নেটওয়ার্ক আসছে এবং সময় দেখলেন যে একেবারে মানে ফজরের টাইম হয়ে গেছে, তখন ফজরের সময়। তো দ্রুত তিনি ওই তাঁবুর এক কোনাতে যেই তাড়াতাড়ি পানির ইটা নিলেন, আর খুলতে সাহস পেলেন না, ওই কোনায় তিনি অজু করলেন, অজু করে তিনি ওই তাঁবুর ভিতরে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে চুপচাপ বসে থাকলেন। এক সময় সূর্য উঠল, তো সূর্য ওঠার পরে তিনি দেখলেন তার মোবাইলে নেটওয়ার্ক, তিনি বুঝলেন যে এখন কল দেওয়া যাবে, তিনি তার বসকে কল দিলেন, কল দিয়ে বললেন যে বস যে কি বলতেছে, বস জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, তোমার কোনো ক্ষতি হয়েছে কালকে, অনেকক্ষণ ঝড় হয়েছে, হ্যাঁ বেশ বড় হয়নি বাট ঝড় হয়েছে, তোমার কোনো ক্ষতি হয়েছে নাকি, সব ঠিক আছে? তো তিনি বলছেন না সব ঠিক আছে, কিন্তু একটু কথা ছিল। তো বলে কি, বলে যে আপনি আসলে বলবো, আপনি একটু আইসেন আজকে। তো দেখলো ঠিকই তার বস চলে আসছে দুপুরের পরে, তো তিনি বসকে বললেন যে আমি এখানে ভয় পাইতেছি, এখানে উদ্ভট উদ্ভট জিনিসপত্র হইতেছে, কালকে রাত্রে এরকম হয়েছে, আমি থাকতে চাচ্ছি না, আমি চলে যেতে চাচ্ছি। তো তার বস বললেন যে তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে এখনই সরাই নি, আর এই তো মাস তো শেষ হয়ে গেছে, তোমাকে আমি বেতনও দিয়ে দিব, তুমি তাহলে থেকো না রাতের বেলা, আসলে মরুভূমিতে থাকাটা ঠিক না, আমি আগে এরকম কেয়ারটেকার নিয়ে আসতাম, তো তোমার যেহেতু কাজের দরকার ছিল, তোমার বিপদের কথা শুনেই তোমাকে এই কাজটা অফার করছিলাম, আমিও জানি মরুভূমিতে কাজ এরকম থাকা ঠিক না, এরকম অনেক কিছু দেখে মরুভূমিতে, জিন ঘোরাফেরা করে, জিন্নাত আছে, অনেক জিন্নাত আছে, এবং যখন এই মরু ঝড় হয় তখন তাদের কাছে এটা একটা উৎসবের মতো ব্যাপার হয়ে যায়, তারা এটাতে খুব এনজয় করে, হয়তো তুমি এরকম এই মরু ঝড়ে মানে এনজয় করা কোন নারী জিন্নাতদেরই দেখছো, যেমন বৃষ্টি হলে অনেক মেয়েরা এরকম বৃষ্টিতে ভিজতে পছন্দ করে, বৃষ্টি দেখে বৃষ্টিতে দাঁড়ায়, হ্যাঁ। তো এখানে কিন্তু এরকমই জিনদের মধ্যেও কিন্তু এরকম ব্যাপার স্যাপার আছে, তো যখন এই মরুভূমিতে ঝড় হচ্ছে তখন তারা এটা কিন্তু খুব এনজয় করতেছিল, মেবি তাদেরই তুমি দেখে ফেলছো কোথাও। যাই হোক, আমি মনে করি যেহেতু তোমার তাঁবুর আশপাশ দিয়ে ঘুরছে তুমি বলছো, এবং তোমার প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করছি, তোমার আসলে থাকাটা ঠিক হবে না, তোমাকে আমি নিয়ে যাচ্ছি আমার ওইখানে বাসায়, আমার ওইখানেই তুমি থাকো আরো দু একদিন, তারপর তুমি একটা থাকার জায়গা ম্যানেজ করো, টাকা দিয়ে দিছে, বেতন দিয়ে দিব, তুমি চলে যাও। তারেক সাহেব তাকে অনেক ধন্যবাদ দিয়ে ওখান থেকে গুছায় চলে যায় বসের সাথে, এবং বস তাকে ওই মাস প্রায় শেষ হয়ে গেছিল তো দু একদিন রেখে তারপর তাকে স্যালারি দিয়ে দেয়, এবং তারেক সাহেব স্যালারি দিয়ে তারপর তার নিজস্ব আমাদের বাংলাদেশি একজন ভাইয়ের ওখানে চলে যায় এবং আস্তে ধীরে পরবর্তীতে অন্য কাজ ম্যানেজ করে নেয়। যাই হোক, এইটা ছিল তার একটা এক্সপিরিয়েন্স, তিনি আমাদের সাথে শেয়ার করছেন এবং আমি এটা আমার মতো করে শেয়ার করলাম আপনাদের সাথে। আমার কাছে কিন্তু বেশ স্কেরি মনে হয়েছে, রাতের বেলা মরুভূমিতে একা থাকা বেশ ভয়ের একটা ব্যাপার এবং একজন মানুষ কেউ নাই আশেপাশে। আমি এর আগে অনেক এরকম ঘটনা শুনছি যেখানে যারা ওখানে ফার্মিং করতে যেয়ে থাকছেন বা এরকম, কিন্তু সেখানে তারপরে তাদের কলিগ ছিল, আরো মানুষ ছিল, বাট একা একা একেবারে এরকম তাঁবুর মাঝে থাকাটা কিন্তু বেশ ভয়ের জিনিস। তারেক সাহেবের অনেক সাহস বলতে হবে, আর তার সেই সময়কার অসহায়তার জন্য আমার কাছে খারাপ লেগেছে। আমার কাছে আমি দোয়া করি যাতে আমাদের বাংলাদেশি ভাইরা কেউ বা যে কোনো ভাইরাই যারা আছেন বিদেশে, তারা জানি এই রকম কষ্টে না পড়েন, যে তাদেরকে এমন কোনো একটা অবস্থায় থাকতে হয় যে অবস্থাটা আসলেই বেশ রিস্কি। শুধুমাত্র এই অতিপ্রাকৃত জিনিস না, যে কোনো ব্যাপারে কিন্তু রিস্কি। যে কুকুর যে আছে মরুভূমির কুকুর কিন্তু বেশ ভয়ের, এরা আমি শুনেছি এরা নাকি আসলেই ভয়ঙ্কর হয়। তো যাই হোক, আশা করি এরকম বিপদে আর কেউ পড়বেন না। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, নিশ্চয়ই লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিং এর কাঠগোলা বাজার থেকে। এবং তিনি ছদ্মনামে ঘটনা শেয়ার করছেন, তিনি অতীত ঘটনা শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন এই ঘটনাটা যেন আমি আমার মতো করে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি মোস্তফা চৌধুরীর পাঠানো ঘটনায়। মোস্তফার এক আত্মীয় তাকে এই ঘটনাটা শেয়ার করেছে এবং তাদের গ্রামের কাছাকাছি গ্রামের ঘটনা এটি। আমি এক্স্যাক্টলি সেই গ্রামের নামটি বলবো না বা লিখবো না, এটা আমরা অদ্ভুত রেতে করি না, তিনি যদিও লিখেছেন সেই গ্রামের নাম, তো সেটি আমি করবো না। যাই হোক, কোন একটি গ্রামে, এবং সেই গ্রামটা বেশ মানে পুরনো গ্রাম, মানে এখানে অনেক ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের স্থাপনা আছে এবং সেইখানে একটি পুরনো পোড়ো বাড়ি আছে। যেই বাড়িটি একসময় জমিদার বাড়ির একটা লাগো অংশ ছিল এবং সেই লাগো অংশে তাদের পূজা অর্চনার জায়গা ছিল, তার পেছনে তাদের একটা শ্মশান ছিল, মানে যেখানে তারা ভস্ম করত। তো সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া হতো এবং সেখানে তারা ভস্ম করত। তো এই জায়গাটা পরবর্তীতে সেই জমিদার চলে যাওয়ার পরে জমিদার বাড়ি, তার এক্সটেনশন সবকিছুই মোটামুটি পোড়ো হয়ে যায়, মানে মানুষজন আর যাওয়া আসা করে না, ওখানে আর কিছুই ব্যবহৃত হয় না, সেই মন্দির আর মন্দির থাকে না, সেখান থেকে প্রতিমা সরিয়ে নেওয়া হয়। তো জায়গাটা কেমন জানি একটা পুরোপুরি একটা মানে অ্যাবান্ডন জায়গাতে পরিণত হয়। মানুষজন ভয় পেত কারণ ওখানে গেলে নাকি মানুষ অনেক কিছু দেখত, বিশেষ করে মানুষ নাকি একটা নারীকে দেখত, সেই নারী যার দিকে তাকাতো তার ক্ষতি হতো, মানে বিভিন্ন রকমের শারীরিক মানসিক সমস্যায় পড়ে যেত এবং ব্যাপক রকম ভয় পেত এবং বিভিন্ন ক্ষতি হয়ে যেত মানুষের। তো সেই নারীকে অনেকে ছায়া বলতো সেখানে, এবং এই ছায়ার ভয়ে কেউ ওই ওই অঞ্চল দিয়ে চলাফেরাই করতো না সন্ধ্যার পরে, মানে ভর দুপুরে চলতো না, সন্ধ্যার পর চলতো না, রাতে যাওয়ার তো প্রশ্নই আসে না। এবং অনেকেই নাকি পূর্ণিমার সময় সেই ছায়াকে দেখত, তো সেটা তাদের ওইখানে একটা কাইন্ড অফ মিথ হয়ে গেছিল, ওই জায়গায় বেশ ভয় পেত এবং যাকেই সেই ছায়ার মানে চোখ তার উপর পড়তো তার কিছু না কিছু ক্ষতি হতো। তো সেই গ্রামের স্কুলে একজন নতুন টিচার আসে, তিনি আসলে শহর থেকে আসেন এবং তিনি সেখানে জয়েন করেন, এবং সেই টিচার ওইখানকার যে স্কুলের পাশে মেস ছিল সেই মেসে থাকতেন। তো সেই স্কুল যে মেসটা সেটা আবার এই জমিদার বাড়ি থেকে মোটামুটি বেশ কাছেই, বেশ দূরে না। তো সেই টিচার যখন আসছে, সে টিচারকে সেখানকার যে দপ্তরি বলে দিছে যে স্যার রাতের বেলা কিন্তু ওদিক দিয়ে চলা হাঁটা চলা করেন না, কারণ ওই টিচার রাতের বেলা তিনি হাঁটতেন, তিনি ওদিক দিয়ে মানে ঘোরাফেরা করতেন, তার মতো এদিক সেদিক যেতেন আসতেন, সন্ধ্যার পর তা আসলে কিছু করার ছিল না। আর যেই সময়কার ঘটনা তখন কিন্তু টেকনোলজি এরকম আসে নাই বা নেটওয়ার্ক মোবাইল এভাবে করে ছড়ায় নাই আর কি, তখন কেবল এগুলো আসতেছে আর কি, এরকম একটা সময়। যাই হোক, সে টিচারকে দপ্তরি বলছিল যে স্যার ওদিকে যেন না, ওই জায়গাটা। তো টিচার জিজ্ঞেস করে কেন, বলে যে স্যার ওই জায়গায় এরকম এরকম বদনাম আছে। তো টিচার হাসেন, তিনি আর কিছু বলেন না, তার আসলে এগুলো নিয়ে মানে লিস্ট কনসার্ন উনি এগুলো নিয়ে। যাই হোক, সেই টিচারের অভ্যাস ছিল তিনি মাছ ধরতেন। তো একদিন সেই টিচার তার সেই বড়শি নিয়ে তিনি বেরোন মাছ ধরতে। সেই যে জমিদার বাড়ি বা সেই পোড়ো বাড়ি, সেটার কাছাকাছি দিয়ে নদী বয়ে গেছে বেশ খানিকটা দূরে। তো সেই স্যার যান সেখানে মাছ ধরতে, তিনি সেই বড়শি এবং তার সাথে আদার ইত্যাদি ইত্যাদি নিয়ে তিনি একটা প্লাস্টিকের বালতি নিয়ে যান, যদি মাছ পান সেই বালতিতে রাখবেন। তো নিয়ে তিনি সুন্দর, তার সাথে একটা হারিকেন ছিল, হারিকেনে তিনি যথেষ্ট পরিমাণ তেল নিয়ে তিনি গেছেন। এবং বেশ, কারণ তার পরদিন ছিল শুক্রবার, মানে উনি বেশ একটা সময় পাবেন আর কি, তার ছুটির দিন। তো তিনি যে সুন্দর বসছেন নদীর পাড়ে, ওই দিন বেশ জোছনা, এবং জোছনা আলোয় চারিদিক ফক ফক করতেছে, আশেপাশে কেউ নাই, মানুষজন নাই, পুরা ফাঁকা। এবং ওই টিচার উনি অনেক পছন্দ করতেছেন এরকম পরিবেশ, তিনি একদম ইয়াং একজন টিচার, তখনও তিনি মানে ব্যাচেলার। তো বেশ ভালো একটা তার মনের মধ্যে কারেজ, আর খুব এনজয় করেন এগুলা। তো তিনি বড়শি ফেলে সুন্দর করে তার মতো তিনি ধূমপান করতেন, আর এরকম খোলামেলা জায়গায় যেখানে তার কেউ নাই দেখার মতো স্টুডেন্ট, বা কেউ তাকে দেখে বলবে না যে স্যার ধূমপান করেন, তো বেশ একটা ভালো চান্স। তো ওখানে বসে তিনি ধূমপান করছেন আর বড়শি ফেলে আছেন। তো বেশ খানিকক্ষণ পরই তার সেই ইসে একটা মাছ বাঁধল, তিনি বড়শিতে পেয়ে গেলেন, তিনি টেনে তুললেন, তুলে দেখলেন বেশ ভালো সাইজের একটা মাছ পেয়েছেন, ক্যাটফিশ আর কি, মোটামুটি। সেটা তুলে রাখলেন, তুলে রেখে তিনি খুব খুশি হয়ে গেলেন, তার বালতির মধ্যে নড়াচড়া করতেছে, এবং তিনি একা একাই করতেছেন কাজটা, সাথে কিন্তু কাউকে নেন নাই। তো মাছ ধরতেছেন, পূর্ণিমার আলোয় ঝকমক করতেছে সব, নদীর ওই পারে দেখা যাচ্ছে ক্ষেত, মানে এই নদীর এই অংশটা বেশ মানে মানে বেশ চওড়া না আর কি, মোটামুটি এরকম বাঁক নিয়ে চলে গেছে, ওই পাশে দেখা যাচ্ছে ক্ষেত, ফসলের মাঠটা, এবং দূরে তার মাঝখানে ঝাঁকড়া গাছ, আর এই পাশে পেছন দিকে অনেক দূর যে দূরে সেই অবকাঠামোটা দেখা যাচ্ছে, একটা মানে বিশাল ভৌতিক অবকাঠামোর মতো পোড়ো বাড়িটা, দেয়াল টেয়াল ইত্যাদি। তো টিচার ওই বড়শি ফেলে যখন তিনি বসে আছেন ওখানে ধূমপান করতেছেন, আর চিন্তা করতেছেন যারি এই জায়গা সম্বন্ধে এত কথা, এই সেই কি অবস্থা। তো তিনি এগুলা কিন্তু ভয় পেতেন না, তার মনের মধ্যে একটা ধারণা ছিল যে এইসব অতিপ্রাকৃত জিনিস বলে আসলে কিছু নাই, মানুষের মনের ভুল বা মানুষ এগুলা তৈরি করে তার মনে বিভ্রম। আর তিনি সায়েন্সের টিচার ছিলেন বলে তার এগুলো আরো একটু অন্যভাবে চিন্তা করতেন। সায়েন্সের সাথে কিন্তু যারা যুক্ত থাকে তারা কিন্তু অনেকে বেশ অনেক কিছুই বিশ্বাস করেন, যখন তারা বেশ ডেপ চলে যান এগুলো নিয়ে, তখন তারা কিন্তু বেশ ভালো মতো বিশ্বাস করা শুরু করেন এই অতিপ্রাকৃত ব্যাপারগুলো, আবার অনেকে কিন্তু একদম উড়িয়ে দেন। তো যাই হোক, সেই উনি ছিলেন সেই না বিশ্বাস করার দলে। তো তিনি আবার সেই ই ফেলে বসে আছেন এবং তাকিয়ে দেখতেছেন, বিভিন্ন কিছু ভাবতেছেন, ওই পাশের ক্ষেত গাছ দেখতেছেন, বলতেছেন এত সুন্দর প্রকৃতি। পোড়ো বাড়িটা নিয়ে তার খুব চিন্তা, তিনি চিন্তা করলেন যে আচ্ছা যাক, পোড়ো বাড়িটা আজকে দেখে যাব, দেখি মাছ কয়টা পাই, তারপর বাসায় ফেরার সময় পোড়ো বাড়িটা একটু দেখে যাব। এই চিন্তা করতে করতে আবার তার মনের মধ্যে একটা মানে কি বলে একটু অন্যরকম অধ্যক্ত চ্যালেঞ্জও চলে আসছে, যে এই মাছ টাছ নিয়ে গেলে নাকি এগুলা আশেপাশে আসে, তো দেখি পোড়ো বাড়ির কাছ দিয়ে ঘুরে আসবো, দেখি কিছু পাওয়া যায় কিনা। যাই হোক, হাসতেছেন তিনি, এরপরও মাছ পেলেন, বেশ কয়েকটা মাছ পেলেন, ক্যাটফিশই পেলেন কয়েকটা, ওই সময় ক্যাটফিশ চলাফেরা করতেছিল আশপাশ দিয়ে, পাইছেন কয়েকটা ক্যাটফিশ, এবং তারপর ছোট ছোট কিছু মাছও পাইছেন। তো সবকিছু তিনি তুলে এক সময় ভাবলেন যে না, এখন আর মানে দরকার নেই। তো তিনি আস্তে করে তার বালতি নিয়ে সবকিছু নিয়ে আস্তে করে হাঁটা ধরলেন, চলে আসতেছিলেন, তখন তার হঠাৎ মনে হইল আরে পোড়ো বাড়িতে তো যাওয়ার কথা, দেখি না যাই ওদিকে কি অবস্থা। তো ভেবে তিনি আস্তে করে তার বালতি হাতে বড়শি সহ এক হাতে ধরলেন, এক হাতে হারিকেন ধরলেন, হারিকেনটা চলতেছে, তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। তো একবার ভাবলেন যে এত মানে কঠিন চাঁদের আলো, এখানে আর হারিকেন ধরার দরকার কি, হারিকেনটাকে আবার তিনি একদম নিভাইলেন না, একদম কমাই দিলেন, কেন পোড়ো বাড়িতে ঘুরবেন তার একটা ইচ্ছা আছে। তো হাঁটতে হাঁটতে সেই পোড়ো বাড়ি কাছে আসতেছে, এক সময় তিনি চলে আসলেন কাছে, দেখতেছেন দূরে চাঁদের আলোতে কালচে দেয়াল, এবং সে কালচে দেয়ালের মধ্যে শ্যাওলা ধরে গেছে, সে শ্যাওলাগুলোও বোঝা যাচ্ছে এই চাঁদের আলোতে, এত ব্রাইট চাঁদের আলো। তিনি ভাবতেছেন এই হারিকেন কেন আছে উদয়, এগুলো ভাবতে ভাবতে তিনি চলে গেলেন ওখানে, এবং আঙিনায় ঢুকলেন। আঙিনায় ঢুকে দেখতেছেন চারিপাশেই মানে একটা উঠানে ঢুকছেন তিনি, উঠানটার চারিপাশে দোতলা এরকম বাড়ি, খা খা করতেছে চারিপাশ। তিনি মনে মনে একটু ভাবলেন যে আসলে এটা তো একটু ভয় লাগার মতোই ব্যাপার, মানে একটু নিজেরই নিজে প্রবোধ দিলেন যে আসলে ভয় লাগার মতো ব্যাপার। খোলামেলা চারিপাশে দরজাগুলো হাট করে খোলা, ভেতরে দেখা যাচ্ছে একোনা দিয়ে সিঁড়ি উঠে গেছে, মাঝখানে একটা তুলসীর বেদি, গাছ নাই ওখানে, শুধু মানে মাটি দেয়া, আর আশপাশে এরকম মনে হচ্ছে প্রত্যেকটা দরজা দিয়ে মানুষ বেরোবে, তাকে এই মাত্র কেউ কিছু বলবে যে এখানে কেন ঢুকছে এরকম কিছু। এবং চাঁদের আলো পড়ে একদম উঠানটা মানে পুরো মানে ফিনিক ফোটা যোছনায় মানে চমকাচ্ছে এরকম একটা অবস্থা। তো তিনি দেখতে দেখতে তিনি আস্তে করে হাঁটলেন এবং তার সেই বালতির মধ্যে কিন্তু তখনও মাছ। তো তিনি যখন হেঁটে সামনে যাচ্ছেন হঠাৎ করে মাছ নাড়া দিয়ে উঠলো তার বালতিতে, সে ক্যাটফিশ। ক্যাটফিশ কিন্তু বেশ স্ট্রং থাকে লাইফ। তো বালতি কেঁপে ওঠা তিনি ভয় পেয়ে গেলেন একটু, হঠাৎ করে তার কাছে হঠাৎ করে ওগুলো মনে হওয়া শুরু হলো যে আমি তো মাছ নিয়ে ঢুকছি এরকম নির্জন জায়গায়, ঘামে তো কত কথা বলে। পরে আবার চিন্তা করলেন, ধুর আমি এগুলো মনে করতেছি এটা তো আসলে কি বলে, আমার সাথে এগুলো হয় নাকি, আমি এগুলো তো নাই, এগুলো নিয়ে কেন ভয় পেতেছি, আমি আসছি না মজা নিতে যে কি হয়, আমি তো আরো এখানে পরীক্ষা করতে আসছি যে কি কি বলে দেখে মানুষ, আমিও দেখতে চাই বলে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ওই যে সেই লাগোয়া এক্সটেনশন অংশে, যেই জায়গাটার মধ্যে তাদের একপাশে একটা মন্দিরের মতো ছিল পূজা অর্চনা করতে, এবং তার পাশেই তার থেকে বেশ খানিকটা চলে গেলে সামনে একটা উঁচু দেয়াল, দেয়ালের ওই পারেই তাদের সেই সেখানে তাদের যে দাহ করা হইত জায়গাটা। ওই জায়গায় ঢোকার পরই ওনার নাকি গাটা একটু ভারী হয়ে গেছিল, টিচারের বেশ ভারী হয়ে গেছিল, হঠাৎ করে মনে হয়েছে তার শরীরটা কেমন ভারী হয়ে গেছে, এতক্ষণ কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তার কাছে যেন কেমন লাগা শুরু করলো শরীরটা। তো তিনি এটারে গুরুত্ব দিলেন না, তিনি ভাবলো হয়তো একটা স্টেট অফ চেঞ্জ, যেহেতু আমি এরকম ভাঙা এই যে পুরনো দেয়াল দালানের মধ্যে ঢুকতেছি এগুলোর থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, পুরনো বাড়িঘর আর একটু বাতাস অন্যরকম হয়ে গেছে, ভারী বাতাস, স্ট্যাগনেন্ট এয়ার, তো সুতরাং এটাতে হতে পারে। এগুলো ভাবতে ভাবতে তিনি ঢুকছেন, বাঁয়ে তাকায় দেখতেছেন যেখানে সেই পূজার ঘরটা ছিল দরজাটা খোলা, দরজা নাই সেই জায়গায়, একদম হা হয়ে আছে, বিশাল অন্ধকার ভিতরে, মনে হচ্ছে একেবারে জমাট বাঁধা অন্ধকার। তো তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন একসময় দেয়ালের কাছে, সেই দেয়ালের মাঝে এক জায়গায় দরজা থাকার কথা ছিল কিন্তু এখন দরজা নাই, সেটা একটা ফাঁকা জায়গা, মানে দরজার কিছুই নাই অবশিষ্ট, পাল্লা চৌকাট কিচ্ছু নাই, ফাঁকা জায়গা। তো সেখান থেকে ঢুকলেন, ঢুকে দেখলেন একটা আঙিনার মতো উঁচু দেয়াল দিয়ে ঘেরা চারিপাশে, একটা আঙিনার মতো, এবং তার পাশে এরকম বেদি রাখা, একটা বড় উঁচু করে বেদি বানানো। বেদিটা সম্ভবত কোনো পাথর দিয়ে তৈরি করা, সম্ভবত এইখানে দাহ করতেন জমিদার যারা ছিলেন, অর্থবিত্তশালী ছিলেন, কারণ এই যে বেদিটা বানাইছেন বেদিটা বেশ খানিকটা উঁচা, এর পরে মানে কাঠ স্টক করতেন, কাঠ রেখে তারপরে ঘি দিয়ে দাহ করা হইত এই জায়গায়, এবং বেদিটা যে যতটুকু উঁচু সেটা শ্বেত পাথর দিয়ে বানানো, চকচক করতেছে চাঁদের আলো পড়ে। এবং এই যে ওই পাশের যে প্রান্তের দেয়াল, দেয়ালের পাশে বেশ বড় বড় কয়েকটা গাছ, এবং গাছগুলা একদম স্থির হয়ে আছে, কেমন জানি মনে হচ্ছে যে অন্যরকম একটা পরিবেশ। তো কেন জানি সেই টিচার সাহেব তিনি আর বেশিক্ষণ ওখানে থাকতে পারলেন না, তার মনটা কেমন জানি একটু অন্যরকম হয়ে গেল, একটু ভয় লাগা শুরু করলো। তিনি আস্তে করে হেঁটে বের হয়ে আসলেন এবং ভয়টা এমন লাগতেছিল তার, মনে হচ্ছিল যে তার মনে হচ্ছিল যে তিনি ওখানে থাকতে পারবেন না, তার বেশ ভয় লাগতেছিল, দৌড় দিতে ইচ্ছা করতেছিল এরকম। বাট তিনি অনেক কষ্টে নিজেকে সংযত করে আবার বের হয়ে আসলেন সামনের দিকে। তো সেই যেই জায়গাটার মধ্যে মন্দির ছিল সেইটার কাছে তিনি পাশ দিয়ে যাচ্ছেন, সেই হাঁ করা দরজা বেশ বড়। কি জন্য জানি তার মনে হলো যে আমি একটু ভিতরে দেখব কি ব্যাপার। তো তিনি আস্তে করে তার হারিকেনটা উঁচা করে সেটাকে আলো বাড়াই দিলেন, কারণ এই জায়গাটা কিন্তু চাঁদের আলো, এই মন্দিরের এই সাইডটা অন্ধকার হয়ে আছে। এখন তো অবশ্য মন্দির নেই, কারণ প্রতিমা সরাই নিছে সেখান থেকে, জায়গাটা জাস্ট মানে দালানটা আছে। তো তিনি সেই সামনে উঁচু করে ধরে হারিকেনটা সেই অন্ধকারে প্রবেশ করলেন, অন্ধকারে প্রবেশ করে তিনি সিঁড়ি ছিল এরকম ধাপ ধাপ, দুই পাশ থেকে ধাপ দিয়ে উঠে গেছে ওই জায়গায়। তো সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে তিনি উঠে আসলেন উপরের পাটাতনে, মানে সমতল জায়গাটায়। এখন তিনি দাঁড়ায় আছেন ঠিক ওই খোলা দরজায়, সেখানে কোনো পাল্লা নাই, চৌকাট নাই, স্রেফ নিকষ অন্ধকার, মনে হচ্ছে ভেতর থেকে গিলে খাবে এরকম একটা অবস্থা। তো তিনি আস্তে করে সেই ই ধরে ঢুকে গেলেন ঘরটার ভেতরে হারিকেনটা ধরে। যখন তিনি ঘরটার ভেতরে পা দিছেন এই সময় তপ করে তার হারিকেনটা নিভে গেল, মনে হলো যে একটা দমকা হাওয়া এসে হারিকেন নিভাই দিছে। এবং এই সময় তার হাতের যে বালতিটা মধ্যে মাছটা চরম নাড়াচাড়া শুরু করলো, মনে হলো মাছ লাফাচ্ছে পুরা, করে লাফাচ্ছে ভিতরে বালতির ভিতরে, মানে মাছ তিনি ভয় পেয়ে গেলেন, মানে বেশ ভয় পেয়েছেন। এবার তিনি মনে করছিলেন যে দৌড় দিয়ে তিনি বের হয়ে যাবেন ওইখান থেকে, কিন্তু নিজের সাথে নিজে তিনি ফাইট করতেছেন যে তিনি বিশ্বাস করতে চান এখানে কিছু নাই। তিনি যখন বের হয়ে আসবেন, তিনি চিন্তা করছেন আস্তে করে ঘুরে বের হয়ে যাবো, হারিকেন নিভে গেছে। এই সময় ভেতর থেকে কেমন একটা নারী কণ্ঠের শব্দ শুনলেন, কেমন জানি মানে এটা কোন শব্দ, মানে ও করে একটা শব্দ টাইপের আর কিছু না। এই সময় তিনি তাকালেন, দেখলেন যে দেয়ালটা যেখানে আছে দেয়াল থেকে দুইটা চোখ তাকায় আছে তার দিকে, একদম লালচে বর্ণের দুইটা চোখ এবং সেটার মধ্যে কালো মণি দুইটা, লম্বাটে মণি, একটা মানে বিষধর সাপের মণি যেরকম থাকে, বিষাক্ত সাপের এক টান দেয়া এরকম উঁচু নিচু, মানে উপর থেকে নিচ পর্যন্ত একটা টান দেয়া মণি, সেরকম দুইটা হলুদ চোখে দুইটা মণি তার দিকে তাকায় আছে এবং সেটা ব্লিঙ্ক করলো চোখ দুইটা, এবং একটু পর মনে হলো সেই মণি দুইটা ধেয়ে তার দিকে চলে আসলো, খুব স্পিডে ধেয়ে আসলো। তার আর কিছু মনে নাই, তিনি ধাপ করে ওখানে পড়ে গেছেন, তার বালতি টালতি কখন পড়ে গেছে খেয়াল নাই, তার কিছু খেয়াল নাই। টিচারের যখন জ্ঞান ফিরল, টিচার আসলে চোখে কিছু দেখছেন না, ঝাপসা ঝাপসা, মানে তার চোখের সামনে সবকিছু ঝাপসা ঝাপসা হয়ে গেছে, তার আলো পড়তেছে চোখের সামনে, তিনি দেখতেছেন যে ঝাপসা ঝাপসা ঘোলা ঘোলা জিনিস। তো তিনি মানুষের কণ্ঠ শুনতেছেন, মানুষ কথা বলতেছে তার সামনে, আলো তিনি বুঝতে পারছেন আলো, কিন্তু মানুষকে তিনি স্পষ্ট দেখতেছেন না, প্রত্যেকটা মানুষের আকৃতি বুঝতে পারতেছেন যে মানুষ সামনে কে, কণ্ঠ শুনে দু একজনকে চিনতে পারলেন তিনি যে তারা, কিন্তু তিনি তাদেরকে স্পষ্ট দেখতেছেন না, মনে হচ্ছে ঘোলা ঘোলা। তিনি তাদেরকে বললেন যে আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। যাই হোক, তারা অনেকে বললো স্যার ঠিক আছেন নাকি এসে বলে, তারপরে আপনার কি হয়েছিল এসে বলে তাকে বুঝলেন যে তাকে ওখান থেকে নিয়ে গেছে ওখান থেকে। তো যাই হোক, ওই টিচারকে নাকি তারা পাইছিল সবাই ঠিক ওই যে ওই বিল্ডিংটার পোড়ো বাড়ির একদম দরজার সামনে তিনি বসেছিলেন মাথা নিচু করে, এবং তাকে যখন তারা মানে তার হুশ ঠিক মতো ছিল না, তো তাকে যখন নাকি কয়েকজন মানুষ দেখছে, দেখে তাড়াতাড়ি ভয় পাইছিল ফার্স্টে, পরে তাড়াতাড়ি তারা কাছে আসছে, এসে দেখছে সে টিচার বলে আরে স্যার স্যার কি হয়েছে বলে তাকে যখন নিচে নিয়ে দেখে যে তার চোখের মধ্যে মনে হচ্ছে একটা আলাদা লেয়ারের মতো, তার চোখের উপরে একটা সাদা লেয়ার টাইপের। তো যাই হোক, তিনি দেখতে পাচ্ছিলেন না, তো টিচারকে নিয়ে গেছিল তারা তখন সেখানকার হাসপাতালে। তো সেখানকার ডাক্তার দেখে বলছে যে এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার, দেখে মনে হচ্ছে ওনার চোখের উপর খুব ভারী ধরনের ছানির মতো পড়া, এটা কিভাবে সম্ভব, মানে উনি একজন টিচার, উনি রিসেন্টলি আসেন ইয়াং মানুষ, ওনার এরকম কেমনে হলো। তারা ডাক্তার মানে অবাক হয়ে গেছেন, ডাক্তার তখন তাকে আই হসপিটালে রেফার করলো এবং শহরে নিয়ে যেতে বললো, বললো এখানে তো হবে না, শহরে আই হসপিটালে নিয়ে যেতে বললো। তো যাই হোক, পরে ওই টিচারকে নাকি ঢাকায় নিয়ে আসা হয়, চিকিৎসা করা হয় এবং পরবর্তীতে দেখা যায় আসলে ওনার চোখে একটা ছানির মতো হয়েছিল, বড় এরকম ছানির মতো পড়ে গেছিল মোটা, এটা আসলে পরে রিমুভ করছে তারা কোনোভাবে সার্জারি করে বা কিছু, বাট ওনার চোখটা পরবর্তীতে ভালো হয়েছিল অনেকটা, তিনি দেখতে পারতেন বা চোখের অনেক ভুগছেন তিনি। তো তিনি পরবর্তীতে তার এই ঘটনা সবার কাছে বর্ণনা করেন যে সেদিন কি হয়েছিল রাতে, আর এরপর কিন্তু তিনি আর ওই জায়গায় জয়েন করেন নাই, তিনি ওই চাকরিতে আর তিনি জয়েন করেন নাই সে টিচার। যাই হোক, এইটা তার একটা ভয়ের ব্যাপার ছিল, এবং অনেকে ওই পোড়ো বাড়ি বা পোড়ো জমিদার বাড়ি নিয়ে বলে ওইখানে গেলে যার উপরে নাকি চোখ পড়ে তার নাকি কিছু না কিছু ফিজিক্যাল ক্ষতি হয়। তো এই টিচারেরও এই ব্যাপারটাই হয়েছিল। যাই হোক, এই ছিল মোস্তফা চৌধুরীর শেয়ার করা ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করলাম আপনাদের কাছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে কিন্তু বেশ স্কেয়ারি মনে হয়েছে, বিশেষ করে সেই ভেতরে ঢোকার পার্টটা এবং ওনার যে উনি যে কিছু একটা দেখলেন সেইটা, সেই পার্টটা আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন ঘটনা, এবং আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করতে ভুলবেন না, বা আপনাদের কালেক্ট করা কোনো এক্সপিরিয়েন্স, আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো এক্সপিরিয়েন্স পাঠিয়ে দেবেন আমাদের কাছে, আমরা শেয়ার করে ফেলবো। কোনো মিথ বা লেজেন্ড যদি পাঠান সেটিও আমরা শেয়ার করে ফেলবো। আমাদের কাছে ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে adbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। যাই হোক, এখন আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর যাবার আগে একটি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অভিজিৎ রয় নিউ ইয়র্ক সিটি থেকে, এবং তিনি তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তার সাথে বেশ অনেক বছর আগে ঘটে গিয়েছিল, 2010 সালের ঘটনা। এবং অভিজিৎ বলেছেন যে তিনি সঙ্গত কারণেই তার নামটাকে একটু পরিবর্তন করে দিয়েছেন, তার ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন ঘটনা শেয়ার করার জন্য। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। 2010 সালের কথা, বেশ অনেক বছর হয়ে গেছে। তখন অভিজিৎ চাকরি করত ম্যানহাটেনের একটি রেস্টুরেন্টে, এবং তার কাজের শিফট ছিল সেই বিকেল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত থাকতে হতো। ফ্রাইডে স্যাটারডে নাইটে সাধারণত রেস্টুরেন্ট বেশি বিজি থাকত, এবং তার তখন বেরোতে আরো লেট হতো, কারণ সবকিছু গুছিয়ে হিসাব গুছিয়ে বেরোতো। তো বেশ গভীর রাতে সে বাসায় ফিরত, আর ওখানে খাওয়া দাওয়া করে নিত রেস্টুরেন্টে আসার সময়, এবং তারপর সেখান থেকে চলে আসতো। তো অভিজিতের যে রেস্টুরেন্ট ছিল সেটা এমন একটা জায়গা ছিল ম্যানহাটেনের, যে এখান থেকে আসতে গেলে তাকে ব্রঙ্কসের একটা সাবওয়ে ধরে আসতে হতো। আমি এক্স্যাক্টলি জায়গাগুলো নাম বলছি না। তো যাই হোক, সে থাকতো হচ্ছে কুইন্সে। তো তার এই জিনিসটার একটা রুটিন ছিল। তো একদিনকার কথা, অভিজিতের এক বন্ধু আসছে তার বাসায়, তাকে বলছে যে আমি এতটার সময় তোর বাসায় চলে আসবো, তুই চলে আসিস। তো অভিজিৎ ওইভাবেই প্ল্যান করছে, তার কাজ দ্রুত গোছাচ্ছে। গুছিয়ে সে দেখছে যে ফ্রেন্ড এসে মনে হয় অনেকক্ষণ ওয়েট করতেছে, তাকে টেক্সটও করছে কয়েকবার। তো সে তখন তাড়াতাড়ি তার খাবারটা সে মানে পুরো খায় না, ওইখানে হালকা পাতলা ফ্রাইজ মুখে দিয়ে সে সাপ তৈরি করছিল বড়, সে সাপটাকে সে নিয়ে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সে চিন্তা করছে যে সে ওখানে সাবওয়েতে বসে মানে আর কি সাবওয়ে স্টেশনে বসে সাপটা খেয়ে ফেলবে, কারণ সাধারণত যেই স্টেশন থেকে আসতো অভিজিৎ সেটা স্টেশনটাতে ট্রেন আসতো অনেক দেরি করে, রাতের বেলা অনেক দেরি করে ট্রেন আসতো। তো সুতরাং একেবারে নিশুতি থাকতো। তো সে চিন্তা করছে যে ওখানে বসে বসে আমি খেয়ে ফেলতে পারবো সাপটা, আমাকে সময় বাঁচবে, এখানে যদি লেট করি ওখানে লেট করবো, ট্রেনের স্ক্যাজুলিংটাও সে জানতো যে এতক্ষণ পরপর আসে ট্রেন। তো যাই হোক, সে তার হাতে সাপটাকে প্যাক করে নিছে পেপারে, সে হাঁটা দিছে। তো হাঁটতে হাঁটতে চলে আসে স্টেশনে, এক সময় বেশ কয়েক ব্লক হাঁটতে হয়, হেঁটে তারপর এভিনিউ ক্রস করে ওদিকে আসতে হয়, যেটা নাকি ব্রঙ্কসের একটা অংশে পড়ছে স্টেশনটা। তো ওখানে এসে সে ঢুকে, যথারীতি স্টেশনে কেউ নাই, মানে তার সে যখন নিচে নেমে আসছে দেখতেছে যে মানুষজন নাই, একদম ফাঁকা প্ল্যাটফর্ম। তো সে হাঁটতে হাঁটতে এসে একটা জায়গায়, সেখানে সে তার একটা বেঞ্চ পেল, সেখানে বসছে, বসে দেখতেছে কেউ যেহেতু নাই, এবং দুই পাশে মানে কেমন জানি খাঁকা করতেছে। এই জিনিসটা তার কাছে একটু অস্বস্তি লাগতো, স্টেশনে গভীর রাতে আসতে তার কাছে এমনি একটু অস্বস্তি লাগতো। মানে এটা আসলে মানে প্যারানর্মাল ভয় না, তারা ভয় লাগতে হচ্ছে খারাপ মানুষের ভয়, কারণ সে এরকম অনেক সময় দেখছে যে কিছু মানুষ যারা মানে খারাপ মানুষ সেটে এদিক দিয়ে চলাফেরা করতেছে। লাকিলি ও তাকে কিছু করে নাই, ওইখানে পুলিশম্যান ছিল, বাট করে নাই, বাট ভয় পায়। তো এটা নিয়ে সে একটু চিন্তা করতেছে, কেউ নাই, একদম খাঁকা করতেছে স্টেশন। তো অভিজিৎ চিন্তা করলো আর কিছু করার নাই, বসে আছে ট্রেন আসলে যাবে। তো সে তার সাপ বের করছে, তো সে বানাইছিল হচ্ছে কি টুনা সাপ, টুনা স্যালাড সাপ। তো বসে খাচ্ছে, বেশ বড়, প্রায় ফুট লং। তো খাচ্ছে কামড় দিয়ে দিয়ে, আর এদিক ওদিক তাকাচ্ছে নিজের মনে। সে এক ফাঁকে তার সেলফোন বের করছে, বের করে বিভিন্ন জিনিস দেখতেছে আর কি নেটে। তো ওই স্টেশনের একটা অংশ ছিল বেশ অন্ধকার, কিন্তু হ্যাঁ ওইখানে আরেকটা এরকম চেয়ারের মতো একটা মানে একটা বেঞ্চের মতো আছে টুলের মতো বসার জন্য, তো ওই জায়গাটা অন্ধকার। হঠাৎ করে অভিজিৎ খেয়াল করলো লাইট ব্লিং করে উঠলো এখানে, মানে সাবওয়ের ভেতরে যে লাইটগুলো আছে ঝুলানো ওগুলা, এখানে এমনি আলো একটু কমে, স্টেশনটা একটু সংকীর্ণ আর কি, এত বড় না কিন্তু, অনেকটা মানে বড় একটা টিউবের মতো গোল। হঠাৎ করে দেখলো লাইটটা ব্লিং করলো ওই জায়গায়, ব্লিং করতে করতে দুই তিনবার টাচ করে নিভে গেল ওই যেখানে যে বেঞ্চটা আছে। তারপরে সে খেয়াল করলো যে ওই জায়গায় তার কাছে মনে হচ্ছে যে কেউ একজন বসে আছে, সে কিন্তু এতক্ষণ খেয়াল করে নাই, যখন আলো মোটামুটি ছিল ওই জায়গাটায় তখন কিন্তু কাউকে দেখা যায়নি, এখন যখন আলোটা নেভার পরে তার কাছে মনে হচ্ছে কেউ একজন বসে আছে ওইখানে অল অফ এ সাডেন। তো চোখ পড়ছে অভিজিতের, তাকায় দেখছে কিরে কে বসায় এখানে, একটু আগে তো দেখি নাই, কোত্থেকে আসলো, এই বেঞ্চটা তো একদম কর্নারে। একটু অস্বস্তি লাগা শুরু করলো, মানে এখনো সে মনে করে নাই অন্য কিছু, ওর কাছে মনে হচ্ছে যে মানে কোনো খারাপ মানুষ এসে বসছে নাকি ওই জায়গায়। তো বাতিটা নিভে গেল কেন, সাধারণত এইভাবে নিভে না। তো কয়েক সেকেন্ড গেছে, এর মধ্যে অভিজিতের মাথার উপরে যে লাইটটা ছিল ওইটা একটা হ্যাঙ্গিং লাইটের মতো, ওইটাও পিট পিট করতেছে কয়েকবার, মানে ব্লিঙ্ক করছে। অভিজিৎ খুব অবাক হয়ে গেল যে কিরে এটা তো হয় না, সাবওয়েতে আমি রাতের বেলা বসে এটা হয় না, এখানে লাইট এরম ব্লিঙ্ক করতেছে কেন। দুই তিনবার ব্লিঙ্ক করার পরে হঠাৎ করে সেটা বাতাস পেল। বাতাসটা এমন বাতাস মনে হচ্ছে একটা গরম, মানে বেশ উষ্ণ বাতাস। আর বাতাসটা একদম কুশন করে এসে মনে হলো যে অ্যাজ ইফ কেউ কাউকে যদি হাঁক দিয়ে ধরে, মনে হলো অভিজিৎকে কেউ হাঁক দিল। এবং সে স্পষ্ট বুঝতে পারছে লাস্ট মোমেন্টে মনে হচ্ছে বাতাসের কোনো মানুষ টাইপের এসে যদি তাকে হাঁক দেয়, মানুষের আকৃতি যদি বাতাসের মতো হয়ে যায়, সে যদি তাকে হাঁক দেয় জাস্ট লাইক দ্যাট। এবং তাকে যে হাঁক দিছে সে মনে হচ্ছে লাস্ট মোমেন্টে একটা মানুষের মুখাবয়ব দেখতে পারছে, এবং কেমন একটা বাজে দুর্গন্ধ লাগছে তার এখান থেকে, কেমন বাজে দুর্গন্ধ লাগছে। এবং সে বাতাসটা তাকে হাঁক দেওয়ার মতো করলো। তারপর অভিজিতের আর তেমন কিছু খেয়াল নাই, তার কাছে মনে হচ্ছিল সে অন্যরকম একটা জগতে চলে গেছে। সেই জগৎটা ধোঁয়া ধোঁয়া, এবং সে যে সাবওয়েতে বসে আছে পুরো জায়গাটাই তার কাছে মনে হচ্ছে এই জায়গাটা ধোঁয়াটে। তার কিন্তু কিছু খেয়াল নাই, মানুষের কোনো কথা নাই, কিছু নাই, কেমন একটা পরিবেশ, এবং সে আসলে নিজেকে হারায় ফেলছে। অভিজিতের ঠিক ওই মুহূর্তে আর কিছু খেয়াল নাই। অভিজিতের পরে যখন নাকি খেয়ালটা ফিরে, মানে তার যখন হুঁশ ফিরে, তখন সে নিজেকে আবিষ্কার করতেছে সে একটা ঘরের মধ্যে আটকা, এবং ঘরটার মানে দরজা বন্ধ। সে উঠে, তাকে বিছানায় শুয়ে আছে এবং তার শরীরে একটা গাউনের মতো পরা। সে উঠে যে দরজা খোলার চেষ্টা করতেছে, খুলতেছে না, মানে দরজাটা বন্ধ। এই পাশে একটা ছোট জানালার মতো, জানালার মধ্যে মানে কাঁচ দেয়া, সে তাকায় দেখতেছে মানুষজন হাঁটাচলা করতেছে, এবং এগুলো মনে হচ্ছে যে মেডিকেল নার্স যেরকম সেরকম হাঁটতেছে। তো অভিজিৎ ওই জানালার মধ্যে নক করা শুরু করে, কেউ তার কথার উত্তর দেয় না। তো অভিজিৎ একটু পরে খেয়াল করে, মানে তার কাছে মনে হয় তার ঘরের কোণে কেউ বসা, যে ঘরটাতে সে আছে। সে তাকায় দেখে যে সেই ঘরের কোণাতে একটা চেয়ারের মতো, এবং সেইখানে সেই যে একটা ধোঁয়াটে একটা অবয়ব, মানে মনে হচ্ছে একটা মানে ধোঁয়া, মানে মানে গাড়ির কালো ধোঁয়া যেরকম থাকে সেরকম একটা অবয়বের মানুষের মতো সে চেয়ারটার মধ্যে বসা। কিন্তু সেটা কোনো শব্দ করতেছে না। অভিজিৎ পুরো ফিল করতে পারে এরকম কিছু একটা বসে আছে রুমের মধ্যে, এবং রুমটা কিন্তু প্রায় ডার্ক। যে রুমের মধ্যে অভিজিৎ আছে সেই রুমটার মধ্যে হালকা আলো একটা, এবং সিলিং থেকে ঝুলতেছে। এবং খুবই অবাক হয় অভিজিৎ যে সেখানে এমন কোন জিনিস নাই যেটা নাড়াচাড়া করা যায়, মানে সব ফিক্সড জিনিস। ওই যে চেয়ারটার দিক তাকায় আছে, সে চেয়ারটাও সে দেখতে পাচ্ছে মাটির সাথে ওইটা দিয়ে লাগানো, মানে ফ্লোরের সাথে ওটা ক্লাম দিয়ে লাগানো আছে চেয়ারটা। তো অভিজিৎ প্রচন্ড ভয় পায়, সে দ্রুতই মানে কাছের মধ্যে মানে কিল মারা শুরু করে। একটু পরে দেখা যায় যে ওখানে একজন নার্স উঁকি দেয়, নার্স উঁকি দিয়ে তারপরে এসে সেই নার্সের সাথে আরো দুইজন দরজা খুলে, এবং তাদের হাতে ব্যাটন আছে এরকম ব্যাটের মতো। তাকে বলতেছে সমস্যা কি, তো অভিজিৎ বলতেছে যে সামথিং ইজ ডিয়ার, ওখানে কিছু একটা বসে আছে, আছে। তো তারা আবার একটু হাসে, হেসে কিছু বলে না। একটু পরে তাকে বলে যে কাম ডাউন, বসে তার প্রেশার ট্রেশার কি কি চেক করে অভিজিৎকে তারা শোয়া দেয়, এবং একটা পিল খাওয়ায় দেয়। সে আর কিছু মনে নেই, অভিজিৎ ঘুমায় গেছে তখন আর কিছু মনে নেই। যাই হোক, এইটা হচ্ছে অভিজিতের একটা স্টেট, সেটা সে পরে বলছে কি হয়েছে। তো এর মাঝখানে আসলে কি হয়েছিল সেটা অভিজিৎ শুনছে পরবর্তীতে, সেটাই আমি আপনাদেরকে বলি। অভিজিতের যেটা হয়েছিল, অভিজিৎ নাকি সেদিন ওই সাবওয়ে স্টেশনে সে ওই জায়গায় ওই যে বাতাস লাগার পর বা তাকে হাঁক দিল, তারপর আর তার কিছু খেয়াল ছিল না। সে ওইখানেই নাকি বসেছিল, মানে কতক্ষণ ট্রেন আসছে গেছে তার কোনো খেয়াল নাই, সে ওখানে স্টিল বসেছিল। সে সাব হাত থেকে পড়ে গেছে, এবং সে অল নাইট ওখানে বসা। দিনের বেলা তার বন্ধু তাকে ফোন করছে অসংখ্যবার, ফোনে কোনো খবর নাই, মানে খুবই অবাক একটা কাণ্ড। এবং সেখানে পুলিশম্যান যে গেছে, পুলিশম্যান তাকে এক পর্যায়ে মনে করছিল হোমলেস টাইপের কেউ মানুষজন, বা খেয়াল করে নাই। তো তারপরে অনেকক্ষণ পরে তার যে ফ্রেন্ড ওখানে ওয়েট করতেছিল, সে খোঁজ খবর নেয় যে কোথায় গেছে। সে রিপোর্ট করে যে আমার ফ্রেন্ড এরকম মিসিং, সে আসে নাই, তার ফোনে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তাকে খোঁজ করে সেই সাবওয়েতেই পাওয়া যায়। সে একদম অতি প্রাকৃত একটা মানুষের মতো, মানে মানে তার কোনো ভিতরে কিছু নাই, ফেল ফেল করে টাকায় ছিল। তাকে ওখান থেকে নিয়ে আসে, এবং সে বাসায় আনার পর সে নাকি উদ্ভট আচরণ শুরু করে, একেবারে মানে ডিফারেন্ট টাইপ অফ মানে অ্যাক্টিভিটিস সে শুরু করে দেয়, এইটা ওইটা ভাঙতেছে, এবং মানে ভয়ঙ্কর রকম আচরণ। এবং তার যে রুমমেট কয়েকজন ছিল তারা এই ঝামেলা নিতেই চায় না, তারা বলে যে ওর সমস্যা হয়েছে, ওরা 911 কল দিয়ে ইসে পাঠা দাও। তো অভিজিৎকে তারা এক পর্যায়ে পুলিশ কল দেয়, এবং পুলিশ তার মেন্টাল স্টেট চেক করার জন্য তাকে নিয়ে যায় হচ্ছে মেন্টাল যে জায়গায় তাকে এই জিনিসটা তারা ই করে আর কি, মানে চেক করে যে মেন্টাল হেলথ কেমন বা কি। তো সেখানে তারা তাকে রেখে দিছে। তো এই অবস্থায় অভিজিতের ফ্রেন্ড, অভিজিতের চাচা ছিল ভার্জিনিয়াতে, সেখানে জানায়। তো অভিজিতের চাচা চলে আসে, এসে তাকে ইভ্যালুয়েট করা হয়। এখানে ইভ্যালুয়েট করে দেখা যাচ্ছে টেম্পোরারিলি তার মেন্টাল হেলথ খুব একটা সুবিধার না। অভিজিতের চাচা তখন ফিজিশিয়ান আরো কিছু ব্যাপার স্যাপার নিয়ে কিছু বন্ড সাইন দিয়ে তাকে সেখান থেকে নেয়, বলে যে মানে হিজ গনা বি ওকে। এবং সেই তার একজন একজন ফিজিশিয়ানের সাথে কথা বলে বলে তারপর তাকে নিয়ে যায়। লয়ারও তিনি রেডি করেন যদি তাকে আটকায় রাখতে চায় তারা এই কারণে। যাই হোক, অভিজিৎকে নিয়ে যাওয়া হয়। তো অভিজিতের চাচার এক ফ্রেন্ড ছিল, যিনি ছিলেন একজন অ্যাস্ট্রোলজার এবং তিনি একই সাথে একজন ডিমোনোলজিস্ট। সেই ভদ্রলোকের সাথে অভিজিতের চাচা কথা বলেন, তিনি গায়ানার মানুষ। তো তিনি অভিজিৎকে দেখে অভিজিতের চাচারে বলেন যে তোমার ভাইস্তা তো পজেসড, মানে সে পজেসড হয়েছে, তার ই ভালো না, তাকে যে কোনো সময় একটা খারাপ দিকে নিয়ে যাবে, মানে বাজে একটা দিকে নিয়ে যাবে, তো তাকে চিকিৎসা করা দরকার। তো অভিজিতের চাচার বাসা ছিল ভার্জিনিয়াতে এবং ওইটা একটু মানে ই সাইডে, মানে জায়গাটা একটু নীরব, একদম মানে মানে পুরোপুরি শহরের মধ্যে না, একটু সাইডে। তো ওইখানেই সেই অভিজিতের চাচার ফ্রেন্ড যে গাইনিস যিনি ছিলেন অ্যাস্ট্রোলজার, তিনি তাকে বলেন যে আমি তাকে ই করতে চাই, তাকে আমি এক্সোসিজম করতে চাই, দেখি আমি এটা পারি কিনা। তো অভিজিতের চাচা বলে ঠিক আছে। তো ওই বাসাতে নাকি অভিজিতের এক্সোসিজম করা হয়। তো অভিজিতের তেমন কিছু মনে নাই, অভিজিৎ এগুলো সব শুনছে তার চাচার কাছে। তো যেটা হয়েছিল, ওকে নাকি নিয়ে ঠিক ঠিক মানে মাগরিব আর এশা যে টাইমটা আমাদের হয় আর কি, আমরা যে টাইমটা করি মানে রাত, মানে মানে দেখা যাচ্ছে মাগরিব মানে সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা সময় তাকে নিয়ে বসে সেই অ্যাস্ট্রোলজার, তিনি বসেন একটা রুমের মধ্যে এবং তিনি নাকি বিভিন্ন নকশা টকশা এঁকে ওইখানে বসেন। এখন উনি কোন রিচুয়ালে এটা করছেন এটা হি নোজ দ্যাট, মানে এটা আমরা জানি না, উনি জানেন কোন রিচুয়ালে তিনি করছেন। তিনি কিছু নকশা আঁকছিলেন নাকি মোমবাতি রাখছিলেন এবং তারপরে অভিজিৎকে ওখানে বসাইছে, বসার কথা বলতেছিল। তো অভিজিৎ নাকি স্বাভাবিক মানে বাসায় আনার পর থেকে, চাচার বাসায় আনছে তখন থেকেও নাকি সে নাকি ওই চুপচাপ বসে থাকতো, একদিকে তাকায় থাকতো। তো তাকে নাকি যখন নকশার মাঝখানে বসায় সে অ্যাস্ট্রোলজার সেখানে কিছু পড়া শুরু করছে মন্ত্র, এবং তিনি নাকি লেবু রাখছিলেন ওইখানে। তো লেবুটা ছিল হলুদ রঙের লেবু, সেই লেবুটা নাকি আস্তে 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 লাল হয়ে যায়, পুরা পুরা রেড বর্ণ ধারণ করে। আর অভিজিৎ নাকি তখন এরকম চোখ তুলে তাকে হাসতে থাকে, মানে বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। অভিজিৎ চাচা নাকি একদম ভয়ে, মানে একদম সে কখনো তার ভাইস্তাকে এই অবস্থা দেখে না, অভিজিৎ একদম শান্তশিষ্ট ছেলে ছিল, সে এইভাবে করে চোখ তাকায় নাকি হাসতে থাকে এবং এমন এমন কথা বলা শুরু করে তার চাচাকে, নোংরা নোংরা কথা, যেসব কথাবার্তা খুবই নোংরা কথা, মানে মানে স্বাভাবিকভাবে সে বলে না, অ্যাস্ট্রোলজারকে অনেক কথা বলে। এবং তার চাচা মানে এমন এমন কিছু কথা শুনছে তার চাচার ইয়াংকালে সে কি কি করছে, এই ধরনের ব্যাপার স্যাপার, খুব আজে বাজে কথা। তো যাই হোক, তার চাচা চুপ করে থাকে, অ্যাস্ট্রোলজার তাকে ইশারা করে এবং সে অ্যাস্ট্রোলজার নাকি অনেক চেষ্টা করে অভিজিৎকে এই এই ইটা থেকে ছাড়ানোর জন্য। সে বলে যে তোমার এই পজেসিসে ইভেল স্পিরিট দ্বারা পজেসিসে, সে বলে। তো বিভিন্নভাবে ট্রাই করে সে, কিন্তু ওইটা যাবে না, সে এক মানে খুব খারাপ আচরণ করতে থাকে এই সেই। তো যাই হোক, তাকে এক সময় তিনি ওই ওখানে ঘুম পাড়ায় দেন আর কি, তার মতো তিনি রিচুয়াল করে তাকে একদম ঠান্ডা করে ঘুম পাড়ায় দেন। তো দিয়ে তিনি বলেন যে অভিজিতের চাচাকে বলেন যে হ্যাঁ, তোমার ভাইসটাকে এইভাবে দিয়ে কাজ হবে না, তুমি এক কাজ করো, তাকে তুমি নিয়ে যাও, দেশে নিয়ে যাও, দেশে নিয়ে দেশে যদি কোনো চিকিৎসার ব্যবস্থা করা যায় তোমাদের দেশে, সেখানে তোমাদের রিলিজিয়াস মানুষ আছে, এছাড়াও আমি জানি যে তোমাদের বাংলাদেশে আরো অনেক ই আছে, এরকম ব্যাপার স্যাপার আছে ছাড়ানোর, বাট সে তুমি তো দেখছোই তো সে পজেসড। তো অভিজিতের চাচা খুব মানে আপসেট হয়ে যায়, তিনি নাকি কি করবে ঠিক করতে পারে না। তারপরে যাই হোক, এক সময় তিনি বাংলাদেশে আসার জন্য অভিজিৎকে নিয়ে টিকিট কাটেন এবং তিনি আসার প্ল্যান করেন। যেটা হয়, অভিজিৎকে নিয়ে যায়, অভিজিৎকে যিনি নিয়ে আসবে, অভিজিৎ তার আগে মানে উদ্ভট আচরণ করতে থাকে, সে নড়বে না চড়বে না, হঠাৎ হঠাৎ তার মুড সুইং করে আজে বাজে গালি দিত এবং হাত পা এরকম ই করে ফেলত। সে চাচার বাড়ির ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে পড়তে গেছিল দোতলার উপর থেকে, তাকে তার চাচা অনেক কষ্ট ধরে রাখছে, মানে ইট ওয়াজ সো হার্ড টু ম্যানেজ একটা গ্রোন অ্যাডাল্ট পার্সনকে, এবং সে বিশাল মানে তার শরীরে বিশাল শক্তি এসে পড়ছে এরকম একটা ব্যাপার। তার চাচার জান মেরে যেতেছিল তাকে কন্ট্রোলে রাখতে। আর তার চাচা নাকি দেখছে যেদিন তাকে নিয়ে যাবে তার আগের দিন রাতের বেলা সে ওই লাভ দিতে গেছে, সে ওই গ্রিল দোতলার উপরে যে রেলিং আছে রেলিং এর উপর উঠে নাকি বসে আছে সে বানরের মতো, এবং দেখে চাচাকে দেখে বলতেছে যে আমি লাভ দিব এখন। তো চাচা লাভ দিয়ে যা তার উপরে পড়ছে টেনে তাকে এই বাসে নিয়ে আসতে ফেলে দিছে। তারপর যাই হোক তাকে অনেক কষ্ট রাখছে। তো এই ঝামেলাগুলো বেশিরভাগই করতো সন্ধ্যার পরে। তো পরদিন তাদের ফ্লাইট ছিল দিনের বেলা, তো তার চাচা তাকে মানে নিয়ে ওই তার শান্তশিষ্ট অবস্থাতেই তাকে নিয়ে যখন নাকি প্লেনে বুক করতেছে, তো ইমিগ্রেশন অফিসারও খুব অবাক হয়ে তাকাচ্ছিল যে এরকম কেন, সে মনে হচ্ছে যে একটা বলে কি সে কি ঠিক আছে, তো বলছে হি ইজ মেডিকেলি নট সাউন্ড। তো তার কাগজপত্র দেখেছে তার চাচা। তো এইভাবে নিয়ে জাস্ট যাই হোক তাকে যখন প্লেনে উঠায় তার চাচা ভয় পাচ্ছিল যে প্লেনের মধ্যে যদি উদ্ভট আচরণ করে তাহলে কিভাবে কি হবে। তো প্লেনের মধ্যে উঠায় প্লেন যখন নাকি ট্যাক্সিং করবে সবকিছু বন্ধ করে দেয়, এই সময় নাকি অভিজিৎ ঘুমায় যায় প্লেনে, ঘুমায় যায় একদম ডিপ ঘুমে ছিল বেশ অনেকক্ষণ। তারপর যখন প্লেন টেক অফ করে তখন নাকি অভিজিতের ঘুম ভাঙে এবং সে খুব সারপ্রাইজড, কারণ অভিজিতের নিজেরও মনে আছে তার নাকি ঘুম ভাঙছে হঠাৎ করে, তার মাঝখানের স্মৃতি খুব একটা মনে নাই। তার মনে আছে যে সাবওয়েতে তাকে কেউ এরকম জড়ায় ধরলো, তারপরে ধোঁয়াশা ধোঁয়াশা অনেক কিছু তার কাছে মনে হয় দুঃস্বপ্ন দেখার মতো একটা ব্যাপার, আর তার মনে হয় সে ঘুম ভাঙছে প্লেনের ভেতরে তার, এবং সে ঘুম ভেঙে সে চাচাকে বলে যে আমরা কোথায় কোথায় কি ব্যাপার, মানে চাচারে দেখি সে অবাক বলে কি হয়েছে। চাচা অবাক হয়ে তাকায় তাকে কি ঘটনা কে তোর কিছু মনে নাই, সে বলে না। তো তখন নাকি চাচা বলে তাহলে মনে না থাকলে পরে কথা বলি। তো সে অবাক, সে বলে আমরা কই যাচ্ছি, বলে বাংলাদেশে যাচ্ছি। যাই হোক চাচা তাকে ওখান থেকে মানে নিয়ে আসে এবং খুবই আশ্চর্য ব্যাপার প্লেন মাঝখানে থামছে আরেক জায়গায়, সেখানেও সে একদম নর্মাল সাধারণভাবেই ছিল অভিজিৎ, কিন্তু খুবই আশ্চর্য সে বারবার তার চাচাকে জিজ্ঞেস করতেছিল যে কিভাবে প্লেনে আসলাম, আমার লাস্ট স্মৃতি মনে আছে আমি সাবওয়েতে আসতেছিলাম এরকম, তারপরে আমার যেগুলো আছে এগুলো ধোঁয়াটে স্মৃতি, তারপর একবার মনে পড়ছে যে আমি হাসপাতালে এরকম কিছু একটা দেখছি এরকম বসেছিল চাচারে বলতেছে, তারপর আমি এরকম নক করছি তারপর আবার ঘুমায় গেছি এরকম, মানে বাকি সবকিছু দুঃস্বপ্নের মতো, মানে খুব ক্লিয়ার কিছু না। তো যাই হোক চাচা তাকে বুঝায় বলে যে সবকিছু বলবো চল আগে বাংলাদেশে চল। তো তাকে বাংলাদেশে নিয়ে আসে, এসে তাদের বাসায় যায়। তো তাদের বাসা ছিল উত্তরাতে। তো সেখানে যাওয়ার পরে তার চাচা বা ওঠার পরে ওখানে যে অভিজিতের বাবা মার সাথে কথা বলে এসে, তো তারা এখানে বিভিন্নভাবে তাদের ধর্মীয় মানুষ ম্যানেজ করে যাকে দিয়ে অভিজিতের চিকিৎসা করবে। তো সেই পণ্ডিত অভিজিৎকে নেন, নিয়ে একদিন সন্ধ্যায় বসেন, বসে তাকে দেখে বিভিন্ন কিছু করেন, তার মতো রিচুয়াল রিচুয়াল করে বলেন যে ওর সাথে যাচ্ছিল বা তাকে যে প্রজেস করছিল সে তার সাথে ট্রাভেল করে আসে নাই, তাকে ওখান থেকে ছেড়ে দিছে, সে যখন নাকি ওই দেশ ছেড়ে আসতেছিল তখনই ছেড়ে দিছে। তো এরপরে ব্যাক করলে ওকে ওই জায়গায় নিয়েন না, অন্য কোনো স্টেটে নিয়ে যান, ওই স্টেটে নিয়েন না আর। এই বলে তাকে কিছু রক্ষা কবচ টবচ দেয় তাদের মতো। তো অভিজিৎ সেটা পরে বাংলাদেশে থাকা অবস্থায় তার কোনো সমস্যাই হয়নি। তো মোটামুটি 3 মাসের মতো বাংলাদেশে ছিল অভিজিৎ, এবং তারপরে তার চাচার সাথেই ব্যাক করে, এবং ব্যাক করে তাকে নিয়ে যায় ফ্লোরিডাতে। তো ওইখানে ফ্লোরিডাতে যাওয়ার পর থেকে স্বাভাবিকই ছিল, কখনো এরকম সমস্যা হয়নি। তো অভিজিৎ ভয় পেত, অভিজিতের ভয়টা এমন ছিল সে গভীর রাতে কাজ করতে পারত না, মানে চাকরি থেকে বেরোনো বা রাত্রেবেলা ড্রাইভ করে আসা এগুলো সে খুব ভয় পেত, অভিজিৎ আসলে এই সাহসটাই পেত না, খুবই ভয় পেত সে। তো পরবর্তীতে আস্তে ধীরে নাকি সে মানে তার ভালো লাগে না, সে মুভ করে আবার নিউ ইয়র্কে চলে যায়, বাট নিউ ইয়র্কে যাওয়ার পরে এই সমস্যাগুলো আর হয় নাই। তবে এখনো স্টিল নাও অভিজিৎ নাকি কখনো গভীর রাতে সাবওয়ের ওইসব জায়গায় যায় না, বা সেই ব্রঙ্কসে যাওয়ার তো প্রশ্নই আসে না, ওইদিকে যাই না সে। সে নাকি কেমন জানি এটা একটা সাইকোলজিক্যাল তার একটা প্রবলেম হয়ে গেছে, সে ওই জায়গাগুলো যেতেই পারে না, এবং কোনো সাবওয়ে স্টেশন যেটা নাকি একটু নীরব রাতের বেলা ওইসব জায়গায় সে যেতেই পারে না। তো এই ছিল অভিজিৎ রায়ের ঘটনা। অ্যাকচুয়ালি এরকম কিন্তু স্টেশনগুলো আছে, আপনারা যারা ওখানে থাকেন আপনারা জানেন, আমি নিজেও এরকম অনেক গভীর রাতে ট্রাভেল করেছি নিউ ইয়র্কে, এবং সাবওয়েগুলোতে আমি উঠে দেখছি আসলেই কিন্তু খুব একটা স্পুকি এনভায়রনমেন্ট থাকে তখন, যদি ওপেন ছিল। যেমন আমি যখন কুইন্সে থাকতাম, কুইন্সের এই সাইডে, তখন এন ট্রেন আসতো এদিকে, ওইখানে কিছু স্টেশন ছিল রাতের বেলা, আমি গভীর রাতে দেখা গেছে যে আমি মিউজিক করতে গেছি এক জায়গায়, ওখান থেকে আসতেছি গিটার নিয়ে, আস্তে আস্তে একেবারে অন্ধকার রাস্তাঘাট, মানে খুব একটা মানে অন্ধকার বলতে স্ট্রিট ল্যাম্প আছে, ঠান্ডা, এর মধ্যে দিয়ে আসতেছি, ট্রেন স্টেশনে মানুষ নাই, আস্তে করে উঠে উপরে আসছি, এখন প্ল্যাটফর্মে কেউ নাই, চুপচাপ দাঁড়ায় আছি, বাতাস মানে হঠাৎ করে বেশ গাস্টি উইন্ড যাচ্ছে, বেশ ভয়ঙ্কর একটা সিচুয়েশন মনে হয়, ভয়ের মানে অতিপ্রাকৃত একটা সিচুয়েশন ফিল করা যায়। যারা এনভায়রনমেন্টগুলো দেখছেন বা ফিল করছেন তারা জানেন যে কেমন লাগে তখন। তো যাই হোক, এই ছিল অভিজিৎ রায়ের ঘটনা। তো এখন চলে যাব আমি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মেরাজ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। মেরাজ তার বড় ভাইয়ের বন্ধুর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে শেয়ার করি। এবং সঙ্গত কারণেই তিনি অনেক লোকেশন তিনি এখানে উজ্জ রাখতে বলেছেন, আমি সেটাই করব। তো আমি চলে যাচ্ছি মেরাজের ঘটনায়। 2007 সালের ঘটনা। তখন মেরাজের বড় ভাইয়ের বন্ধু তিনি একটি চাকরি পান বাংলাদেশের কোন একটি জেলায় এবং সেখানে তার কাজটা ছিল নীলকুঠির কাছে তার অফিস ছিল এবং সেখানে তাকে অফিস করতে হতো। তিনি ঢাকা থেকে পোস্টিং হয়ে ওখানে যান এবং তার কাছে একটু ডিফারেন্ট লাগে, কারণ সম্পূর্ণ গ্রামের এনভায়রনমেন্ট, যে জায়গায় গিয়েছেন সেই জায়গায় তেমন একটা শহুরে ভাব কিছুই নেই। তো যাই হোক, একটু অস্বস্তি লাগে তার মানিয়ে নিতে সেখানে, তবে বেশ লাগতো, মানে সন্ধ্যার পর বেশ লাগতো, সুন্দর নিরিবিলি গ্রামের পরিবেশ। তো সেখানে তাকে থাকতে দেওয়া হয়েছে একটা কোয়ার্টারে এবং সেই কোয়ার্টারটা হচ্ছে সেই নীলকুঠির সাথে খুব কাছাকাছি লাগোয়া একটা জায়গা, অনেক পুরোনামলের বিল্ডিং, বেশ পুরোনামলের বিল্ডিং। তো সেখানে তিনি থাকতেন এবং তার সাথে আরো কলিগ ছিল, তাদের সবারই আলাদা আলাদা রুম। তো মেরাজের বড় ভাই, আমি বলি এখানে মেরাজের সেই বড় ভাই, তিনি সেই সন্ধ্যার পরে সেখানে বসে দেখা যেত তেমন কিছু করা ছিল না, তখন তো আসলে শহরেই ইন্টারনেট সেরকম ছিল না আর গ্রামে তো একেবারেই খারাপ অবস্থা। তো সন্ধ্যার পর যেটা করা লাগতো তার, তিনি ওই তার সেই সময়কার সিমবেরিয়ান মোবাইল ফোনে ছোটখাটো কোনো ভিডিও ক্লিপ ক্লিপ এগুলো যদি নিয়ে যেতেন সেগুলো দেখতেন বসে, গান টান আর গান শুনতেন, এগুলোই তার করা। আর অনেক সময় গল্পের বই নিয়ে বসতেন, কারণ সন্ধ্যার পর তেমন কিছু করা ছিল না, তাদের কাজ সন্ধ্যার পর থাকত না। আর এরকম সময় তার সময় কেটে যাচ্ছিল। তো দুই তিন দিন পরে, মানে সেখানে তিনি অলরেডি থেকেছেন দুই চার দিন, এরকম থেকে তার একটা অভ্যাস গ্রো করলো, যেটা হচ্ছে তিনি গভীর রাতে তার 9-10 দিকে, তিনি ওখানে গভীর রাত ওই সময় একেবারে নিশ্চিত হয়ে যেত ওই জায়গায়, তো 9-10 সময় তিনি তার এই থেকে বেরোতেন, তার যে কোয়ার্টার বা যেখান থেকে থাকতে দেওয়া হয়েছে মেস, সেখান থেকে বেরিয়ে তিনি হেঁটে সামনে চলে যেতেন হাঁটতে হাঁটতে, এবং সেখানে গাছপালা সুন্দর, মানে অনেক সুন্দর জায়গা ছিল প্রাকৃতিক, সেখানে বসে তিনি ধূমপান করতেন করে আসতেন। মাঝে মাঝে তার পাশের রুমের রুমমেটকে তিনি বলতেন, কোনো সময় তিনিও যেতেন কোনো সময় যেতেন না, কিন্তু মেরাজের সেই ভাইয়ের অভ্যাস ছিল যে তিনি যাবেনই আর কি, প্রতিদিন হাঁটবেন এরকম সময়। তো বেশ কয়েকদিন এরকম করার পরে একদিন তিনি এরকম গিয়েছেন ধূমপান করে, তিনি এই সাইডটা মানে বা সাইডটাতে তিনি যেতেন আর কি, ওখানে বসতেন দেখতেন হাঁটতেন, ডান সাইডে আর তার যাওয়া হয়নি, কারণ একা একা যখন যেতেন তখন একটু অস্বস্তি লাগতো নিজের কাছে, যে এত রাতের বেলা এই জায়গা দিয়ে কেমন জানি মনে হতো যে হতেই পারে শিয়ালের পাল দেখতে পারেন বা এরকম, একটু ভয় ছিল শহুরে মানুষ দেখে। তো এরকম একদিন তার কিউরিয়াসিটিটা বাড়লো, তিনি ওই দিন ধূমপান করছেন, মনে প্রতিদিন এইদিকে যায় আজকে একটু ওই ডান দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যাই। তো ঘুরে তিনি ওই ডান দিকের রাস্তা ধরলেন এবং হাঁটতে 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 চলে গেলেন একেবারে সেই নীলকুঠির কাছাকাছি। এখান থেকে দেখছেন নীলকুঠি বিল্ডিংটাতেও একটা সাইডে অফিস করা হয়েছে, সেখানে সরকারি অফিস আছে কাজ করে। তো তিনি দেখছেন যে এই জায়গাটা একদম মানে অন্যরকম একটা পরিবেশ হয়ে আছে, মানে চাঁদের আলোতে রাতের বেলা গাছগাছালির সেই ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে, পুরো পুরনো একটা বিল্ডিং কেমন। তো মেরাজের সেই ভাইয়ের কাছে এই বিল্ডিং এর সৌন্দর্যটাকে বেশ আর্টিস্টিক মনে হলো এবং তিনি ভাবতে ভাবতে হেঁটে সাইডে চলে আসলেন বিল্ডিংটাকে, চিন্তা করুন একটা চক্কর দিই। যখন তিনি বিল্ডিংটাকে ঘুরে পেছন দিকে আসতেছেন সেখানে তিনি হঠাৎ করে দেখলেন একটা মেয়ে বসা, সেখানকার এই যে সিঁড়িগুলো আছে কয়েক ধাপের সিঁড়ি উঠে একটা বারান্দার মতো গেছে, সেখানে তিনি একটা মেয়ে বসা দেখলেন এবং মেয়েটা অফ হোয়াইট কালারের, মনে হচ্ছে অফ হোয়াইট কালার, মানে একদম সাদা না, অফ হোয়াইট হলদেটে হোয়াইট টাইপের একটা কালারের শাড়ি পরা ওখানে বসে আছে, কিছু একটা করছে মেয়েটা। তো মেহাজের সেই বড় ভাই মনে করলেন হয়তো এই মেয়েটা এই অফিসেই কোথাও কাজ করে বা তাদের কোনো কোয়ার্টার আছে, সে মনে করলো হয়তো কারণ এই বিল্ডিংটাতে তো সে দেখে নাই এর আগে দিনের বেলা, সে জানে যেখানে একটা অফিস আছে। তো তিনি আর ওই সামনে গেলেন না, তিনি কিছুক্ষণ দেখলেন, তো দেখলেন যে মেয়েটা বুঝতে পারছে যে কেউ আসছে, মেয়েটা এখন থেকে উঠে হাঁটা দিল এবং তিনি একদম মেয়েটার পায়ে যে নূপুর পড়া ছিল সেটা শব্দ পেয়েছেন তিনি, মনে হচ্ছে ছোট বলের যে ছিক ছিক শব্দ। তো ওনার কাছে ব্যাপারটা বেশ রোমান্টিক মনে হলো মেয়েরাজের সেই বড় ভাইয়ের কাছে। তিনি চিন্তা করলেন যে আমি কিছুক্ষণ হাঁটি এখানে, নিশ্চয়ই এখানে কোয়ার্টার আছে, কারো সাথে কথা হতে পারে, কারণ খুব বোরিং এনভায়রনমেন্ট এখানে, কারো সাথে তিনি সময় কাটানোর মতো পান না তার কাছে আর কি। তিনি যেহেতু ব্যাচেলার একজন মানুষ, তার মধ্যে একটু রোমান্টিসিজম কাজ করা শুরু করলো। তো তিনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন ওইখানে, তো সেই মেয়েকে আর দেখা গেল না। তো যাই হোক, তিনি আস্তে ধীরে ফিরে গেলেন এবং কোয়ার্টারে ঢুকে গেলেন রাতের বেলা, যে তার মতো তিনি ঘুমালেন। তো পরদিন সকালে উঠে তার এগুলার মনে নাই, তিনি অফিসে গেলেন, তার মতো কাজ করলেন এবং সারাদিন বিভিন্ন ব্যস্ততার মাঝেই চলে গেল। তিনি আর ওই মানে ওই কথা তার মনেই নাই যে তিনি ওই জায়গায় যেয়ে দেখছেন একটা মেয়ে, বা তিনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে ওখানে কোয়ার্টার আছে নাকি, ওখানে কি ওখানকার এমপ্লয়রা থাকে নাকি, বা এরকম কিছু তার জিজ্ঞেস করার কথা মনেই থাকলো না। তো এরকম করে দিন শেষ, সন্ধ্যা নেমে আসলো আর সন্ধ্যা নামার পর তিনি তার ঘরে গেলেন, তার ওই পাশের যে রুমমেটদের সাথে একটু গল্প গুজব করলেন এবং করতে করতে কিন্তু রাত হয়ে গেল। আর তিনি যথানিয়মে বেরোলেন বাসা থেকে, তার সেই সিগারেটের প্যাকেট নিয়ে তিনি বেরোলেন, হাঁটতে হাঁটতে গেলেন। তো তিনি চিন্তা করলেন আজকে তিনি ওই জায়গায় হাঁটবেন। তিনি একটু মানে তার মনের মধ্যে একটু রোমান্টিসিজম গ্রো করছে আর কি। তো তিনি সিগারেটটা নিয়ে হাঁটতে হাঁটতে ওই জায়গায় চলে গেলেন, সেই যে সেই নীলকুঠির পাশের যে অংশটা পেছনের দিকে, তখন তিনি হাঁটতেছেন ধূমপান করতেছেন, হঠাৎ তিনি সেই শব্দ পেলেন, সেই নূপুরের শব্দ, এবং তিনি মনে করলেন যে সেই তো মনে হয় ওই মেয়েটা নাকি। এগুলো ভাবতে ভাবতে তিনি আর একটু সামনে গেলেন, দেখলেন যে হ্যাঁ ওই মেয়েটাই দাঁড়ায় আছে করিডোরের একটা সাইডে। তো তিনি ভাবলেন যে আরে এখানে তাহলে মনে কোয়ার্টার আছে নিশ্চয়ই, এখানে মানে মেয়েদের কোনো হোস্টেল আছে বা সামথিং লাইক দ্যাট, মানে তাদের কোয়ার্টার আছে বা কিছু, ও এখানকার এমপ্লয়িরা মনে হয় থাকে। তিনি এবার একটু সাহস করে হেঁটে হেঁটে চলে গেলেন সেই যে করিডোরটার কাছে, গিয়ে একটু এদিক ওদিক তাকায় তিনি তাকাচ্ছেন, দেখতেছেন যে মেয়েটা ওখানে দাঁড়ানো, মেয়েটা তার দিকে তাকায় আছে এবং তার দিকে যে তাকায় আছে মেয়েটা, এই চাঁদের আলোটা এসে পড়ছে, মেয়েটার চেহারা হালকা ভাবে দেখা যাচ্ছে এবং বেশ শ্যামলা সুন্দরী একটা মেয়ে তাকায় আছে ওইদিক দিয়ে। তিনি দৃষ্টি দেখতে পাচ্ছেন না, বাট বুঝতে পাচ্ছেন তার দিকে তাকায় আছে। তো তিনি একটু অস্বস্তিতে পড়লেন যে কি বলবেন। তিনি এখান থেকে বললেন যে জি হ্যালো কেমন আছেন। তো ওখান থেকে মেয়েটা কোনো উত্তর না দিয়ে ঘুরে হাঁটা ধরল। তো তিনি ভাবলেন যে এটা তো তাকে একটু মানে কেমন বোল্ড করা হলো, মানে তিনি নিজের কাছে একটু অস্বস্তিতে পড়ে গেলেন তিনি। তো তিনি ঘুরে চলে আসবেন এরকম চিন্তা করলেন, তখন দেখলেন যে মেয়েটা তাকে ওখান থেকে বলতেছে, মানে বেশ সুরেলা কণ্ঠ, বলছে কি আসবেন না, আসেন কথা বলি। ও তিনি অবাক হয়ে গেলেন, জারি মানে আমি একটু কথা বললাম, সে মেয়েটা মুখ ঘুরে চলে গেল, এখন তাকে বলছে আসবেন না কথা বলি। তো তিনি আস্তে করে মানে উঠলেন, উঠে বললেন যে না আমি আসলে এখান থেকে হাঁটতেছিলাম, তো এই অফিসে আমি কাজ করি বলতে, দেখতে যে মেয়েটা তার কথার কোনো উত্তর দিচ্ছে না, হাঁটতেছে সোজা করিডোর ধরে হেঁটে যাচ্ছে। করিডোর কিন্তু অন্ধকার, তা তিনি একবারও খেয়াল করলেন না যে কোন ঘর থেকে মেয়েটা বের হয়েছে বা এখানে কি আসলে কোনো কোয়ার্টার আছে কিনা। শাড়ি বেশ মানে সুন্দর করেই পরা, মেয়েটা শাড়ি পরা, মানে মনে হচ্ছে যে এটা সে শাড়ি পরতে অভ্যস্ত, এবং চাঁদের আলো পড়ছে, এই জায়গাটা বেশ অন্যরকম হয়ে গেছে, মানে চাঁদের আলো আর অন্ধকার মিলেমিশে এই যে করিডোরটার মধ্যে একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি করছে। পাশে কিন্তু খোলা এবং করিডোরের পাশ দিয়ে কিন্তু নেমে মাটির রাস্তা, এখানে শুকনো পাতা পড়ে আছে, ওই পাশে গাছগাছালি, আর সোজা যেদিকে মেয়েটা হেঁটে যাচ্ছে সেই নীলকুঠির পেছন দিকে। তো তিনি দেখলেন যে তিনি যা বললেন, তিনি অনেকগুলো কথা নিজের কাছে একটু বেমানন লাগতেছে, কথাগুলো মনে হচ্ছে করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে তার কণ্ঠ, কিন্তু মেয়েটা আর কিছু বলতেছে না, মেয়েটা হেঁটে যাচ্ছে এবং তিনি হেঁটে যাচ্ছে, তিনি হালকা একটা শোভা শোভা পাচ্ছেন মেয়েটা থেকে। তো হাঁটতে হাঁটতে তিনি করিডোরের শেষ প্রান্তে যখন চলে আসেন, মেয়েটা বায়ে মোড় নিয়ে নেমে গেল সিঁড়ি দিয়ে, তিনিও নেমে গেলেন, দেখতেছেন যে সামনে এই কুঠিরই আর একটা এরকম ঘরের মতো আর কি, বিল্ডিং এর মতো সামনে, এবং তার পাশে একটা উঁচু জায়গা এরকম প্রায় ওয়ালের মতো করা, আর তার পেছনে মনে হয় একটা কুয়ার মতো আছে ওইখানে। তো তিনি দেখলেন মেয়েটা হেঁটে সোজা ওই বিল্ডিংটার দিকে যেতেছে। তো এটা দেখে মেয়েরাজের সে বড় ভাই ভাবলেন যে কই যাচ্ছে রাতের বেলা, আর তাকে বলতেছে যে আসবেন না। তিনি চিন্তা করলেন যে এবার ডাক দিবেন, তিনি এখান থেকে বলতেছেন মেয়েটাকে, এই যে এই যে কই যাচ্ছেন, আমি তো আসলে ফিরে যেতে হবে, আমি তো পাশে এত দূর তো আসিনি, আমার পাশে আমার এই মেস। এটা বলতে বলতে তিনি কিন্তু থামতেছেন না, তার একটা অমোঘ আকর্ষণও লাগতেছে, তিনি হেঁটে যাচ্ছেন। চাঁদের আলোয় দেখা যাচ্ছে মেয়েটাকে বেশ, মানে পেছন থেকে হেঁটে যাচ্ছে, মানে একহারা গড়ন, বেশ ভালোই লাগতেছে তার কাছে। তো একটা সময় তিনি দেখলেন যে মেয়েটা হেঁটে গিয়ে ওই যে দেয়ালটা ছিল, উঁচু একটা দেয়াল মোটা, সেই দেয়ালের উপর ঘুরে বসলো। ঘুরে যখন বসছে তখন কিন্তু অলরেডি মেয়েরা যে সে বড় ভাই মেয়েটার কাছাকাছি চলে আসছে, প্রায় মেয়েটা থেকে প্রায় 8-10 ফিট দূরত্ব তার। সে মানে হাঁটতেছিল, ওই হাঁটার মধ্যেই আছে, দেখলো যে মেয়েটা ঘুরে বসছে, যে তার বুকটা ধক করে উঠলো, কারণ মেয়েটার চেহারা আর আগের মতো নাই। তিনি যতটুকু দেখছেন তখন স্পষ্ট, কিন্তু আগে দেখেন নাই, কারণ চাঁদের আলোতে একটা সাইড পড়ছিল, তিনি কিন্তু পুরো চেহারা দেখেন নাই। এইবার দেখতেছে যে মেয়েটার চুলগুলো মনে হচ্ছে পাকা চুল, মানে গ্রে হেয়ার, পাকা এবং কাঁচা পাকা চুল, মানে এরকম বেয়ে নামছে সামনে পর্যন্ত। চোখ দুটো জ্বলতেছে ধকধক করে এবং মুখের মধ্যে অসংখ্য বলিরেখা ভাজ, এবং মনে হচ্ছে নিচের চোয়ালটা বেশ ঝুলে গেছে। আর তিনি খেয়াল করলেন মেয়েটার যে দুই হাত, দুই হাত দুইটা লম্বা লম্বা দুইটা হাত, এবং নখে পায়ে হাতের আঙুলগুলোর আগাগুলো সূচালো একদম। এবং মেয়েরাজের সে বড় ভাইকে তিনি বললো যে তোর মতো বিটার জন্য এই অবস্থা বলে একটা লাভ দিল মেয়েটা ওই ওয়াল থেকে, ওয়ালে বসছিল ঘুরে, তারপর একটা লাভ দিল। এক সেকেন্ডের মধ্যে ওনার উপরে এসে পড়ছে এবং ওনার গলা চেপে ধরলো মেয়েটা। তো তিনি গড় 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 করতেছেন, তার মানে মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, অনেক চেষ্টা করতেছেন তিনি, তার শব্দ বেরোচ্ছে না। তো এক সময় তিনি সেন্স হারায় ফেললেন, সেন্স হারায় ফেললেন, তার কোনো হুশ নাই। তো মেয়েরাজের সেই বড় ভাইয়ের হুশ ফিরছে হচ্ছে তার সেই মেসের ভেতরে, তিনি শুয়ে আছেন কিন্তু তার শরীর নাড়াতে পারছেন না। তিনি অনেক চেষ্টা করতেছেন তার হাত পা নাড়াতে, তিনি উঠে এবং তিনি কথা বলার চেষ্টা করলেন, তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, তিনি মুখ নাড়াতে পারতেছেন না তার নিজে। তিনি দেখলেন তার সামনে অনেকগুলো মানুষ তাকায় আছে, তার কলিগরা, তিনি চিনতে পারতেছেন দুই চারজনকে, এবং সেই মেসের সাথে মেসে আরেকজন মানুষ থাকতো তারাও, এবং সেই মেসের যে লোক সেও তাকায় আছে তার দিকে। এবং মানে ওদেরকে একজন বলতেছে যে মেসে যে কাজ করে, তার বলতেছে যে স্যারের ইরে খবর দাও, মানে অফিসের যে ইরে খবর দাও। তো সেই অফিসের লোক আসলো, তাদের যে ওখানে মানে তারা যে দায়িত্বে ছিলেন যিনি কোঅর্ডিনেটর, তিনি আসলেন, এসে দেখলেন কিন্তু সেই মেয়েটার বড় ভাই যিনি, তিনি কোনো কথাই বলতে পারতেছেন না। তো তাকে তখন সাথে সাথে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানো হলো। মোট কথা তিনি প্যারালিসিস হয়ে গেছেন, তিনি মানে ই করতেছেন, তার মুখটাও বেঁকে গেছে। তো হাসপাতালে নেওয়ার পর তাকে ডাক্তার অনেক রকম চিকিৎসা করলো, এক পর্যায়ে বললো যে এখানে এগুলো সম্ভব না, ঢাকায় পাঠাতে হবে। তিনি কিন্তু মেয়েরাজের সেই বড় ভাই কিন্তু সব শুনতেছেন দেখতেছেন, বাট তিনি কথাও ঠিক মতো বলতে পারতেছেন না, তার হাত পাও নাড়তে পারতেছেন না, ভয়ঙ্কর অবস্থা। তো ঢাকাতে তার পরিবারকে খবর দেওয়া হলো, তাকে ঢাকায় পাঠানো হলো আর কি। ঢাকায় এসে তিনি চিকিৎসা নিলেন। তো মেয়েরাজের সেই বড় ভাইরা মোটামুটি অবস্থাশালী ছিলেন, তাদের পরিবারের অর্থবিত্ত ছিল মোটামুটি ভালোই। তো তারা বিভিন্নভাবে চিকিৎসা করলেন, বিভিন্ন তাকে জায়গায় নিলেন, এবং আস্তে আস্তে দেখা গেল যে তার কথা বলার যে মুখ নাড়া, মানে মুখে কথা বলার ব্যাপারটা আস্তে আস্তে ফিরে আসা শুরু করলো। তিনি মানে একটু কথা বলা শুরু করলেন, আস্তে আস্তে তার কথা বলার ব্যাপারটা অনেকটাই ভালো হয়ে গেল। মুখটা তিনি একটু জড়া যেত কথা বলতে, কিন্তু তার এই যে চলাফেরাটা ঠিক হলো না। তো যখন তিনি কথা বলা শুরু করলেন, তিনি কিন্তু এর আগেও অনেকবার বলার চেষ্টা করছেন, কাউকে কিছু বলতে পারেননি। যখন কথা বলার ব্যাপারটা ঠিক হলো, তিনি তখন তার পরিবারকে বললেন, তিনি তার পুরো ঘটনাটা বললেন যে কিভাবে তার এই অবস্থা হয়েছে। যদিও তার কথা জড়া যেত, তিনি পুরা মানে এক নাগাড়ে বলতে পারতেন না অনেকক্ষণ। তো তার পরিবার শুনে খুবই মানে ব্যাপারটা নিয়ে মানে খুব আপসেট হয়ে গেল, এবং তার চিকিৎসা কিন্তু তারপরও চলছিল। ডাক্তার শুধু বলে যে তার কোনো মাইল্ড স্ট্রোক হয়েছিল এবং স্ট্রোক থেকে তার এই অবস্থা, বাট এত সিভিয়ার পর্যায়ে সে প্যারালাইসিস হয়ে গেছে, তার মুখ বাঁকা গেছিল, এটা নিয়ে আর কি ডাক্তার বলছে যে এত সিভিয়ার পর্যায়ে হলো কিভাবে কে জানে, হয়তো মনে হতে বড় রকম স্ট্রোক করছিল সে। তো এখন তার ঘটনা শোনার পর তার পরিবারের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা শুরু হলো। অনেকেই তাদের পরিবারে আবার খুব স্ট্রিক্টলি বিলিভ করত যে এইসব জিনিস কিছু না, কিন্তু যেটা হয়েছে যে মেয়েরাজের সেই বড় ভাই, তিনি তো জানেন যে তার সাথে কি হয়েছিল, এবং তিনি ভয় পেতেন, তিনি এত ভয় পেতেন, তাদের বাসার সামনে একটা গাছ ছিল, বড় একটা জাম গাছ ছিল, তিনি নাকি ওই জাম গাছের দিকে তাকায় বারবার আ করে চিৎকার করতেন, তার ডাকতেন বাসার মানুষদেরকে, তা তাড়াতাড়ি কাছে আসার জন্য। আসলে বলতেন তাকে সরায় নিতে হুইল চেয়ারে বসা অবস্থায়। তো কেন তিনি বলতেন, তখন তার যে ছোট ভাই ছিল তাকে বলতেন যে গাছের মধ্যে ঝুলে আসে এখানে। তো যাই হোক, এই অবস্থা যখন চলছিল তখন সেই তার এক মামা, মানে মেরাজের সেই বড় ভাইয়ের এক মামা, তিনি আসেন খুলনা থেকে আসেন। এবং এসে তিনি আবার অনেক কামেল ছিলেন, তিনি দেখে বলেন যে ভাগনার অবস্থা তো ভালো না, তো ওকে দেখি চিকিৎসা করাইতে হবে। তো তিনি নিজে অনেক ঝাড়েন আর জিজ্ঞেস করেন মেরাজের সে বড় ভাইকে যে কি দেখিস। তো তিনি নাকি বলতো যে আমি যখন একলা থাকি মাঝে মাঝে আমার সামনে এসে দেখা দেয় এরকম, সে এইরকম মানে সেই বর্ণনা দিত যে এরকম চুল, কাঁচা পাকা চুল, এরকম শাড়ি পরা, লম্বা লম্বা হাত, হাতের মধ্যে মোটা মোটা চুড়ি, আমাকে সেরকম বলে যে তোলে ধরে নিয়ে যাবো, এরকম বলে ভয় দেখায়। তো তখন সেই মামা এগুলো শোনার পরে মামা তখন তাকে ঝাড়ে, কয়দিন ঝাড়ে, ঝাড়ার পরে বলে যে ওনার একজন গুরু আছে, মানে উনি যেই হুজুরের কাছে উনি তালিম নিয়েছিলেন তাকে নিয়ে আসবেন। তো মেরাজের সেই বড় ভাইদের বাসায় একদিন সেই বড় হুজুরকে নিয়ে আসা হয়। তো তখন মেরাজের সে বড় ভাই হুইল চেয়ারে বসেছিলেন এবং তিনি ঝিমাচ্ছিলেন। তো বড় হুজুর নাকি বলে যে আপনারা কেউ আসবেন না, আমি যাচ্ছি ঘরে, আপনারা কেউ যাবেন না, আপনারা বাইরে বসে থাকেন। তো মেরাজের বাসার সবাই বসে থাকে। তো বড় হুজুর নাকি মেরাজের সেই বড় ভাইয়ের ঘরে ঢুকে আর কি। তো ঘরে ঢুকে তো সবাই এখান থেকে শব্দ পাচ্ছে। তো তিনি বলতেছেন সে বড় হুজুর গিয়ে, যাই উঠে দাঁড়া। বলার সাথে সাথে নাকি একটু পর তারা শব্দ পাইছে, ক্যাঁচ ক্যাঁচ শব্দ পাইছে, এবং একটু পরে তিনি নাকি হাত ধরে মেরাজের সেই বড় ভাইকে নিয়ে বের হয়েছে, হাঁটতে হাঁটতে নিজের পায়ে হাঁটতে হাঁটতে তিনি বের হয়েছেন। তো সবাই তো খুব অবাক এবং তাদের পরিবারের সবাই আবেগ আপ্লুত হয়ে গেছে এবং তাদের মানে কান্না কান্না অবস্থা। তো জিজ্ঞেস করছে যে কি হয়েছে, বলে যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওর উপর ভর করেছিল এবং ওকে আটকায় রাখছিল এরকম। তো যাই হোক, তো সেই বড় হুজুর তাকে ঝেড়ে দেয় এবং তাকে সেই মেরাজের সে বড় ভাইকে তিনি তখন চিকিৎসা দেন। বলেন যে চিকিৎসা হচ্ছে যে এর একেবারে নামাজ কালাম সুন্দর করে পড়তে হবে পাঁচক্ত, এবং সে যাতে প্রত্যেকটা ধর্মীয় প্র্যাকটিস ঠিক মতো করে, কোন রকমের এটার ব্যত্যয় হওয়া যাবে না। ওকে ওইখানকার যে কোন এক পিশাচ বা শাকচুন্নি তাকে পাইছিল ওই জায়গায়, মানে জিনেরই একটা প্রজাতি পাইছিল, এবং তার মনের মধ্যে খারাপ ইন্টেনশন ছিল তখন, সেই সময় আরো সহজে তাকে ধরতে পারছে এবং তাকে ভর করেছিল, তার প্রভাব রেখে গেছিল, তার একটা ছায়া সবসময় তার ভিতরে রেখে গেছিল, এই কারণেই সে এরকম আটকায় ছিল আর কি। তো আজকে তার ওই ইটা আমি ছুটাই দিছি পুরা, চলে গেছে। তো যাই হোক, তো তারপরে মেরাজের সেই বড় ভাই আসে ধীরে, সেই যে বড় হুজুরের কথায় তিনি একেবারে নামাজ কালাম শুরু করেন পড়া এবং আসতে ধীরে পুরো প্র্যাকটিসিং একজন মুসলিম হয়ে যান। এবং তারপরে তিনি মোটামুটি এইভাবেই আছেন, তিনি ওরকমই আছেন। তবে তার এই জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে ভয়ের, সেটা তিনি বলেন, অনেককেই বলেন, আর মানে নিজেদের পরিবারের মধ্যে অনেকের সাথেই বলেন। মেরাজ যেটা জানে, তার বড় ভাইয়ের ফ্রেন্ড, তিনি ক্লোজ ফ্রেন্ড, এবং পরবর্তীতে তিনি অন্য চাকরিতে ঢুকছেন, ওই চাকরি তার ছিলেন না, পরবর্তীতে অন্য চাকরিতে ঢুকছেন এবং তিনি এই ধর্মীয় নিয়মেই তার লাইফস্টাইল অতিবাহিত করেন। তো এরপর আর তিনি কখনোই ওই জিনিসটাকে ওইভাবে দেখেন নাই, তিনি মোটামুটি আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে গেছেন, তার এসব সমস্যা নাই। আর তার পরিবার হয়েছে, পরে তিনি বিয়ে শাদি করেছেন এবং খুব সুখে শান্তিতেই আছেন। তো এই ছিল মেরাজের বড় ভাইয়ের ফ্রেন্ডের একটা ঘটনা, বেশ আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। যাবার আগে আপনাদেরকে আরো একবার রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। তো আজকের মতো আমি চলে যাচ্ছি, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ সামনের ফ্রাইডেতে। আল্লাহ হাফেজ, টাটা।